exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
The original Guru Guru is back.
এবং ভালোবাসা, অনেক 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 বেশি ভালোবাসা তোমাকে। হ্যাঁ, তোমাকে যে এই মুহূর্তে কান পেতে আমাকে শুনছ, তাসমিকে শুনছ, ঢাকা এফএম 90.4 টিউন করে আছো, ভালোবাসার বাংলাদেশের সাথেই আছো। যে আমাকে শুনছ তাকেই বলতে চাই, সম্পর্কের মাঝে থাকে মিষ্টি যুদ্ধ, থাকে বিশ্বাস, থাকে স্বপ্ন, থাকে কান্না, থাকে অভিমান, থাকে মিষ্টি হাসি, থাকে যত্ন, থাকে খুনসুটি, থাকে ছোটখাটো ঝগড়া, থাকে ধৈর্য, থাকে যোগাযোগ, থাকে না বলেও বুঝে নেওয়া অনেক অনুভূতি, থাকে ঈর্ষা, আর সবচাইতে প্রয়োজন যা থাকে সেটাই হলো ভালোবাসা। মনের কথা 14 জীবনেও যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো বলতেই পারবে, তাকে কখনোই হারিয়ে যেতে দিও না, কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না জল কোনোভাবেই মুছতে পারবে না। মনের কথা মাঝে মাঝে মনের মানুষকে খুব বেশি আপন করে নেয়, তখন কিন্তু তাকে খুব বেশি কাছে পেতে ইচ্ছে করে, তাই না? আর যখনই তাকে খুব বেশি করে কাছে পেতে ইচ্ছে করে, তুমি হয়তো আবার চিন্তা করো যে কি বলবে তাকে, কিভাবে বলবে, তাই না? আর সেই কথাগুলো বলার কিন্তু সুযোগ করে দিয়েছে তোমাদের সবার প্রিয় গুরু ভালোবাসার বাংলাদেশে এসে। রাইট, ওকে, ভালোবাসার বাংলাদেশও কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাসমিয়া আছি তোমাদের সাথে। অ্যান্ড ইয়েস, প্রতি বৃহস্পতিবারের মতো কিন্তু আজও থাকবো ঠিক রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত সেই ভালোবাসার কোকিলকে নিয়ে, যিনি আজকে ভালোবাসা শুধু রঙই না, এর যে উত্থান পতন সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবে। আর প্রতিটি শরীর মতো কিন্তু আজকেও আমরা ঢাকা এফএম 90.4 এর যে রিয়েল ফ্যান পেজ আছে সেখানে আমরা একটা পোস্ট করে দিয়েছি, যেখানে তোমরা আমাদেরকে গুরুকে দেখতে পাবে, সেই পোস্টটা বেশি বেশি শেয়ার করতে পারো, কারণ শেয়ার করলে কিন্তু পাচ্ছো তোমরা অনেক বড় একটি সুযোগ। এবং সেটা কি, সেটা আমি এই মুহূর্তে যে ট্রিং ব্রেক দিব তারপরেই বলবো, বাট তার আগে বলছি আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা তোমরা শেয়ার করবে পাশাপাশি কমেন্ট করে, এবং সেখানে লাইক দিয়ে কিন্তু তোমার ভালো লাগার কথাটা জানিয়ে দিতে পারো আমাদেরকে যে সাথেই আছো। কারণ তোমরা যখন আমাদেরকে কমেন্ট করে জানাও যে আমাদেরকে শুনতে কেমন লাগছে, সেটা আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে, তাই না? আর অনুপ্রেরণা পেতে কে না ভালোবাসে। ওকে, সো ফেসবুকের কথা বলে দিয়েছি, ফেসবুক কিভাবে সার্চ করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদেরকে ফেসবুকে খুঁজে পেতে গেলে তোমাকে যেটা করতে হবে, facebook.com/ilovedhakafm, এটা ফেসবুকে লিখে তোমরা সার্চ করবে, এবং সার্চ করলে কিন্তু আমাদেরকে অটোমেটিক খুঁজে পাবে। অ্যান্ড আমি আর দেরি করছি না, দেরি না করে আমি এখন চলে যাচ্ছি ছোট্ট একটি ট্রুইং ব্রেক, এবং ট্রুইং ব্রেকের পরে কিন্তু ফিরে আসবো আবারও তোমাদের সবার কাছে। সাথে থাকো, শুনতে থাকো ঢাকা এফএম 90.4, আর ইয়েস, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি ট্রুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং এটা দাও টুইং।
রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন, রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন,
এই মধুর নেশায় প্রেমে মন ডুববে।
স্ট্রিমিং করলেই টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়, অনেক খরচ।
আবার চাচুদের সিম নিয়ে আসছি।
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন, এয়ারটেল চাচুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
You're listening to Chaka FM 90.4.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
রেশমি সিল্কে সাজালে জীবন, রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন,
এই মধুর নেশায় প্রেমে মন ডুববে।
দুনিয়া দেখবে যখন সিল্ক দিয়ে সাজবে জীবন। বার্জার সিল্ক।
হ্যাপি বার্থডে দোস্ত, অনলি উইশ গিফট কই?
এই নে 5 টাকা।
তুই দোস্ত না দুশ্মন? 5 টাকায় কি হয়?
কি হয় কি হয় কি হয়? 5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, 5,05,000 টাকার দেনমোহর, মামার লেমন টি, ভ্যালেন্টাইন্স ডে ফুল মিস হয়ে যায়, আর সবচেয়ে বড় মিস তো বাংলা লিঙ্কের 1 GB ইন্টারনেট।
কি 5 টাকায় 1 GB?
হ্যাঁ দোস্ত।
জি, বাংলা লিঙ্কে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলা লিঙ্ক।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ,
the original guru is back.
দ্যাটস রাইট, ভালোবাসা বাংলাদেশ নিয়ে তাসনিয়া আবার চলে এলাম, এবং সেই সাথে কিন্তু গুরু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সো সবাই কিন্তু হেডফোনটা ঠিক মতো কানে লাগিয়ে রাখো এবং মোবাইল ফোনের ভলিউমটাও কিন্তু একটু বাড়িয়ে রাখতে পারো, কারণ ভালোবাসার কথার কিন্তু শেষ আর কখনোই হবে না, এবং সেটা ঢাকা এফএম এর কিন্তু ঠিক রাত 2টা পর্যন্ত আজকে হবে। কিন্তু হ্যাঁ, কখনোই শেষ হবে না এই কথা দিচ্ছি গ্যারান্টি। ওকে, যখনই আমি ফেসবুকের কথা তোমাদেরকে বলে ফেলি, আমরা একটি কথা কিন্তু না বললে একেবারেই না। সো জেনে নিচ্ছি আমরা, যদি তুমি তোমার কাছে পেতে যাও তোমাকে কি করতে হবে। আমরা উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জানুয়ারি মাসের প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, 1 ফ্রি রিয়েল আইপি, অ্যান্ড ইয়েস লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বার। অ্যান্ড ইয়েস, ফেসবুকে আমাদেরকে খুঁজে পেতে গেলে তোমাকে যেটা করতে হবে, facebook.com/ILoveDhakaFM এটা লিখে সার্চ করি, কিন্তু তুমি আমাদের অরিজিনাল ফেসবুকটা পেজটা খুঁজে পেতে পারো, এবং সেখানে যে পোস্ট আমরা লাস্ট করেছি সেই পোস্টটায় লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকতে পারো। এই জন্য কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি, আর শেয়ার করলে কি হবে সেটা আমরা জেনে নিব এখন আমাদের গুরুর কাছে। তো আমি চলে যাচ্ছি আবার আমাদের গুরুর কাছে।
শেয়ার করলে কি হবে সেটি আমার মনে হয় যে সরাসরি আমাদের শ্রোতারা বুঝতে পারবে। এখন এই মুহূর্তে যার সাথে আমরা ফোনে আড্ডা দেব সেই বন্ধুটির সাথে কথা বলি, বিস্তারিত আমাদের শ্রোতারা খুব স্পষ্টভাবে বুঝে যাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম অজহর শ্রাবণ।
জি গুরু, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে আমার।
আচ্ছা, আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলে দিই, যারা এই মুহূর্তে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদেরকে শুনছেন, ঢাকা এফ এম 90.4 শুনছেন, ভালোবাসার বাংলাদেশ শুনছেন, অজহর শ্রাবণ আমাদের গত সপ্তাহে যে পোস্টটি ছিল ভালোবাসার বাংলাদেশের যে তিনটি পোস্ট ছিল ফেসবুক লাইভ সহ, সেই পোস্টগুলোর ভিতরে সর্বোচ্চ উনি শেয়ার করেছেন এবং আমরা কথা দিয়েছিলাম যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন আমাদের পোস্টগুলোকে তার সাথে গুরু সরাসরি ফোনে একটি আড্ডা দেবে। ঠিক একইভাবে অজহর শ্রাবণ নির্বাচিত হয়েছে সেই ফোন আড্ডায়। কি শ্রাবণ, ঠিক বলছি তো?
জি গুরু, আমি একদম খুশি, অনেক অনেক খুশি হয়েছি গুরু।
আচ্ছা শ্রাবণ, আপনি যখন গতবার এই আমাদের এপিসোডটি চলছিল যখন পোস্টগুলোকে আপনি শেয়ার করেছিলেন বেশি বেশি, তখন কি ভেবেছিলেন যে আপনিও জিতে যেতে পারেন এই ফোন আড্ডার সুযোগটি?
জি গুরু, আমার মনের ভিতরে এরকম একটা ধারণা ছিল যে না, হ্যাঁ আমি গুরুর সাথে একদিন একদিন এরকম ভাবে ফোন এর কথা বলবো এরকম।
আচ্ছা, কেমন লাগছে এখন আমাদের সাথে কথা বলতে?
এটা আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আপনার সাথে একবার না একবার হলেও আমি আপনার সাথে অনিয়ার কথা বলবো।
আচ্ছা, আপনি কোথায় থাকেন?
আমি থাকি হচ্ছে আমার বাসা সিরাজগঞ্জ কাজীপুর।
সিরাজগঞ্জ?
হ্যাঁ, সিরাজগঞ্জ কাজীপুর, আমার গ্রামের বাড়ি হচ্ছে নাটুয়ার পাড়ায়।
আচ্ছা, আপনি কি এখন সিরাজগঞ্জ থেকে মানে আপনার গ্রামের বাড়ি থেকে কথা বলছেন?
জি জি, আমি এখন আমার গ্রামের বাড়ি থেকে কথা বলছি, আমি এখন ট্রেন থেকে অ্যাপ দিয়ে লাইভে শুনি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনি বেশ দূর থেকে আমাদের সাথে আছেন।
জি গুরু, একটু তাসমিয়ার সাথে কথা বলা যাবে?
জি জি, অবশ্যই তাসমিয়ার সাথে কথা বলা যাবে।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
এই তো আলহামদুলিল্লাহ, আপু আপনি কেমন আছেন?
এই তো ভালো আছি। জি বলুন।
আচ্ছা শ্রাবণ, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অজহর শ্রাবণ, এটি তো আপনার আসল নাম না অবশ্যই?
জি 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 গুরু, আমার আমার রিয়েল নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ।
মোহাম্মদ আব্দুল লতিফ?
হ্যাঁ।
আচ্ছা, তো ফেসবুকে এই ধরনের নাম দেওয়ার কারণ?
নাম দেওয়ার কারণ গুরু আর কি, আমি
মানে শ্রাবণ মানে তো বৃষ্টি, অঝরে ঝরতে থাকে, তা আপনার মনে কি অনেক কষ্ট? প্রচন্ড ভালোবাসার ঝড় বইছে এই কারণে অজহর শ্রাবণ।
আমি আসলে একটু কম বুঝি, আমি একদম ছোট্ট, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি।
না মোটামুটি তাহলে বেশ বড় হয়ে গেছেন, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন যেহেতু তো মোটামুটি বেশ বড় হয়ে গেছেন। আচ্ছা, আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত শোনা হচ্ছে তো?
জি গুরু, অনেক আমি অনেক আগে থেকে শুনি, বাট কখনো এসএমএস কমেন্ট এগুলো তেমন একটা করা হয়নি, কিন্তু এই বেশ কিছুদিন ধরে কমেন্ট আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু করতেছি।
জি ধন্যবাদ, আপনি শেয়ার
এই অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে আমার, এখন অনেক 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 ভালো লাগে।
জি অসংখ্য ধন্যবাদ,
আশেপাশে যারা বন্ধু আছে তাদেরকেও এরকম করে শোনার জন্য আমি বলি।
ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাদের প্রচারের জন্য প্রসারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রাবণ।
আমার জন্য অবশ্যই দোয়া,
অবশ্যই দোয়া করছে, এবং আমি চাইছি যে আপনি যেহেতু গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার করেছেন এবং আপনার সাথে সরাসরি স্টুডিও থেকে কথা বলছি, তো আমি চাইছি যে আপনি নিজের মুখে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলে দিন যে এই মুহূর্তে ফেসবুকে যে পোস্টটি দেওয়া আছে সেটি কতবার শেয়ার করতে হবে?
জি গুরু, আসলে এখন যারা আমার কথা শুনছেন লিসেনাররা, তারা আসলে এটা আপনি বুঝতেও পারবেন না যে মানে কি ফোন নিলে কতটা একটু মনের ভিতরে ফিলিংসটা হয় আর কি, আমার খুব ভালো লাগে আর কি। আমি অনেক আশা করি এই পোস্টগুলো অনেকভাবে কষ্ট করে শেয়ার করেছি, যার কারণে আমি আজকে গুরুর সাথে এরকম ওয়ান ইয়ারে কথা বলতে পারতেছি।
আপনারা শেয়ার করুন।
হ্যাঁ, আমি আপনাদেরকেও বলতেছি যে আপনার যদি অবশ্যই ভালো লাগে তাহলে এই কম পোস্টগুলো অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে, এবং গুরুদের সাথে থাকবেন।
জি থ্যাংক ইউ, ভালো থাকবেন শ্রাবণ।
জি গুরু, আপনিও ভালো থাকবেন।
জি অবশ্যই দোয়া করছি, আপনিও দোয়া করবেন আমাদের জন্য।
জি হ্যালো, জি 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 বলুন, শুনছি।
হ্যাঁ আপু, আমায় দোয়া করুন। হ্যাঁ
জি অবশ্যই, আপনিও দোয়া করবেন আমাদের জন্য।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ।
ঠিক আছে শ্রাবণ, ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন।
জি গুরু, আমি সাথে আছি এখন।
ইনশাআল্লাহ, ওকে,
জি
ইনশাআল্লাহ, বাই বাই। চমৎকার কথা হলো, আমাদের বেশ দূর থেকে শুনছে আমাদের বন্ধু অজহর শ্রাবণ, শ্রাবণকে উদ্দেশ্য করে, এবং শ্রাবণ তো বলেছে সেই সাথে সকল বন্ধুদেরকে বলছে এই মুহূর্তে ফেসবুক যে ফ্যান পেজটি আছে ঢাকা এফএম এ, সেখানে একটি পোস্ট দেওয়া আছে ভালোবাসার বাংলাদেশের, অরিজিনাল গুরু ইজ ব্যাক একটি পোস্ট দেওয়া আছে, সেই পোস্টটিকে বেশি বেশি শেয়ার করুন এবং আরো বেশ কিছু পোস্ট আসবে ইতিমধ্যে। অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন। পোস্টগুলোকে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন ঠিক তাদের ভেতর থেকে একজনকে নির্বাচিত করা হবে আগামী পর্বে সরাসরি স্টুডিও থেকে আমার সাথে তাসমিয়ার সাথে একটি ফোন আড্ডাতে যোগ দেওয়ার জন্য। তো বেশি বেশি করে শেয়ার করুন, অপেক্ষা করছি আপনাদের শেয়ারের জন্য। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব স্টুডিওতে, যে বন্ধুটি আছেন অনেক দূর থেকে এসেছেন ভালোবাসার কথা বলতে, ভালোবাসার বর্ণিল শব্দগুলোকে আবারও প্রতি সপ্তাহের মতো সবার ভেতর ছড়িয়ে দিতে। ফাহাদ, আপনাকে স্বাগত জানাই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, গুরুর পক্ষ থেকে স্বাগত, কেমন আছেন?
ধন্যবাদ গুরু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ধন্যবাদ গুরু,
একটু কি নার্ভাস?
না 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 গুরু,
ফুল ওকে। আচ্ছা ফাহাদ, আপনি ব্যক্তিগত জীবনে কি করছেন?
তো গুরু, আমি ব্যক্তিগত জীবনে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি।
আচ্ছা,
তো আর এর পাশাপাশি মোটামুটি নিজের কিছু বিজনেস বা এই জাতীয় কিছু চিন্তা ভাবনা করছি।
আচ্ছা,
তো বাট দেখি
অপেক্ষা করছে যে এই কথাগুলো শোনার জন্য। তো আমরা চাইছি যে আসলে আর আমরা শ্রোতাদের অপেক্ষা করিয়ে রাখবো না, আমরা সরাসরি ভালোবাসার সে বর্ণিল শব্দগুলো শুনতে চাই।
তো ধন্যবাদ গুরু এগেইন আপনাকে, আর হচ্ছে গিয়ে ঢাকা FM 90.4 অথরিটিকে ধন্যবাদ, এমন চমৎকার একটা প্ল্যাটফর্ম ভালোবাসা বাংলাদেশের মতো এত চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে মানুষ বা আমাদের মতো যারা আছেন এসে তাদের ভালোবাসার বিষয়গুলো শেয়ার করতে পারছে, হয়তো হালকা হতে পারছে, আমরা পারি না হয়তো বা দেখা যাচ্ছে যে হ্যাঁ মনের কথাগুলো হয়তো বা আমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট অনেকের কাছে হয়তো শেয়ার করতে পারছি না, বাট এটা একটা প্ল্যাটফর্ম, আমার মনে হয় যে একটু হালকা হওয়া যায় কথাবার্তা বলে।
ওকে,
তো ধন্যবাদ তাসমিয়া আপু, তো ধন্যবাদ গুরু।
আমরা শুরু করতে চাই ভালোবাসার কথাগুলো।
তো গুরু, আমি অনেকটা পেছন থেকে স্টার্ট করব, সংক্ষেপে শেষ করে দিব। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি, তো নর্মাল দশটা মিডিল ক্লাস ফ্যামিলির মতো। আমার বাবাও গ্রাম থেকে উঠে আসে একজন লোক।
আচ্ছা,
তো ইন দ্য ইয়ার অফ 1977 আমার বাবা হচ্ছেন গিয়ে তার পরিবারের তিন ছেলে দুই বোন, এর ভেতর বড় সন্তান ছিলেন।
আচ্ছা,
তো উনি 1977 ফ্যামিলি থেকে একমাত্র ব্যক্তি যে কিনা চাকরির উদ্দেশ্যে ঢাকায় চলে আসে।
আচ্ছা,
তখন বাংলাদেশ আর্মির একটা ডিপার্টমেন্ট এমএস, সেখানে সে তার চাকরি জীবন শুরু করে।
আচ্ছা,
তো সেই সুবাদে উনি ঢাকায় চলে আসেন, আর আমি যতদূর জানি আমার বাবা আমার মাকে বিয়ে করানো হচ্ছে 1979 তারপর যেটা হয় আমার মা স্বাভাবিকভাবেই দীর্ঘদিন গ্রামেই ছিলেন।
আচ্ছা,
বাট হয়তো বা যখন আমার দাদা এবং দাদি দুজনই ছিলেন, দাদা কিছুটা অসুস্থ ছিলেন, তার পরিচর্যা করা দেখাশোনা করা এই বিষয়গুলো মাই দেখতেন। তো 87 আমার দাদা মারা যায় যখন।
আচ্ছা,
তো তখন আমার বাবা ডিসিশন মেক করে যে আমার মাকে ঢাকায় নিয়ে আসবে।
আচ্ছা আচ্ছা,
তো 87 আমার দাদা মারা যাওয়ার পর মা ঢাকায় চলে আসে। আমি তখন 88 তখন মিরপুর 14 নম্বর ক্যান্টনমেন্টে ছিলাম।
আচ্ছা আচ্ছা,
ওখানেই আমার জন্ম হয়।
আচ্ছা,
তো সেখান থেকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আপনার দুই তিনবার ট্রান্সফার হয়েছে বাবা, ওখান থেকে ট্রান্সফার হয়েছে বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিলাম। তো শেষমেশ যখন আমরা ওখান থেকে আমাদের গাজীপুর ক্যান্টনমেন্টে ট্রান্সফার হয় বাবার, তো আমরা চলে যাই গাজীপুর ক্যান্টনমেন্টে। তো ওখানে আমার শিক্ষা জীবন স্টার্ট হয় হচ্ছে ক্যান পাবলিকে।
আচ্ছা আচ্ছা,
তো যার জন্য ওই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ওই তখন থেকেই সেটেল হয়ে গেছি গাজীপুরে।
আচ্ছা আচ্ছা,
তো আমাদের যেহেতু এডুকেশনাল লাইফটা ওখানে স্টার্ট হয়েছিল, আবার বাবা এর মাঝেও দুই তিনবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছিলেন, বাট উনি আমাদেরকে শিফট করেননি, আমরা ওখানেই থেকে যাই।
আচ্ছা,
তো গুরু ছোটবেলা থেকেই ক্যান্টনমেন্টের পরিবেশে ছিলাম, খুব নির্মল পরিবেশ, এবং হচ্ছে গিয়ে যে পরিচ্ছন্ন পরিবেশ, পাশাপাশি হচ্ছে গিয়ে যে ওখানে তো একটা নির্দিষ্ট ট্রেন্ড সবার ভিতরে সবাই মিলে মিশে একটা সুন্দর লাইফ লিড করা, তো আমার দেখা ছোটবেলাটা আমার খুবই সুন্দর ছিল।
আচ্ছা,
আমার ভালো লাগার অনেক স্মৃতি আছে।
আচ্ছা,
যেগুলো আর দশজনের মতো হয়তো আমিও ফেরত পেতে চাই, বা সেটা সম্ভব না। তো আমার শিক্ষা জীবন শুরু হয় ক্যান পাবলিকে। তো ছোটবেলা থেকেই স্কুল, সকালবেলা আমার লাইফস্টাইলটা এরকম ছিল যে সকাল 6টা থেকে ঘুম থেকে ওঠো, সকালবেলা কিছুক্ষণ পড়াশোনা করো, আফটার দ্যাট নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে বেরোয় যাও,
মানে খুব নিয়মতান্ত্রিক
ছিল। তারটার সময় অফিসে, তার ছুটিও তার আইটার সময়, আমরাও স্কুল থেকে ব্যাক করতাম 2টার সময়, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ওয়েট করতাম কখন বাবা আসবে, একসাথে লাঞ্চ করবো। তো এইরকম ছিল ব্যাপারটা, যখন আমাদের বাসার জানালাটা থেকে মানে বাবার অফিস থেকে আসার রাস্তাটা দেখা যায়।
আচ্ছা,
তো আমরা ভাই বোনরা, আমরা একটু বললে নেই দূরে, আমরা হচ্ছি 3 ভাই 1 বোন।
আচ্ছা,
তা আমি আমার বোনের সাথে আমার বয়সের ডিস্টেন্স হচ্ছে বছর 3-কে।
আচ্ছা,
আমার সাথে আমার ছোট ভাইয়ের বয়সের ডিস্টেন্সও বছর 3-কে।
আচ্ছা,
আর একদম যে ছোট ভাই ওর সাথে বেশ ডিস্টেন্স।
আচ্ছা,
8-9 বছরের ডিস্টেন্স হবে। তো দেখতাম যখন জানালা দিয়ে যে হ্যাঁ বাবাকে দেখা যাচ্ছে, উই আর ভেরি এক্সাইটেড দেন।
আচ্ছা আচ্ছা,
যে সবাই মিলে জাস্ট ওয়েট করছিলাম, দেখতে পাচ্ছি আসতেছে। তো ভালো লাগতো, বাবা যখন বাসায় ঢুকতেন তো দৌড়াই গিয়ে যেরকম অ্যাজ ইউজুয়াল একটা
মিটিং
জড়িয়ে ধরা, অ্যাপ্লোজ করা আর কি, তারপর গিয়ে আপনার একসাথে লাঞ্চ করতাম সবাই, নিয়ম ছিল তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে ঘুমানো।
আচ্ছা,
বিকেলবেলা খেলতে যেতাম, সন্ধ্যার মধ্যে খেলা শেষ করে ফিরতে হবে, একদম মাগরিবের আজান দিয়ে দিতে, মানে হচ্ছে গিয়ে যে ঘন্টা পড়ে গেছে চলে আসতে হবে
বাসায়। আমার মনে তাই ছিল,
তো গুরু বাসায় চলে আসতাম, এরকমই ছিল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার একাডেমিক কেরিয়ার, স্কুল যদি বলি দ্যাট ওয়াজ গ্লোরিয়াস ফর মি, যে আমি স্কুলে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিলাম।
আচ্ছা,
এই জন্য আমার টিচার থেকে শুরু করে এভরিবডি আমাকে খুব খুব ভালো করে চিনত। পাশাপাশি যখন একটু অ্যাডাল্ট হওয়া শুরু করি, তো গুরু আমি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতাম।
আচ্ছা আচ্ছা,
এর ভেতরে আবৃত্তি ছিল, গান ছিল, ডেভিড ক্লাব ছিল,
আচ্ছা
হয়তো যেটা গেই বিভিন্ন গেম টিম টিম এগুলোতে অ্যাটেন্ড করা হয়নি, বাট এই অ্যাক্টিভিটিস গুলো আমি খুব কালচারাল অ্যাক্টিভিটিস গুলোতে খুব ভালো অ্যাটেন্ড করতাম আমি। তো এই দিক থেকেও আসলে একটা পরিচিতি স্কুলে তৈরি হয়েছিল, মানে আমি ফাহাদ আমাকে স্কুলের প্রত্যেকটা টিচার, ইভেন প্রত্যেকটা স্টুডেন্ট চিনতে, হয়তো আমি সবাইকে চিনতে পারছি না, বাট প্রত্যেকে আমাকে চেনে। তো এটা তো মানে যে কেউ নিজেকে সেলিব্রিটি ভাবে, আমিও ভাবতাম যে আমি মনে হয় সেলিব্রিটি স্কুলে। তো যেটা হতো গুরু, যে ক্লাস 5-এও একটা ভালো ফলাফল নিয়ে আসি, ঠিক একইভাবে বিভিন্ন ক্লাসে 1-2 1-2 এভাবে করে আমার একাডেমিক কেরিয়ার পার হতে থাকে। তো গুরু এভাবে ক্লাস 10 2003-2004 এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করি।
আচ্ছা,
তো 2004 যখন এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করি, তো রেজাল্টটা জিপিএ 5 ছিল।
ওকে,
তো জিপিএ 5 ছিল, যার জন্য ক্যান্টনমেন্ট অথরিটির পক্ষ থেকেও একটা সেলিব্রেশন অর্গানাইজ করা হয়, সেই সেলিব্রেশন অ্যাটেন্ড করি, স্কুল অথরিটি থেকেও একটা
সংবর্ধনার
আয়োজন করে। তো গুরু অ্যাকচুয়ালি মানে এখানেই আমি আমার ভালোবাসার গল্পে এন্টার করব, যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা
শুরু হয়,
স্টার্ট করতে যাচ্ছিলাম আর কি, বা যেটা বলার জন্য এখানে আসা। তো গুরু আমি আমাদের স্কুলের আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে পার্টিসিপেট করি। তো সবকিছুই অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর হচ্ছিল প্রোগ্রামে, বাট একটা বিশেষ জিনিস আমার একটু দৃষ্টি আকর্ষণ করে, একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে প্রোগ্রামের একটা কবিতা আবৃত্তি করার জন্য আসে।
আচ্ছা,
বেশ অপ্রস্তুত দেখে জিনিসটা আমি জানি না সবার কেমন লাগছিল ওই সময়টায়, বাট আমি খুব এনজয় করছিলাম, যে খুব ভালো লাগতেছিল যে অর্ডিনারি একটা বিহেভিয়ার, খুব বেশি অর্ডিনারি আর কি।
আচ্ছা,
তো
বাচ্চা মেয়ে বললেন মানে কতটুকু বাচ্চা মেয়ে?
অ্যাকচুয়ালি গুরু আমি তখন জানতাম না যে ও আসলে কোন ক্লাসে পড়ে, তবে গেস করে নিয়েছিলাম নট মোর দেন সিক্স আর সেভেন।
ওকে, আচ্ছা,
এর বেশি হবে না। তো চোখগুলো খুব অ্যাট্রাকটিভ।
আচ্ছা,
তো কবিতা আবৃত্তি করতে উঠলো, বাট আমার কাছে মনে হচ্ছিল যে সে জাস্ট মুখস্থ পড়া বলতেছে, ব্যাপারটা মুখস্থ পড়া বলতেছে, তো সে নিজেও বুঝতে পারতেছিল এর আবৃত্তি হয়নি। হ্যাঁ, তো সে স্টেজ থেকে নেমে গেল, আমি আশপাশে সবার রিয়াকশন দেখছিলাম, সবাই বিষয়টা খুব এনজয় করছে, বলতে হচ্ছে গিয়ে যে অনেকটা বলা যায় যে সবাই যেটা হয় যে আমরা কেউ পড়ে গেলে অথবা
মানুষের বিব্রতকর অবস্থাগুলোতে আমরা কিছুটা সময় আনন্দ যেটা আসলে স্বাভাবিক দৃষ্টিতে ঠিক না,
সেটাই তো আমি বিষয়টাকে একটু অন্যভাবে এনজয় করছিলাম হয়তো বা। তো গুরু আমি ওর মানে ওই দিনই ফার্স্ট দেখি ওকে। স্কুল লাইফটা টোটাল এই ক্লাস ওয়ান টু টেন আমি আসলে মানে ভেরি মাচ গুড বয় বলা যায়, যে হ্যাঁ যে ছেলে কখনো কোনো মেয়েদেরকে চিঠি লেখে নাই,
আচ্ছা
যে ছেলে কখনো কোনো মেয়েদের জন্য কোনো মেয়েকে ভাল লাগছে বলে স্কুলের সামনে দাঁড়ায় আছে এমন ঘটনা ঘটে নাই, অথবা দেখা যাচ্ছে যে কোনো মেয়েকে ভালো লাগলো তার পিছনে পিছনে হাঁটা শুরু করলো। আমাদের কলোনিটা হচ্ছে এরকম একটা জিনিস যে আমরা দেখা যাচ্ছে যে ছোট ছোট বিষয়গুলোকেও অনেক বড় করে দেখতাম, যে এটা যদি বাবার কানে চলে যায় তাহলে খবর আছে, তো এইরকম ছিল ব্যাপারটা। তো গুরু এগুলোর ভিতরে আমি কখনোই ছিলাম না, তো এই যে দেখলাম ভাল লাগলো, তো ভাল লাগার অনুভূতিটা ছিল ভিতরেই, বাট আমি কখনো আসলে খুঁজে বের করার চেষ্টা করিনি হুইসি।
আচ্ছা,
সে কে
ওটা কি তাহলে ওই সময়ের জন্যই একটা ভালো
লাগা? হ্যাঁ, ভালো লাগাটা ছিল আর কি, ফার্স্ট গ্ল্যান্স। তো এরপর গুরু আমি যথারীতি আমার ক্যান্ট পাবলিক স্কুলের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেল এসএসসির পর, তারপর আমি আমার নিয়ারেস্ট ক্যান্ট পাবলিক কলেজেই ভর্তি হই। তো ওই যে যাকে দেখলাম ওর বড় বোনকে আমি আবার চিনতাম বাই এনি চান্স, তো আমি তাকে চিনতাম, এবং বিশেষ করে ওই সময়টায় দেখা যেত যে সবাই হয়তো এই যে আমি খুব কম কথা বলি, আমি খুব কনজারভেটিভ, হ্যাঁ এই বিষয়টা স্কুলে তো ছিল খুব, তো সবাই ভাবত যে ছেলেটা মনে অহংকারী।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ তো
কলেজে চুপ থাকতেন সেটাকে বলা
হয় খুব ভাব নিয়ে চলে, তো বাট কলেজে কিন্তু আমি আমার এই খোলসটা ছেড়ে একটু বেরোয়া শুরু করি, সবার সাথে একটু মেশা শুরু করি, স্কুলের যে বিষয়গুলো মানে মোট কথা হচ্ছে যেটা হয় সাধারণত যে স্কুলে ছেলেমেয়েরা যেরকমটা একটা আবদ্ধ পরিবেশ থাকে, কলেজে উঠলে মনে করে যে আমি কিছুটা ইন্ডিপেন্ডেন্ট একটু উন্মুক্ত একটু মানে স্বাধীনতাটা উপভোগ করার চেষ্টা করি, আমিও এ ব্যতিক্রম ছিলাম না, হ্যাঁ আমিও আমার স্বাধীনতাটা উপভোগ করার চেষ্টা করেছি। তখন তো সাইকেল চালাতাম, সাইকেলের খুব ট্রেন্ড, বন্ধুদের অনেকের সাইকেল ছিল, একসাথে চলে যেতাম অনেক দূরে, হ্যাঁ গিয়ে সুন্দর একটা জায়গায় বসে দীর্ঘক্ষণ আড্ডা দেয়া। আর আমাদের ক্যান্টনমেন্টের গুরু খোলা অনেক মাঠ ছিল যেখানে আমরা সন্ধ্যার পরে বসে অনেকক্ষণ আড্ডা দিতাম, যেটা কিন্তু স্কুল লাইফে চিন্তাও করিনি। হ্যাঁ, তো যার জন্য দেখা যাচ্ছিল যে আমি আমার স্বাধীনতাটাকেই বেশি উপভোগ করতেছি।
আচ্ছা,
যে আমি আমি হয়তো স্কুলে যেভাবে আমি পড়াশোনা করেছি অতটা কনসেন্ট্রেশন পড়াশোনায় দিচ্ছি না, হ্যাঁ আমি আমার স্বাধীনতাটাই খুব বেশি উপভোগ করার চেষ্টা করতেছি। তো এভাবে গুরু আমার কলেজ লাইফটা মোটামুটি পার হয়। তো দেখা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষায় যখন 2006 অ্যাটেন্ড করি, রেজাল্টটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এসএসসির মতো ছিল না, নট ভেরি পোর, বাট একটা ড্রিম ছিল যেটা যে যেটা হয় আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে ছেলেমেয়েরা বড় হয় হচ্ছে ডক্টর আর ইঞ্জিনিয়ার, একটু ভালো স্টুডেন্ট হলে বাবা মা চিন্তা করে যে আমার ছেলে ডাক্তার হবে নাহলে ইঞ্জিনিয়ার হবে। আমার ফ্যামিলিও কিন্তু ঠিক সেরকম, আপনার ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে, তো আমার চয়েসটা ছিল যে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার দুটো অপশন, তো এর ভিতরে একটা অপশন ইঞ্জিনিয়ারই হবে।
আচ্ছা,
তো ওকে ফাইন, আমি সেভাবেই রেজাল্ট এক্সপেক্ট করতেছিলাম যে অ্যাটলিস্ট আমার তো চারটা সাবজেক্টে জিপিএ সব স্কোর মিলে 19 পয়েন্ট লাগবে। আনফর্চুনেটলি এসএসসি পরীক্ষার রেজাল্টটা পড়ে হয়েছিল, বাট তখন তো সাথে সাথে আর ইয়েগুলো মার্কসগুলো জানা সম্ভব ছিল না যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের, যখন ওটা সপ্তাহখানেক পর জানলাম আই ওয়াজ ভেরি শকড যে আসলে 19 পয়েন্ট যেটা প্রয়োজন হয় 20 পয়েন্টসের ভিতরে, আমার একটা সাবজেক্টের জন্য আমি 18.5 আমার স্কোর চলে আসে।
আচ্ছা আচ্ছা,
এর মানে হচ্ছে গিয়ে যে আমি কোন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলোতে আমি পরীক্ষায় অ্যাটেন্ডই করতে পারবো না। তো গুরু ওই সময় এই জিনিসটা আমাকে খুব মারাত্মক শক দেয়, শক দেয় যে আমি আসলে
মানে যে স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন
সেই স্বপ্নটা তো হচ্ছে না, কি করব এখন। এতটাই ভেঙে পড়ছিলাম ওই সময় যে আসলে পরীক্ষা দিব ইউনিভার্সিটি গুলোতে এই ইন্টারেস্টই হারাই ফেলছি।
আচ্ছা,
পড়াশোনাটা যেরকম মাঝে তিন মাস যে এটা থাকে পরীক্ষা এবং রেজাল্টের ভিতরে, সময়টা যতটুকুই করছে আফটার দ্যাট মনে হয় পড়াশোনা থেকে বেশ দূরে সরে আসলো।
আচ্ছা,
তো গুরু ওই মানে 2006 এর ওই সেশনটাতে আমি বড় জোর তিন থেকে চারটা এক্সামে অ্যাটেন্ড করি, তাও আবার এর ভিতরে কিছু ছিল জোর করে।
আচ্ছা,
বন্ধুরা চাপাচাপি করে পরীক্ষা দেওয়ানো হচ্ছে এরকম বা ফ্যামিলি বলতেছে এই জন্য করা। তো গুরু এর ভিতরে তিনটা চারটা জায়গায় অ্যাটেন্ড করি, এর ভিতর দুটো জায়গায় হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
তো একটা নাম করা পাবলিক ইউনিভার্সিটি আমাদের, তো ওখানে আমার একটা বিএড এর কোর্স মানে একটা ইনস্টিটিউটে আমি চান্স পাই। তো ফাইনালি যেহেতু কোথাও আর ভর্তি হওয়া হচ্ছে না, আর আমরা আসলে যেটা হয় মানে আমি আসলে যেভাবে বেড়ে উঠেছি, আমি আসলে কখনো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ড্রিমই দেখিনি।
আচ্ছা,
যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ব এই ধরনের কোনো ড্রিমই নেই, সো ওটা নিয়ে মাথাও ঘামাইনি কখনো।
আচ্ছা,
তো গুরু বাবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিল, মোটামুটি ভালো পোস্টেই ছিল, তা আমরা আসলে ছোটবেলা থেকে কখনোই অ্যাটলিস্ট যদি কোনো স্বল্পতা থেকেও থাকে, বাবা আমাদেরকে বুঝতে দেয়নি, কখনোই বুঝতে দেয়নি, যখন যা চাইছি অ্যাটলিস্ট লিমিটেশনের ভিতরেই ছিল সবকিছু, বাট পাই মানে পাওয়ার বিষয়ে কোনো সমস্যা ছিল না। তো গুরু যেটা হয় যে আমি ওই বিএড কোর্সটায় ভর্তি হয়ে যাই পরিবারের সবার সম্মতিক্রমে, বাট আমার আসলে মানে তখন মাথায় এই পড়াশোনা নিয়ে যে একটা অ্যাম্বিশন যেটা ছিল স্কুল বা কলেজে যেটা লালন করেছি আর কি, এই জিনিসটা তখন মাথা থেকে আস্তে আস্তে
কমতে থাকে
কমতে থাকে। তো তখন আমার কাছে মনে হয় আমি কি হব, আমাকে বেটার কিছু হইতে হবে, অনেক ভালো কিছু হইতে হবে। তা আমার মাথার ভেতরে মোটামুটি যে জিনিসটা অল্টারনেটিভ হিসেবে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি একজন এন্টারপ্রেনার হব।
আচ্ছা,
আমি একজন এন্টারপ্রেনার হব,
একজন উদ্যোক্তা হওয়ার,
আমি একজন এন্টারপ্রেনার হব, আমি খুব বড় ধরনের একজন ব্যবসায়ী হব, যেটা মানে সবাই আমাকে দেখলে এক্সাম্পল দিবে, এরকম কিছু একটা করার চেষ্টা করব। তো যেটা হয় গুরু যে ইউনিভার্সিটি তিন চার মাস পাঁচ ছয় মাস চলে যাচ্ছে, আমার কনসেন্ট্রেশন কোনোভাবেই আমি দিতে পারছি না, এর মধ্যে যখন এই ভূত মাথায় চাপে, তো সেটা আমি আমার পরিবারের সাথে শেয়ার করি। বিশেষ করে আমার বাবা তো আমার সাথে খুবই ফ্রেন্ডলি ছিলেন, আমরা আমাদের যদি বলি যে আমার বাবা বেশ পড়াশোনা করতেন চাকরির পাশাপাশি, আমাদের সাথে দেখা যেত বিভিন্ন গল্প উপন্যাস পড়ে, বিশেষ করে আমার সাথে খুব গল্প করতেন ওই জিনিসগুলো নিয়ে, ইভেন অনেক সময় অনেক ধর্মীয় বই পড়েও সেই নবী রাসুলদের জীবনী নিয়ে আমার সাথে ডিসকাস করতেন।
আচ্ছা,
তো শেয়ার করি উনি অ্যাকচুয়ালি কি যে আমার প্রতি এতটাই ইয়ে ছিল যে 87 যখন দাদা মারা যায়, আমার গ্র্যান্ডফাদার মারা যায়, তখন আমি 88 তো আমার জন্ম, তো আমার বাবা অনেকটা ধরে নিছে যে আমার বাবা ফেরত আসছে,
যেটা
সেন্টিমেন্ট গুলো খুব কাজ করে, সো আমার প্রতি তো একটা সিরিয়াস সফট কনেক্ট ছিল। তো উনি কখনোই না করেনি, তো দেখা যাচ্ছে যে উনি আমাকে মোটামুটি একটা ছোটখাটো ফাইন্যান্স দিয়ে কোপারেট করে যে হ্যাঁ তুমি পড়াশোনার পাশাপাশি কিন্তু এটা কন্টিনিউ করো, পড়াশোনার পাশাপাশি কন্টিনিউ করো। তো আমি তখন একজন ইম্পোর্টারের কাছে কিছু প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমার খুব ভালো আর্ন হচ্ছিল।
আচ্ছা,
তো এই বিজনেসটা খুব ভালো গ্রো করছিলাম। উইদিন এ শর্ট টাইম এমন হলো যে বছরখানেকের ভিতরে যে আমি এমন যাচ্ছে মাসে 50,000, 60,000, 70,000, কখনো কখনো নিয়ার অ্যাবাউট 1,00,000 টাকা আর্ন করে ফেলতেছি।
আচ্ছা,
যেটা হয় যে এই বয়সে গুরু এত টাকা করলে যে কনফিডেন্স লেভেলটা, যেটা ড্রিম দেখলাম বা যেটা আমি তখন ধরেই নিলাম যে আমার লাইফের ডেস্টিনি মনে হয় এটাই। যে লাইফের লক্ষ্য মনে হয় এটাই, আমি এই দিয়েই সাকসেসফুল হতে পারবো। এদিকে আমি যে আমার পড়াশোনা বাদ দিয়ে ফুল কনসেন্ট্রেশনটা আমি এইদিকেই দিচ্ছি, এটা আমি কখনো কখনো ফিল করতাম, বাট এটা কখনো আমি আমার পরিবারকে বুঝতে দিতাম না।
আচ্ছা,
তো গুরু এভাবে 2007-8-9
আচ্ছা
তিনটা বছর আমার ওই বিজনেস প্ল্যাটফর্মটা বেশ স্ট্রংলি দাঁড়ায় গেল।
আচ্ছা, আর পড়াশোনা?
পড়াশোনাটা আস্তে আস্তে ফল করলো, ইভেন একটা সময় হলো যে আমি ড্রপ আউট স্টুডেন্টদের খাতায় নাম লেখালাম।
বাট পরিবার জানছে না?
পরিবার জানে না, আমি জিনিসটা ফ্যামিলিকে কনফেস করতে পারছিলাম না, আমার তখন মনে হচ্ছিল এটা কনফেস করলে বিরাট একটা ডিজাস্টার।
মানে এটার একমাত্র কারণ ছিল কি যে আপনি ব্যবসায় সফলতা, মানে এটা কি বলতে পারি যে ব্যবসায়িক সফলতা আপনাকে আপনার যে শিক্ষার যে জায়গা সেখান থেকে সরিয়ে নিয়ে আসছে ওই মুহূর্তে?
ওই মুহূর্তে।
আচ্ছা,
তো জাস্ট চিন্তা ভাবনা করলাম এভাবে, এখন তো বেশ অপশন আছে, বিভিন্ন ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কোথাও একটা ভর্তি হয়ে গিয়ে আমি আমার গ্রাজুয়েশন করে নিব।
আচ্ছা,
হ্যাঁ করে নিব, বাট আমি আপাতত এইদিকেই কনসেন্ট্রেটেড থাকি। তো গুরু আমি আসলে স্কুল কলেজ লাইফ থেকেই বেশ ফর্মাল, সবসময় আমি বিজনেস করছি ঠিকই, বাট আমি কিন্তু সবসময় খুব ফর্মাল গেট আপে চলাফেরা।
আচ্ছা,
তো যেটা হয়তো বা অনেকেই একটু কনফিউজ হয়ে যেত, ছেলেটা কি এখনই জব করে কিনা।
আচ্ছা আচ্ছা, মানে শুরু থেকে একটা এক্সিকিউটিভ
লুক নিয়ে চলার চেষ্টা করতাম আর কি। তো এখনই জব করে কিনা এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকতো। তো বাট আমি অফিস নিয়ে নিই আমার বিজনেসের জন্য, তা আমি সবসময় ওই এক্সিকিউটিভ গেট আপে চলাচল করি অথবা আমি ফর্মাল গেট আপে চলাচল করতেছি। তো 2010 আপনার খুব ভালো কাটছিল, আমাদের একটা মানে গাজীপুরে দুটো জমি আছে, বাবা জমি কিনেছে হচ্ছে আড়াই কাঠা করে পাঁচ কাঠা, দুটো আলাদা আলাদা প্লট। তো 2010 উনি ডিসাইড করে যে আমি এখানে একটা বাড়ি করব একটা আড়াই কাঠার প্লটে। তো বাড়ির কাজে হাত দেয়, আবার তখন পেনশনের মানে রিটায়ারমেন্টের সময় চলে আসতো আর কি, 2011 এর ফার্স্ট অফ 2011 অথবা মিডল অফ 2011 উনি রিটায়ারমেন্টে যাবেন, এরকম একটা বিষয় ছিল। তো আমরা বাড়ির কাজে হাতটা দিই, তো প্রায় আমার বাবা আবার একটা জিনিস করতেন গুরু, সেটা হচ্ছে গিয়ে কখনো উনি ব্যাংকে টাকা রিজার্ভ করতেন না।
আচ্ছা,
হ্যাঁ ওই তার টেন্ডেন্সি ছিল এরকম যে ব্যাংকে টাকা রাখলে সেটা ইন্টারেস্ট হবে,
মানে ইন্টারেস্টের সুবিধা সে নিতে চাইতো না
আর সেকেন্ড আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে গিয়ে যে যেটা আমি আমার বাবাকে দেখেছি যে উনি খুবই কনজারভেটিভ মানুষ ছিলেন, খুব কম মানুষের সাথে চলাচল করতেন, যদি কখনো আমি জিজ্ঞেস করতাম তাকে যে কেন এত কম মেশো, তখন সে আমাকে একটা কথা বলতো তার লাইফের রিয়েলাইজেশন থেকে, সে যে যত বেশি মানুষের সাথে মেশে যে অপরাধ প্রবণতা তত বাড়ে, এটা তার হয়তো বা নিজস্ব একটা দর্শন ছিল, অপরাধ প্রবণতা বাড়ে। আমি একটা গভর্নমেন্ট জব করি এবং যে সেক্টরটায় জব করি প্রচুর ঘুষ খাওয়ার সুযোগ আছে, আমি যত বেশি মানুষের সাথে মিশব তত বেশি আমার হয়তো বা ওই প্রবণতা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা তৈরি হবে যে আমিও দশজনের মতো ওই একই কাজটা করি।
আচ্ছা আচ্ছা,
তো জাস্ট জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য সে খুবই কনজারভেটিভ লাইফ লিড করত, ফ্যামিলি তার যে দুটো ভাই বোন এদের প্রতি যে রেসপন্সিবিলিটিস গুলো ছিল এগুলো গুরু উনি কখনোই অবহেলা করেননি।
আচ্ছা,
আমার দেখা এবং হচ্ছে গিয়ে সবকিছুই সে খুব সুন্দরভাবে মেনটেন করতো, আই ডোন্ট নো হাউ, কারণ হচ্ছে গিয়ে তার পরবর্তীতে যখন আমি তার জায়গায় এসে রেসপন্সিবিলিটি নিয়ে আমি দেখি যে তার ওই জায়গার কাজগুলো অনেক দক্ষ হাতের কাজ ছিল, যেটা হয়তো বা আমি তখন বুঝতে পারিনি।
আচ্ছা,
তো গুরু এভাবে আপনার 2007-8-9-10 চলে গেল, বাড়ির কাজে হাত দেওয়া হলো, আমি তখন যেহেতু বেশ ভালো আর্ন করছি কিছু কিছু কন্ট্রিবিউশন করছিলাম বাড়ির কাজে।
আর বাবা মা জিজ্ঞেস করলে পড়াশোনা তখন কি বিষয়?
তখন হ্যাঁ চলতেছে, হ্যাঁ কোনো না কোনো ভাবে কাটিয়ে দিতাম যে হ্যাঁ ভালো চলতেছে। এর মধ্যে গুরু 2009 আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে নিজ থেকেই ভর্তি হয়ে যাই, যেহেতু নিজে আর্ন করতেছি আর কি, হ্যাঁ আমি ভর্তি হয়ে যাই যে ওখান থেকে ড্রপ আউট হওয়ার পর। তো গুরু বাড়ির কাজটা যখন প্রায় শেষের দিকে তখন দেখলাম যে অল অ্যারাউন্ড যে আমি প্রায় 4-5 লাখ টাকার মতো কন্ট্রিবিউট করতে পারছি আমার ফ্যামিলি বাবার সাথে, বাড়িটা করতে গিয়ে আমাদের প্রায় 41 লাখ টাকার মতো খরচ ছিল। তো আমরা দোতলা পর্যন্ত কমপ্লিট করি বাড়িটা। তো গুরু আমার সাথে ওই সময়টায় আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ছিল, ওর নাম রবি।
আচ্ছা,
আমার খুব সহজে একটা নাম্বার ইউজ করতাম ব্যবসা সুবিধার্থে, খুবই সহজ, রবির একটা সহজ নাম্বার ইউজ করতাম। তো গুরু যেটা হয় যে আসলে ওই সময়টা এইরকম ইজি নাম্বার গুলোতে অনেক বেশি আননোন নাম্বার থেকে কল আসার একটা টেন্ডেন্সি
ছিল,
প্রবণতা ছিল। তো এরকম আসতেও প্রচুর কল, আমি সবসময় দেখা যেত যে এই কলগুলো বলতাম যে রবি প্লিজ ইউ ক্যান ইউ হ্যান্ডেল ইট, তো ওই কলগুলো রিসিভ করতো, বিভিন্ন জায়গা থেকে কল আসতো, সেগুলো সে কথা বলতো আর কি। তো এরকমই গুলো 2011 ফেব্রুয়ারি মাসের কথা এটা,
আচ্ছা
ফেব্রুয়ারির শুরুর দিকে আমরা একটা সন্ধ্যার দিকে একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলাম আমি আর রবি। তো এমন সময় আমার ওই ইজি যে সহজ নাম্বারটা রবির, এই নাম্বারে একটা কল আসে। তো কলটা অ্যাজ ইউজুয়াল আমি এরকে বলি প্লিজ দেখো কে কল করলো আর কি, হ্যাঁ হ্যালো বলো কেটে দেবো আর কি। তো গুরু ফোনটা রিসিভ করে, তো ওই পাশ থেকে একটা ফিমেল ভয়েস বলতে যাচ্ছিল কেমন আছেন এই সেই, সেটা বলে সে তার পরিচয় দিচ্ছিল যে আমি ওনার ছোট বোন। তো যখন ওর ভাই আর কথা বললো আমি আসলে চিনতে পারিনি, যখন ওর বোনের কথা বললো আমি গেস করলাম ওনা তো
চিনি
ওনা তো। তো আমি আসলে শিওর ছিলাম না, আমি ওকেই জিজ্ঞেস করলাম, রবিকে বললাম যে তুমি আরো কিছু প্রশ্ন করো ওকে, আরো কিছু প্রশ্ন করো, আমি বোঝার চেষ্টা করি যে আসলে ও কিনা। তো গুরু যখন বিভিন্ন কোশ্চেন বাসার লোকেশন এটা সেটা জিজ্ঞেস করলো, একটা পর্যায়ে আমি শিওর হলাম যে ওই। তো কল রাখতে বললাম, ইট ওয়াজ নাইস ফিলিংস দ্যাট মোমেন্ট, যে আসলে এতদিন পর সেই অনেকদিন আগে দেখা একটা মেয়ে
ইন্টারেস্টেড, হয়তো জানা মতো ক্লাস সিক্সে
পড়তে পারে, যে পরে অবশ্যগুলো আমি জেনেছিলাম যে তখন ক্লাস সেভেনে পড়তো।
আচ্ছা
হ্যাঁ, ওর সাথে
মানে আপনি যখন মাধ্যমিক দেন সেটি হচ্ছে 2004 সাল, আর আপনার সাথে টেলিফোনে কথা হলো 2011 সাল, মানে মাঝখানে প্রায় 7টি বছর কেটে গেছে। 7 বছর পর হঠাৎ করে সেই কবিতা আবৃত্তি করা মেয়েটি অনাকাঙ্ক্ষিত ভাবে আপনাকে ফোন দেয়।
আচ্ছা, তো সিম্পলি বিষয়টা মানে যেহেতু
নস্টালজিক
হয়ে যাওয়া এরকম হয়ে গেছিলাম আর কি, এই সময়টা যে আমি এক্সপেক্ট করি বাট হয়ে গেছে। তো গুরু পরের দিন আমি ঢাকায় ছিলাম, আমি নিচ থেকেই ফোন করলাম,
আচ্ছা
ওই নাম্বারটা। তো ফোন দিয়ে আমরা আসলে গুরু ওই তারপরে 3-4 দিন আমার ওর সাথে কথা হয়, ওই দিনের পর প্রায় 3-4 দিন কথা হয়। তো কথা
সে আপনাকে ফোন দিয়েছিল কেন, মানে কি হঠাৎ করেই রং নাম্বার নাকি আসলে পরিকল্পিত?
পরিকল্পিত ফোন ছিল গুরু, মানে ও বা আমার নাম্বারটা এনি হাউ কোন জায়গা থেকে হয়তো বা কালেকশন করেছিল। তো মানে আমাকে সে প্রায় দেখতো, পরে অবশ্য আমি শুনছি যে সেটা হচ্ছে গিয়ে যে আমি যেমনটা হয়তো স্কুলে তাকে ওই একদিনই দেখছি আমি তাকে, আফটার দ্যাট মানে বাট সে আমাকে খুব ভালো করেই চিনত।
আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে 2007 সালে যখন আপনি তাকে দেখেন তখন আপনার দিক থেকে সেটি ছিল ওই মুহূর্তের সাময়িক সময়ের জন্য একটা কেমন জানি একটা অনুভূতি, এটাকে নিয়ে আপনি আর কখনো বাড়াবাড়ি করেননি, বাট তার দিক থেকে বিষয়টাকে নিয়ে কন্টিনিউ করার মতো বেশ কিছু পদক্ষেপ হয়তো ছিল কিন্তু আপনি জানতেন না, পরবর্তীতে জানতে পারেন কথাবার্তা।
আচ্ছা, জানতে পারি। আর হচ্ছে গিয়ে এর মাঝে গুরু মানে আমি প্রায় বছর দেড়েক পরে যখন ওই যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, ওই যে বললাম যে আমি ওর বোনকে চিনতাম, পরে জানতে পারলাম যে ওরই ছোট বোন, এটা আমি মাঝখানে স্কিপ করে গেছি। হ্যাঁ, যে ওই সুবাদে আরেকবার ওকে আমি দেখছিলাম।
আচ্ছা, হ্যাঁ
তো বাট ওই যে বললাম যে আমি আসলে বেশি অতিমাত্রায় গুড বয় টাইপ ছিলাম, তো দেখা গেছে যে পিছনে ঘুরে প্রপোজ করা এই জিনিসগুলো আসলে হয়তো সাহস করে উঠতে পারিনি অথবা করিনি আর কি। হ্যাঁ, দুইটার একটা। তো যখন ফোন দিল তারপরের দিন আমি প্রায় ফোন দিয়ে 15-20 মিনিট কথা বললাম ওর সাথে।
আচ্ছা,
তারপরের দিনও কথা বললাম।
কেমন লাগছিল কথা বলতে?
ভালো লাগছিল। আমরা আসলে
মানে অনুভূতিটা কি ছিল যে একজন আগন্তুকের সাথে কথা বলছেন নাকি, মানে অনুভূতিটা ওই মুহূর্তে কেমন কাজ করছিল?
ওই মুহূর্তের অনুভূতিটা এমন ছিল যে আমি ধরেই নিছি ও ফোন দিয়ে হচ্ছে যে আমাকে এই জন্যই যে শিলামি।
আচ্ছা আচ্ছা,
তো যে আমাকে এই জন্যই সে ফোন দিছে।
আচ্ছা আচ্ছা,
আর ওর কথায়ও সেটাই খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল, আমরা কিন্তু একজন আরেকজনকে প্রপোজ করিনি।
আচ্ছা,
বাট জিনিসটা হয়ে যাচ্ছিল ওই রকমটাই।
প্রকৃতির নিয়মের সামনে এগিয়ে যাচ্ছিল,
সেটা এরকমই হয়ে যাচ্ছিল। তো জাস্ট কন্টিনিউ করতে থাকলাম। গুরু আমি বলবো যে আসলে উইদাউট এনি প্রপোজাল আমাদের রিলেশনটা হয়ে যায়।
আচ্ছা,
কোন প্রপোজাল
মানে আমি তোমায় ভালোবাসি এই কথাটি প্রকৃতভাবে বলা হয়নি কিন্তু ভালোবাসা শুরু হয়ে যায়,
শুরু হয়ে গেল।
আচ্ছা,
তো গুরু তখন আমি তো মানে আমার বিজনেস,
তখন সে কি করছিল মানে লেখাপড়াতে?
হ্যাঁ, ও তখন গুরু 2011 এ ও একটা ইনস্টিটিউট থেকে বিবিএ করছিল।
আচ্ছা,
ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট
ইয়ার, এরকমই হবে,
এরকমই হবে, ছিল বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ছিল সে। তো যখন কথা হচ্ছিল এর মধ্যে গুরু, এর মধ্যেই কিছুদিন পর ভ্যালেন্টাইন্স ডে চলে আসে। তো ভ্যালেন্টাইন্স ডে তে কিন্তু আমার কথা হয়নি ওর সাথে।
আচ্ছা,
ব্যস্ততার কারণে বাই হোক এনি চান্স কথা হয়নি। তো পরের দিন তার সাথে আমি যখন কথা বলতে যাই দেখলাম চাপা একটা অভিমান ওর ভিতরে।
আচ্ছা,
সেটা আরো ভালো করে এটা মানে প্রকাশ করে যে সে আসলে আমার কাছ থেকে 14 ফেব্রুয়ারি স্পেশালি মানে আমি তাকে হয়তো স্মরণ করবো অথবা ট্রিট দিব অথবা কিছু একটা করবো, ধরুন কিছু একটা এক্সপেক্ট করেছিল, বাট আমি সেটা করিনি। তো গুরু এইভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছিল এবং হচ্ছে গিয়ে প্রথম আমাদের হয়তো ফেব্রুয়ারির এন্ডে গিয়ে একবার দেখা হয়। তো প্রথম দিনই আমি ওকে একটা সেলফোন গিফট করি,
প্রথম দিনই
আমি ওকে একটা সেলফোন গিফট করি।
আচ্ছা,
তো অনলি ফর দ্যাট যে আমি যে সিমটা এবং সেলফোনটা তোমাকে দিচ্ছি এই ফোনে আমাদের কথা হবে।
আচ্ছা,
যে ফোনটা আমরা প্রিভিয়াস ডে তে কথা বলেছি
মানে এখানে কন্ট্যাক্টস আর কোনো নাম থাকবে
না, আর থাকবে না। তো গুরু খুব মানে আনন্দের সাথেই রিসিভ করে। তো গুরু এভাবে ওই বছরটা মানে 2011 সময়টাতে স্পেশাল মোমেন্ট বলতে যে আসলে খুবই যে সিরিয়াস হয়ে গিয়েছিলাম আমি রিলেশনটার প্রতি এমনটা কিন্তু হয়নি। মে বা জুনের দিকে ও আমাকে একদিন ইনভাইট করে ওর এক বান্ধবীর বাসায়, যেদিন ও শাড়ি পরেছিল।
আচ্ছা,
তো ওকে মানে ওই দিন দেখে আমার মানে আগে যতটুকু ভালো লাগা তৈরি মানে হচ্ছিল ভিতরে,
মানে বাংলা কথাতে মাথা খারাপ হয়ে যায়
ওই রকমই কিছু একটা।
আচ্ছা,
গুরু দ্যাট ওয়াজ নাইস ফিলিংস।
মেয়েদের এমনি তো শাড়ি পরলে অদ্ভুত লাগে, মানে আমার নিজেরও খুব পছন্দ, মেয়েরা যখন শাড়ি পরে আমার ব্যক্তিগত ভাবে খুব পছন্দ হয়,
সেটাই
বাঙালি ঐতিহ্য। তো
সেটাই, তো গুরু আমি মোটামুটি ওই দিন একটু একটু থান্ডার্ড হই হ্যাঁ ওকে দেখে। তারপরে গুরু এভাবে ওই বছরে আমরা প্রতিদিনই দিনের কোনো না কোনো একটা সময় আমরা, আমাদের একটা নির্দিষ্ট রেস্টুরেন্ট ছিল যেখানে আমি আরো মিট করতাম, আমার সাথে থাকতো রবি আর ওর সাথে থাকতো ওর এক বান্ধবী আশা। আমরা কখনো সিঙ্গেল ডেট করিনি।
আচ্ছা,
হ্যাঁ আমরা সবসময় আমার সাথে আমার ফ্রেন্ড থাকতো, ওর সাথে আরো এক বান্ধবী থাকতো, আমরা প্রচুর গল্প গুজব করতাম, দেড় দুই ঘন্টা আড্ডা দিতাম।
আচ্ছা,
হয় দিনের শুরুতে বা দিনের শেষে যে কোনো এক সময়, আমরা প্রায় 30 দিনের ভেতরে দেখা যেত 20-25 দিনই এভাবে দেখা করতেছি।
তখন কি কন্টিনিউ দেখা দেখি হতো
প্রতিদিন?
আচ্ছা, এই পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমরা নেব, তারপর আবার ফিরে আসবো, শুনবো ভালোবাসার আরো অদ্ভুত কিছু ভালো লাগার কথাগুলো ফাহাদের কাছ থেকে। তসমিয়া,
একেবারে তাই, এবং আপনারা আমাদের সাথেই থাকুন, ঢাকা এফএম 90.4 টিউন করে ছোট্ট একটা বিরতি দিচ্ছি টুইং ব্রেকের। তবে যাবার আগে বলছি আপনারা কিন্তু চাইলে ভালোবাসার কথাগুলো যদি আমাদেরকে জানাতে চান, আপনাকে যেটা করতে হবে মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ওজি, দেন স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। চলে যাচ্ছি বিরতিতে, সাথেই থাকুন, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং টুইং টুইং।
ভাইয়া খেতে আসো, ভাবি তুমিও বসো।
কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন, শরীর খারাপ নাকি?
না না, ফুর্তিতে আছি, সকাল থেকে মাথা ব্যথা, তার উপর কাজের লোক আসেনি, সারাদিন এত কাজ, ফুর্তিতে আমার গা জ্বলে যাচ্ছে।
এই দেখলি রূপা, তোর ভাবি শরীর খারাপ নিয়ে রান্না করলেও স্বাদের কোনো উনিশ বিষ হয় না,
আজকের রান্না কিন্তু রূপাই করেছে।
ভাবি, শিখিয়েছ তো তুমি।
বাংলার ঘরে ঘরে এমন মধুর কাহিনীর সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা। ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক।
হ্যাপি বার্থডে দোস্ত,
অনলি উইশ গিফট কই।
এই নে 5 টাকা।
তুই দোস্ত না দুশ্মন? 5 টাকায় কি হয়?
কি হয়, কি হয়, কি হয়?
5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, 5 লাখ 5 টাকার দেনমোহর, মামার লেমন টি, ভ্যালেন্টাইন্স ডে ফুল মিস হয়ে যায়, আর সবচেয়ে বড় মিস তো বাংলা লিংকের 1 জিবি ইন্টারনেট।
কি 5 টাকায় 1 জিবি?
হ্যাঁ দোস্ত।
জি, বাংলা লিঙ্কে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 জিবি। এমন চান্স কি আর বারবার আসে? বাংলা লিঙ্ক।
বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
রেশমি সিল্কে সাজালে জীবন, রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন,
এই মধুর নেশায় প্রেমে মন ডুববে,
দুনিয়া দেখবে যখন সিল্ক দিয়ে সাজবে জীবন। বাজার সিল্ক।
মা, মনে আছে ছোটবেলার নীল সোয়েটারটা, দুটো কাটা দিয়ে কিভাবে যে বুনতে আসতো একটা জামা, আর ওই যে কাগজ কেটে কি সুন্দর ফুল আর পাখি, তোমার গুনগুলো না কিছুই পেলাম না।
মায়ের জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে, না জাস্ট একটা কলই তো। 1 নম্বর নেটওয়ার্কে আধা পয়সা প্রতি সেকেন্ডে মন খুলে কথা বলুন মাত্র 21 টাকা রিচার্জে যে কোনো জিপি নম্বরে, মেয়াদ 2 দিন। বিস্তারিত grameenphone.com।
বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
রেশমি সিল্কে সাজালে জীবন, রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন,
এই মধুর নেশায় প্রেমে মন ডুববে,
দুনিয়া দেখবে যখন সিল্ক দিয়ে সাজবে জীবন। বাজার সিল্ক।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
দোস্ত, চল না ক্যাম্পাসে একদিন। শুভ, রাসেল, মেহেদিরও ডাকি, বিপরে গিটারটা নিয়ে আসতে বলি, কি বলিস? একসাথে গান গাওয়া হয় না অনেকদিন। আর আড্ডা শেষে বেলালে দোকানে করা 1 কাপ চা। আহ,
বন্ধুর জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে, জাস্ট একটা কলই তো। 1 নম্বর নেটওয়ার্কে আধা পয়সা প্রতি সেকেন্ডে মন খুলে কথা বলুন মাত্র 21 টাকা রিচার্জে যে কোনো জিপি নম্বরে, মেয়াদ 2 দিন। বিস্তারিত grameenphone.com।
This is Dhaka FM 90.4।
লেখা অল ইউ ক্যান ইট বাফেট, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বলল যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফার লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
হ্যাপি বার্থডে দোস্ত,
অনলি উইশ গিফট কই,
এই নে 5 টাকা।
তুই দোস্ত না দুশমন, 5 টাকায় কি হয়?
কি হয় কি হয় কি হয়?
5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, 5,05,000 দেনমোহর, মামার লেমন টি, ভ্যালেন্টাইন্স ডে ফুল মিস হয়ে যায়,
আর সবচেয়ে বড় মিস তো বাংলালিংকের 1 GB ইন্টারনেট।
কি 5 টাকায় 1 GB?
হ্যাঁ দোস্ত
জি, বাংলালিংকে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলালিংক।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
শুনছেন ঢাকা FM 90.4।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
শুনছেন ঢাকা FM 90.4।
You're listening to ঢাকা FM 90.4। ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, নতুন একটি আওয়াজ চলে এসেছে স্টেশনে। ঘড়িতে সময়টা দেখতে পাচ্ছি ঠিক 12:01 এবং তাসমিয়া হাজি, সেই সাথে কিন্তু গুরু আছে তোমাদের সাথে। এবং গল্প বলছিলেন, কে গল্প বলছিলেন? ফাহাদ গল্প বলছিলেন, তার ভালোবাসার গল্প, তাই না? এবং ফাহাদকে যদি একটু দেখতে হয় তোমাকে যেটা করতে হবে, ফেসবুকে আমাদের সাথে থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ফেসবুকের লিঙ্কটা হচ্ছে
facebook.com/ilovedhakafm। ইতিমধ্যে আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে সেখানে দুটি পোস্ট দেওয়া আছে।
দুটি পোস্টকে যেটাকে আপনার পছন্দ বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে কি হবে? তাহলে যা হবে সেটি হচ্ছে, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলেছিলাম আমাদের একজন বন্ধুর সাথে যার নাম হচ্ছে অজল শ্রাবণ। শ্রাবণ গত সপ্তাহে আমাদের পোস্টগুলোকে সবচেয়ে বেশি শেয়ার করেছেন, অনেকেই করেছেন। তার ভেতর থেকে শ্রাবণ নির্বাচিত হয়েছিল আজকে গুরুর সাথে সরাসরি স্টুডিও থেকে ফোন আড্ডাতে সুযোগ পাবার। তো আপনিও কিন্তু পেতে পারেন, কেন মিস করছেন? সো এই মুহূর্তে সরাসরি চলে যান আমাদের ফেসবুক পেজে, সেখানে যে পোস্টগুলো দেওয়া আছে, আমাদের ভালোবাসার বাংলাদেশকে কেন্দ্র করে যে পোস্টগুলো দেওয়া আছে, সেই পোস্টগুলোকে যত বেশি পারবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে বিভিন্ন জায়গাতে শেয়ার করুন। যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন তাকে, সেই বন্ধুকে আগামী পর্বে আমি সরাসরি স্টুডিও থেকে ফোন দেব এবং তার সাথে শুভেচ্ছা বার্তা বিনিময় করব। তো এই মুহূর্তে চলে যাব ফাহাদের কাছে। ফাহাদ, আমরা কথা বলছিলাম যে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যেতেন আপনার বন্ধুকে নিয়ে এবং তারও একজন বান্ধবী থাকত। তারপর
তো গুরু এভাবে প্রতিদিনই প্রায় আমরা দেখা করতাম, 30 দিন মাসে যদি হয় তাহলে সেক্ষেত্রে 20-25 দিন হয়ে যেত এটা
দেখা করাটা। আচ্ছা,
প্রতিদিন আমারও একটা অভ্যাস ছিল যে আমি আসলে খুব বেশি সময় ফোনে কথা বলতে পারতাম না, তো যেটা নিয়ে বরাবরই ওর খুব অভিযোগ ছিল। প্রতিদিন আমাকে অজস্রবার ফোন দিত, খুবই মিস করত আমাকে। সারাদিনে না হলেও 50-60 বার সে আমাকে ফোন দিত।
আচ্ছা,
বাট দেখা যেত যে আমি খুব কম রেসপন্স করতেছি, এরকম একটা সিচুয়েশন রাইজ করত ওই সময়টায়। এবং প্রতিদিনই প্রায় তার অভিমান ভাঙায় আমাকে কথা বলতে দিনের শেষে। তো ওই দিন এভাবে যখন চলছিল আর কি, তো এর মাঝে তো একদিন ওর বান্ধবীর বাসায় ওকে শাড়ি পরা অবস্থায় দেখলাম। আরেকদিন আমরা দূরে একটা জায়গায় একটু লং ড্রাইভে গেলাম একটা গাড়ি নিয়ে রেন্ট করে, তো সেখানেও একটা ব্ল্যাক ড্রেস পরে গিয়েছিল আমার যাদ্দুর মনে পড়ে আর কি, যে ব্ল্যাক ড্রেসটা ওকে অসাধারণ লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে ইজ অ্যান অ্যাঞ্জেল ফ্রম হ্যাভেন।
ওকে,
তো সেই এই দুইটা সিন অ্যাকচুয়ালি মানে আমাকে ওই 2011-এ যদি বলি যে অ্যাজ ইউজুয়াল সমস্ত ঘটনার ভিতরে আমাকে টাচ করেছিল, যে যেটা আসলে আমি এখনো আমার স্মৃতিতে খুব ভালো স্পষ্ট বিষয়টা।
আচ্ছা,
তো গুরু 2011টা এভাবে পার হয়ে যায়। আমরা প্রতিদিন রাতে কথা বলি, প্রতিদিন দেখা করি, যখনই সময় পাই সারাদিনের ভেতর। ওর আবদারটাই বেশি ছিল যে দেখা করতে হবে, কথা বলতে,
মানে ফোনে মোটামুটি আপনারা ভাব বিনিময় করছেন। আচ্ছা, সেই আপনাকে একটু থামিয়ে আমি বলছি, আপনারা যেমন ভাব বিনিময় করছেন, আমাদের শ্রোতারা কিন্তু চাইলে ভাব বিনিময় করতে পারে। এই মুহূর্তে ফাহাদকে শুনতে কেমন লাগছে, আমাদের অনুষ্ঠানকে কেমন লাগছে, ফাহাদকে নিয়ে যদি আপনার কোনো কথা জানার ইচ্ছা থাকে কিংবা তার ভালোবাসাকে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাদের ফেসবুকে যে পোস্টটি আছে সেখানে কমেন্টস করতে পারেন অথবা আমাদেরকে SMS করতে পারেন। আর আগামী পর্বে যদি ফাহাদের মতো আপনি আপনার ভালোবাসার কোনো স্বপ্নকে নিয়ে স্বপ্নের জাল বুনতে চান, তাহলে অবশ্যই OG স্পেস আপনার নাম, লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আবার বলছি, আগামী পর্বে যদি ফাহাদের মতো আপনার ভালোবাসার কথাকে আপনি সারা বিশ্বব্যাপী ছড়াতে চান, তাহলে মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG, একটি স্পেস দিয়ে আপনার নাম, তারপর লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আপনাকে ফোন দেব, আপনাকে আমন্ত্রণ জানাবো ভালোবাসার হট সিটে বসে আপনার ভালোবাসার কথাগুলোকে ছড়িয়ে দিতে সবার মাঝখানে। তাসমি, আমাকে জানি কি বলতে বলছি?
একেবারে তাই গুরু, এবং সেই সাথে কিন্তু ভালোবাসার কথা ছড়ানোর জন্য কিন্তু ইন্টারনেটটা আজকাল খুব বেশি প্রয়োজন, এবং ইন্টারনেটের জন্য কিন্তু ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে আম্বার আইটি। আম্বার আইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে IP টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, 1 free real IP, and yes, low latency for gamer. এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে।
সো বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ফেসবুক যে পোস্টটি আছে, এবং আগামী পর্বে আমি আপনার সাথে ফোনে আড্ডা দেব স্টুডিও থেকে, এবং বেশি বেশি করে SMS করুন যদি আপনি আসতে চান আগামী পর্বে হট সিটে আপনার ভালোবাসার তপ্ত কথাগুলো ছড়িয়ে দিতে। OG স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ফাহাদ
জি, তো 2011 এভাবে পার হয়ে যায়, 2012 চলে আসে। তো অ্যাকচুয়ালি 2012 ওয়াজ ডিজাস্টার ফর মি,
ডিজাস্টার
কারণ আমি আসলে ওই সময় পর্যন্ত খুব ভালো আর্ন করছিলাম, এটা আমি বলেছি। হঠাৎ করেই আমার বিজনেসটা ফল করে।
আচ্ছা,
তো দেখা যাচ্ছে যে জাস্ট একটা মেন্টাল ডিপ্রেশন তো ছোটখাটো তৈরি হয়ে গিয়েছিল। তো এপ্রিলের দিকে আমি একটা গ্রুপ ট্যুরে যাই কক্সেস বাজারে।
আচ্ছা,
তো গ্রুপ ট্যুর থেকে মানে ওখানে গিয়ে চার দিন পাঁচ দিন ছিলাম আমরা। তো মোটামুটি চার পাঁচ দিন ঘুরে যেদিন ব্যাক করি, দ্যাট ওয়াজ 9th April 2012।
আচ্ছা,
তো রাতে ব্যাক করছিলাম একটা হানিফের একটা কোচে। তো সেটা রাত তিনটার দিকে সীতাকুণ্ডে বাসটা অ্যাক্সিডেন্টের শিকার হয়।
আচ্ছা,
তো অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়াবহ ছিল যে ওখানে ইনস্ট্যান্ট স্পট ডেড যেটাকে বলে আর কি, যে চার পাঁচজন মারা যায়। আমি বাসের ফ্রন্ট সিটেই ছিলাম, ডোরটা খোলা ছিল, যে লোহার গেটটা খোলা থাকে ওটা খোলা ছিল। আমি আসলে মানে ঘুমের ভেতরে মনে হয় স্বপ্ন দেখছি এরকম মনে হচ্ছিল আর কি, যে যখন জাস্ট আমার একটু জ্ঞান হলো, আমি মানে জাস্ট নিজেকে আবিষ্কার করলাম যে আমি রাস্তায় পড়ে আছি।
আচ্ছা,
তো নড়াচড়া করতে পারছি না। তো আমি উঠে দাঁড়ানোর একবার চেষ্টা করলাম, চারদিকে কেমন একটা গুমোট অন্ধকার, আর হচ্ছে গিয়ে চারদিক থেকে মানুষের আর্তনাদ ভেসে আসছে। একটা ভয়াবহ সিচুয়েশন রাত তিনটার সময়। আমি যেটা দেখলাম যে আমি উঠে দাঁড়াতে পারছি না।
আচ্ছা, তখন পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আসলে
কি আসলে কি ঘটনাটা ঘটলো এখানে। তো ফিল করলাম যে আমার পাটা জাস্ট আমার পিঠের নিচে, মানে হচ্ছে গিয়ে যে আমার পাটা ভেঙে আমার পিঠের নিচে চলে আসছে এরকম। তো আমি যেহেতু ছিটকে একটু দূরে পড়ে গেছিলাম, আমাকে একটু খুঁজে পেতে ওদের সময় লাগছে, যারা একটু কম আহত ছিল। তো আমার দুটো ফ্রেন্ড এসে জাস্ট বলল যে পাত তো এখানে। তো ওরা আমাকে যখন দাঁড় করানোর চেষ্টা করলো, মানে এতটাই পেইন হলো আমার পায়ে, মানে পাটা ঝুলতেছে এরকম। তো মানে আমি খুব বেশি মানে ওই সময় বলা যায় যে আসলে সবকিছু সিচুয়েশন আর হচ্ছে আমার এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, দুটো মিলে খুব একটা হতভম্ব একটা পরিবেশ পরিস্থিতি ছিল। বা আমি ওরা একটা একটা লিফট নেওয়ার জন্য একটা গাড়ি থামাল, গাড়িটা আমাকে সীতাকুণ্ড জেনারেল হসপিটাল নিয়ে গেল। তো সেখানে আমার প্যান্টটা কেটে জাস্ট ওই পাটাকে কার্ড দিয়ে বেঁধে কিছু ইঞ্জেকশন বা কিছু মেডিসিন দিয়ে মোটামুটি প্রিপেয়ার করে দিল যেন আমি ঢাকা
আসতে পারেন।
তো গুরু, আমি ঢাকায় যখন অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, এই যে পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টার একটা জার্নি ছিল, পুরো রাস্তাটা যে ঝাঁকিটা আর হচ্ছে আমার ভাঙা পাটা, এখন বারবার ইয়ে হচ্ছিল, প্রচন্ড পেইন হচ্ছিল, যেটা আসলে
সহ্য করার মতো ছিল না।
মানে খুব আনফরচুনেট দ্যাট যে আমার চোখ দিয়ে তখনও পানি বেরোচ্ছিল না, যে আমি ব্যথায় কাতরাচ্ছি বা ইয়ে। আমার এটা হচ্ছে গিয়ে খুব ছোটবেলার অভ্যাস যে আমি আসলে যত পেইনই হোক অথবা যত মনের কষ্টই পাই না কেন, আসলে আমার চোখ দিয়ে পানিটা কেন যেন, এটা আমার ফ্যামিলি মনে করে, এটা আমার এক ধরনের অসুস্থতা। আমাকে দুবার ডাক্তারও দেখানো হয়েছে এটা।
হ্যাঁ,
যে ইভেন আমার মাও ছোটবেলায় দেখা যেত যে আমাকে শাসন করলো, আমি বেশ কষ্টে আছি বোঝা যাচ্ছে,
কিন্তু প্রকাশ করতাম না,
চোখ দিয়ে পানিটা বেরোচ্ছে না, এটা বের করার জন্য সে আমাকে আরো টর্চার করত এইরকম, যে হ্যাঁ অ্যাটলিস্ট চোখ দিয়ে পানিটা বেরো। মানে তখন দেখা যেত হতো না। তো আমরা প্রায় একটা দেড়টার দিকে আমরা শ্যামলীর একটা হসপিটালে আসি, প্রাইভেট হসপিটালে। তো সেখানে আগে থেকেই ফোন করে জানানো ছিল যে আমরা একটা এরকম ফ্র্যাকচার রোগী নিয়ে আসতেছি। তো আমাকে হসপিটালে লিফটে করে চারতলায় নিয়ে আসা হয়। তো যখন দেড়টা দুটোর দিকে আমরা
দিনের বেলা,
হ্যাঁ দিনের বেলা পৌঁছাই ওখানে। তো পৌঁছানোর পর ওখানে আমার হয়তো সাড়ে তিনটার দিকে আমার অপারেশনটা হয় পায়ে, রড বসানো হয় আমার পায়ের হাড়টা গুলো।
ততক্ষণে তো আপনার পরিবারে খবর পৌঁছে গেছে?
আমি আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমি কি ফোন করব কিনা।
হ্যাঁ,
আমি বারবার ওই অবস্থায় নিষেধ করতেছিলাম যে না এই মুহূর্তে না প্লিজ।
আর
আমার কাছে ওই সময়টায় আমার অ্যাকাউন্টে প্রায় বেশ কিছু টাকা ছিল, আমি এটা নিশ্চিত ছিলাম যে আমার নিজের চিকিৎসাটা আমি নিজে করতে পারবো।
আচ্ছা,
তো অ্যাটলিস্ট আমি আমার প্রাথমিক ট্রিটমেন্টটা নিয়ে আগে আফটার দ্যাট আমি বাসায় জিনিসটা আসতে ইয়ে করবো আর কি ডিসক্লোজ করবো। তো আমি হসপিটালে যাই, তো হসপিটালে আমাকে 3:30 দিকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। পাটা হাড়টা, পায়ের উপরের হাড়টা তিন ভাগ হয়ে গেছে আর কি ভেঙে, ওটাকে একটা রড বসানো হয় একদম কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। তো এই রডটা বসায় জাস্ট আমার অপারেশনটা শেষ করা হচ্ছে 5:30-5:30 দিকে, আমাকে ওই ইয়েতে শিফট করা হয়, একটা কেবিনে শিফট করা হয়।
আচ্ছা,
তো এছাড়াও আমার তো বিভিন্ন জায়গায় আরো অনেক বেশি মানে কাটা ছেঁড়া বা ফ্র্যাকচার তৈরি হয়েছিল, তো যেগুলো সেলাই টেলাই করে একটা মোটামুটি একটা অবস্থায় নিয়ে আসা হয়। তো রাতে আমি আমার মাকে ফোনে জানাই,
আচ্ছা
হ্যাঁ, যে আমি ভালো আছি, ঠিক আছে। তো বাট তখনও আমি কিন্তু এটা বলি নাই যে আমি একটা এত ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করছি।
আচ্ছা,
ইভেন আমি আমার আশপাশে যারা ছিল তাদেরকেও বারবার নিষেধ করছি এখনই না।
আচ্ছা,
তো যাই হোক, তারপরেও কোনোভাবে হয়তো একটু লেট নাইটে হলেও তারা জেনে গেছে যে
এরকম
একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পরের দিন খুব ভোরে একদম আমার মা চলে আসছে, এই খবরটা বাই এনি চান্স আমার যে ভালোবাসার মানুষ তার কানেও চলে গেছে। ও দেখলাম খুব ভোরে চলে আসছে, এবং ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে সারা রাত
ঘুমোতে পারেনি,
ঘুমোতে পারেনি, কান্নাকাটি করছে বিষয়টা নিয়ে, এবং একটা বোঝা যাচ্ছে তার চেহারায় যে একটা যন্ত্রণার ছাপ। তো পুরো পরের দিন থেকে শুরু করে ওরা প্রায় প্রতিদিনই 2-3 বার এসছে, আমি প্রায় 7-8 দিন হসপিটালে ছিলাম ওই অবস্থায়। তো দেখা যেত যে এর মাঝে আর ফোনে টোনে তেমন কথা নেই, ম্যাক্সিমাম সময় আমাকে ইঞ্জেকশন পুশ করে আমাকে ঘুম পাড়ায় রাখা হইত।
আচ্ছা,
আর যতটুকু সময় জেগে থাকতাম হয়তো টুকটাক কথাবার্তা বা গল্প গুজব করতাম। তো ওই অবস্থায় গুরু প্রায় 7-8 দিন বা 10 দিন আমি হসপিটালে ছিলাম, তারপরে আমাকে ওখান থেকে রিলিজ দেওয়া হয়, এবং একটা মোটা অঙ্কের টাকা আমার খরচ হয়ে যায় হচ্ছে আমার নিজের চিকিৎসার পেছনে। তো সেখান থেকে রিলিজ নিয়ে বাসায় আসি যখন, তো বাসায়ও প্রায় আমাকে মাস খানেক থাকতে হয়। এরপর থেকে ওই সময়ের পর থেকে প্রায় বছর খানেক আমি স্ক্র্যাচ নিয়ে হেঁটেছি, আমি সাপোর্ট নিয়ে হাঁটতাম, তার পরে গিয়ে আমি হয়তো বা স্বাভাবিক হাঁটা চলা করতে পারছি। তো ওই সময়টাই যে এক মাস, আর ওইদিকে প্রায় 7-8 দিন হসপিটালাইজ, এই 1-1.5 মাস একটা মিসকমিউনিকেশন তৈরি হয়ে যায় আমার ভালোবাসার মানুষের সাথে।
তো এটা কি যোগাযোগ না করার কারণে?
না, আমি হ্যাঁ হয়তো কম যোগাযোগ করতেছি, কারণ বাসায় বসে বেশি যোগাযোগ করলে এমনি তো ফ্যামিলি মেম্বাররাও জানে না যে আমি এই মুহূর্তে একটা রিলেশন কন্টিনিউ করছি। হ্যাঁ, সেটা আমার ফ্যামিলি মেম্বার।
হাসপাতালে আপনার মায়ের সাথে কখনো ওই?
হ্যাঁ, দেখা হয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে যে সেটা ডিসক্লোজ করি নাই
আমি। হ্যাঁ,
আমার শুভাকাঙ্ক্ষী বা তবে এরকম 1-1.5 মাস পর মোটামুটি বাধ্য হয়ে যে ও মানে আর ওয়েট করতে পারতেছে আমার সাথে, দেখা করতেই হবে। আমি আমার যে ফ্রেন্ডটার কথা বললাম রবি, ও আমাকে এসে নিয়ে গেল বাইরে, আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, ওই অবস্থায় দেখা করলাম এতদিন পর, আমাকে দেখে মোটামুটি অনেক হ্যাপি, যেটা বলাই বাহুল্য যে মানে ওকে বেশ আনন্দিত দেখলাম
একদিন,
এবং আমারও খুব ভালো লাগলো এতদিন পর ওকে দেখে। তো ওই সময়টায় প্রায় 1.5 মাসের বিরতির পর যখন আমি আস্তে আস্তে একটু নিজে থেকেই বের হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, নিজে থেকেই বের হব, তো বের হচ্ছিলাম, আমি আসলে মেন্টাল সবকিছু মিলাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট, তারপরে গিয়ে বিজনেসে ফল করা, হ্যাঁ সবকিছু মিলাই আসলে দুটো নিয়ে একটু বেশ টেনশনেই ছিলাম।
আচ্ছা,
আর আমার ফ্যামিলি বলতে আমার বাবা, আমার বাবা তো যেহেতু আমার প্রতি তার একটা খুব মানে বলা যায় যে এমন একটা সফট কর্নার ছিল যেটা মানে ছেলে হিসেবে আমি মনে করব যে এটা যে 8-10 জনের থেকে আমার বিষয়টা একটু আলাদা ছিল।
আচ্ছা,
এবং সে আমার উপর অনেক ভরসাও করত। তো দেখা যাচ্ছে যে আমি এই অবস্থায় দেখে সে মানে বিষয়টা নিয়ে প্রতিদিনই হয়তো নিজ থেকে কষ্ট পেত, কান্নাকাটি করতো, টেনশনে ছিল। আমার এই অবস্থার থেকে 2-2.5 মাস যাওয়ার পর একদিন, তখন রোজার মাস ছিল, হঠাৎ একদিন সে নামাজ, তারাবির নামাজ শেষ করে এসে সে বাথরুমে গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে আপনার ফ্রেশ হচ্ছিল, এর মধ্যে হঠাৎ করে শুনলাম যে সে পড়ে গেছে।
আচ্ছা,
তার মানে আমি তখন বাইরে ছিলাম, আমাকে ফোন করা হলো, আমি খুব দ্রুত চলে আসলাম, ওখান থেকেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সে হার্ট অ্যাটাক এবং হচ্ছে গিয়ে ব্রেইন স্ট্রোক দুটো একসাথে করছে আর কি।
মানে স্ট্রেস নিতে পারছিল না,
স্ট্রেস নিতে পারতেছিল না। রিটায়ারমেন্টের পর অ্যাকচুয়ালি মানে তার যে ড্রিমটা ছিল যে আমার ছেলে আরো বেটার কিছু মানে রেসপন্সিবিলিটিস নিবে, এই অবস্থায় ধরনের একটা অ্যাক্সিডেন্টের শিকার। তো গুরু এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আমার যে ইমিডিয়েট বড় বোন, ঠিক আছে, ও কিন্তু যখন ওর স্কুল লাইফটা শুরু হয় চিটাগাং এ, তারপরে যখন আমরা গাজীপুর চলে আসি, এর মাঝে ও কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়।
আচ্ছা,
পরপর দুটো রোড অ্যাক্সিডেন্ট একই ফ্যামিলিতে, এই জিনিসটা আসলে মনে হয় আমার বাবাকে
নিতে পারছিলেন না,
তো যার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটলো। এটা ছিল আরো বড় একটা ডিজাস্টার আমার জন্য, আমার ফ্যামিলি গার্ডিয়ান, আমার ফ্যামিলি বয়োজ্যেষ্ঠ, আমার বাবা আসলে ঠিক যেভাবে ফ্যামিলিটা হ্যান্ডেল করত, ঠিক আছে, এই জিনিসটা তো আসলে আর তার বিকল্প কেউ
নেই।
তো গুরু ওই সময়টাই মানে সেও প্রায় এক থেকে দেড় মাস হসপিটালাইজ ছিল, তার এই অসুস্থতার কারণেও একটা মোটা অঙ্কের টাকা আমাদের ফ্যামিলি থেকে বের হয়ে যায়। আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ওই মুহূর্তে খুব ফল করতেছে আর কি, খুব বাজে একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। আমার ছোট ভাইগুলো একটা স্কুলে পড়তেছে, আর একটা প্রিপেয়ার ফর মানে অ্যাডমিশন নেওয়ার জন্য ইউনিভার্সিটিতে। তো ওই অবস্থায় দেখা যাচ্ছে যে আমার এই, তারপরেও যে খুব বেশি হতাশ ছিলাম, এই দুটো বিষয় মিলে তো হতাশ ছিলামই। হ্যাঁ, তার এই হতাশার মাঝখানেও মানে কিভাবে মানে
উত্তরণ পাওয়া যায়,
এখান থেকে বেরোয় আসা যায় এটা চিন্তা করতেছিলাম। এর মধ্যে ও হয়তো বা ওর সাথে একটু বেশি সময় দেওয়া হচ্ছিল, এই সময়টায় দেখা যেতেছিল যে আমরা মানে আগে যেরকম বন্ধুদেরকে সাথে নিয়ে দেখা করতাম, আমরা নিজেরা নিজেদেরকে খুব বেশি সময় দেওয়া শুরু করতাম।
আচ্ছা,
তো যার জন্য দেখা যাচ্ছে যে ইন্টিমেসিটা লাস্ট ইয়ারে ঠিক যেরকমটা ছিল ওই সময়টা আরো বাড়তে থাকে।
আচ্ছা আচ্ছা,
তো এই জাস্ট যেহেতু সম্পর্কটা ওর সাথে যতক্ষণ আমি থাকতাম আমার খুব ভালো লাগতো, বাকি সময়টা আমি খুব মানে আমার মনে হইতো যে
একাকিত্ব বোধ করতাম,
কেমন ফ্রাস্ট্রেশনে থাকতেছি আর কি। তো ওই সময়টায় ওর সাথে থাকাটাকে খুব বেশি এনজয় করতাম। তো একটা পর্যায়ে গিয়ে আপনার কেন যেন আই ডোন্ট নো ভাই, মানে আমার আমি ওকে বলে বসলাম যে চলো আমরা বিয়ে করি।
এটা কত সালের কথা?
এটা 2012 সালের, বাবা ইয়ে করলো হচ্ছে জুন জুলাইয়ের দিকে, এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের কথা,
মানে দু তিন মাসের
ডিস্টেন্স আর কি।
মানে তখনও তো আপনাদের পরিবারে আসলে একটি মানে ডিজাস্টার চলছে, অর্থনৈতিক দিক থেকে, মন মানসিকতার দিক থেকে। ওই মুহূর্তে হঠাৎ করে আপনি বলে ফেললেন আপনার ভালোবাসা মানুষকে যে বিয়ে করে ফেলি। আচ্ছা, এটা কি স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য নাকি এমনি মানে বলে ফেলা?
এটা এটা জাস্ট আমার মনে হয় যেটা যে স্ট্রেস থেকে মুক্তি পাওয়া বা যে হঠাৎ করে বলে ফেলা দুটো মানে
আচ্ছা একটা অপরিপক্ক সিদ্ধান্ত নিয়ে ফেললাম,
সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর কি।
আচ্ছা, তারপর
তো দেখলাম যে ও মানে রাজি হয়ে গেল ব্যাপারটা।
আচ্ছা,
আর বাবা তখন যখন হসপিটাল থেকে ফিরল, বাবাকে দেখে আমার মনে হচ্ছিল যে সে জাস্ট একটা জাস্ট লাইক এ বেবি। হ্যাঁ, যেহেতু ব্রেইন স্ট্রোক করার পর মানে সে সবকিছু আস্তে আস্তে ভুলে যাচ্ছে। সামটাইমস হি ওয়াজ অ্যাক্ট লাইক এ বেবি, যে কিছুই বুঝতে পারছে না, ফ্যালফ্যাল করে তাকে আছে, এরকম একটা সিচুয়েশন। তো এই জিনিসগুলো আমাকে খুব টাচ করতেছিল, আর আমার কাছে মনে হচ্ছিল যে ওর সাথে কিছু বেটার টাইম স্পেন্ড করলে আমার হয়তো ভালো লাগবে।
আচ্ছা,
তো আমি যখন বললাম তো দেখলাম রাজি হয়ে গেল। আমরা আমি তখন ডিসিশন নিলাম যে আমরা অমুক দিন গিয়ে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। তো সেদিন আমার ওই ফ্রেন্ডটা ছিল, আমার আরেকটা ফ্রেন্ড ছিল সাথে।
আপনি বিয়ে করেন অবশেষে?
হ্যাঁ,
এটা কি 2012?
2012 বিয়ে করলাম
কাজী অফিসে।
কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম। তো আমাদের ব্যাপারটা ছিল এরকম যে জাস্ট এটা বিয়ে, এটা মানে আমরা এটাকে ইস্যু করে ডিসক্লোজ করব না, জাস্ট নিজেদের ভেতরে সম্পর্কটাকে, বন্ডিংটাকে আরো স্ট্রং করলাম।
আচ্ছা,
দ্যাট ডাজেন্ট মিন যে আমার ভেতর আসলে এরকম কোন চিন্তা ভাবনা ছিল না ওই সময় যে হ্যাঁ আমি হয়তো ওকে হারায় ফেলতে পারি। আমার আসলে আমার সম্পর্কে শুরু থেকে মানে ওই সময় পর্যন্ত কখনোই আমার কাছে মনে হয় নাই যে ও এমন একটা মেয়ে, ঠিক আমি যেরকম মেয়ে ডিজার্ভ করি সেইরকমই মেয়ে, হ্যাঁ, যে ওকে আমি ধরে রাখার জন্য আমি বিয়ের প্রপোজালটা ওকে করলাম, ব্যাপারটা এরকম ছিল না।
আচ্ছা,
হ্যাঁ, ব্যাপারটা জাস্ট মানে প্রকৃতির নিয়মেই হয়ে গেল। জাস্ট আমরা বিয়েটা করলাম, বিয়ে করার কিছুদিন পরেই আমার বড় বোন, ইমিডিয়েট বড় বোন, ওরও একটা প্রপোজাল আসলো বিয়ের।
আচ্ছা,
তো এর আগেও বহু প্রপোজাল ডিনাই করছে, তো আমি আসলে ওকে রিকোয়েস্টই করলাম যে দেখো এই বিষয়টা আমার মনে হয় যেটা, যেহেতু বাবা অসুস্থ, আই ডোন্ট নো কি হবে নেক্সট ইয়েতে, আমি ওকে রিকোয়েস্টই করলাম যে এটা দেখো তুমি মনে হয় ডিসিশনটা নিয়ে নেওয়াটা ভালো হবে। তো গুলো আসলে 2012 এর সবকটা ডিসিশনই আমার ভুল ছিল।
আচ্ছা,
তো ওর বিয়েটাও আমি আমার বিয়ের পর প্রায় মাস এক দেড় পরেই ওর বিয়েটাও হয়ে যায়। তো এভাবে গুরু মানে তার বিয়েটা হয়ে যাওয়ার পর আমাদেরও, আমি আবার ওই সময়টায় অসুস্থ থাকা অবস্থায় প্ল্যান করতেছিলাম যে কিভাবে নিজেকে আবার পুনরায় মানে দণ্ড শক্ত করে দাঁড়ানো যায়। তা আমি আমার নিয়ারেস্ট কিছু ব্যক্তিকে মানে ইয়ে করে তাদের সাথে কথা বললাম যে আমরা নতুন কিছু বিজনেস ফর্ম করি।
আচ্ছা,
বাট আমি কিন্তু ওই সময়টায় মনে করেন যে পাশাপাশি আমার এডুকেশনটা কোন রকমে কন্টিনিউ করে যাচ্ছে আর কি, কোন রকমে কন্টিনিউ করে যাচ্ছে, আর চিন্তা করলাম যে আমি আমার একটা এমন কিছু ইনোভেটিভ বিজনেস, যেমন আমার একটা ইয়ে ছিল যে আমি ফুড নিয়ে কিছু করতে চাই।
আচ্ছা,
হ্যাঁ, যেহেতু এই জায়গাটা আমার একটা,
এটা কি 2012 সালে আপনি বিয়ে করার পরের সিদ্ধান্ত
পরে
যে আমি আবার নতুন করে রিস্টার্ট করি?
তা হাতে অল্প কিছু পুঁজি ছিল, তো ওইটা আর হচ্ছে গিয়ে আমাদের যে জমিটা ছিল আর একটা আড়াই কাঠার প্লটটা, আমি চিন্তা করলাম যে ব্যাংকের সাথে একটা ইয়েতে গিয়ে আমি ইয়ে করি আর কি, ওই একটা লোনের বন্দোবস্ত করে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড পুঁজি করি। তো আমি গুরু এই সময়টায় ওদের সাথে পরামর্শ করে আমি চিন্তা করলাম একটা রেস্টুরেন্ট করব। রেস্টুরেন্টটা বেশ স্ট্যান্ডার্ড এবং ইয়ে রেস্টুরেন্টই করলাম। এটা স্টার্ট করতে করতে আমার 2013 শেষ দিক চলে আসলো।
আচ্ছা,
তো বাট আমার পার্টনার ছিল, আমরা আমি সহ চারজন পার্টনার ছিলাম আমরা ওটাই। তো গুরু ওই বিজনেস এই যে 2013 সময়টা আফটার ম্যারেজ, মানে আমার যখন ওর সাথে বিয়ে হয়ে গেল বা আমরা বিয়ে করলাম, তো ওর মানে আমাকে যে প্রায়োরিটিটা ও দিত, এই প্রায়োরিটিটা মানে মানে আনবিলিভেবল। কখনো কখনো ওর মুখ থেকে আমি এমনও কথা শুনছি গুরু যে আসলে মানে এখন আমি তার ফ্যামিলি মেম্বারদের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল তার কাছে।
আচ্ছা, মানে এটা কি আপনি বলছেন যে বিয়ে করার পরে
অনুভূতিটা ও আমাকে শেয়ার করতো ঠিক এইরকম ভাবে, এবং আমাকে যেভাবে ও টেক কেয়ার করতো, হ্যাঁ টেক কেয়ার করতো, এইভাবে মানে আমি এই জিনিসটা ফিল করি এবং নিজে মুখেও এই কথাটা বলে।
আচ্ছা,
তো যখন গুরু 2013 এর এন্ডে, এর মাঝে গুরু আমার ওই বোনের যে বিয়ে হয় ওর ইয়েটাও মানে একটা অ্যাক্সিডেন্ট, যে 3-4 মাস পরেই ওর হাজব্যান্ডের সাথে ওর একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে তার কিছু চাওয়া পাওয়া ছিল এ ধরনের কিছু একটা, যেটা আমরা হয়তো রিয়েলাইজ করিনি আগে এটা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে তার ক্যারেক্টারিস্টিকে কিছু প্রবলেম ছিল,
আচ্ছা,
হ্যাঁ, যেটা সে নিতে পারে নিতে পারে।
তার মানে কি আপনার বোনের বিয়েটা কন্টিনিউ হয় না?
হ্যাঁ, তো 4 মাস পরে এই প্রবলেমটা ধরা পড়ে আর কি। তারপরে গিয়ে তারপরেও আমরা চেষ্টা করেছি যে জিনিসটা সলভ হোক, বাট ডিস্টেন্স এমন ভাবেই বাড়তে থাকে যে একটা পর্যায়ে গিয়ে যে না আসলে সে নিজ থেকে যখন সরি ফিল করে এই সমস্ত বিষয়গুলোকে সরি ফিল করে, কারণ এই মুহূর্তে যেহেতু ফ্যামিলিটা একটা ডিভাস্টেটিং সিচুয়েশনে চলে গেছে, সে আমার একজন ফ্যামিলি মেম্বার, সো হি হ্যাজ টু রিয়েলাইজ ইট, যে এটা রিয়েলাইজ করে আমার ফ্যামিলি মেম্বারের মতোই তাকে আচরণ করতে হবে, এটাই আশা করতেছিলাম, বাট হচ্ছিল না।
আচ্ছা,
হ্যাঁ, তো এরকম একটা সেপারেশনে তারা কিন্তু চলে যায়। অলরেডি আমার বোন তখন প্রেগনেন্ট।
ওকে,
তো এন্ড অফ 2013 ফার্স্ট অথবা 2014 এর স্টার্টিং এ যখন আমি আমার ব্যবসাটাও নতুন করে রান করি, তখন আমার একটা বোনের একটা ছোট মেয়ে, একটা মেয়ে হয়।
আচ্ছা,
তো সবকিছু মিলায় আসলে মানে ফ্যামিলিটা যে স্ট্রাকচারে ছিল আগে ওই অবস্থা থেকে, তো এরকম একটা সিচুয়েশন আসলে আনএক্সপেক্টেড এই 1-1.5 বছরের মাথায়। তো গুরু সেখান থেকে আমরা 2013টা খুব ভালো পার করি, আমি আর আমার তৎকালীন মানে আমার ওয়াইফ আর কি। আর 2014টায় ওর হচ্ছে গিয়ে সেটা লাস্ট ইয়ার ছিল বিবিএর।
আচ্ছা,
হ্যাঁ, 2013 এবং 14টা খুবই ভালো যায়, বলতে আমাদের সম্পর্কটা ভালো যায়, বাকি সবকিছুই বলবো যে অ্যাজ ইউজুয়াল ছিল না। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করতেছিলাম বিভিন্ন সময়ে, রেস্টুরেন্টটা স্টার্ট করলাম, রেস্টুরেন্টটা স্টার্ট করেই যে প্রফিট করব তা তো আর সম্ভব না, ওটা থেকেও আসলে ওইভাবে ব্যাকআপ হচ্ছিল না। তো বাট আমাদের রিলেশনটা কিন্তু খুব ভালো স্মুথ ছিল 2014 পর্যন্ত। আফটার দ্যাট 2014 শেষে যখন ও গ্রাজুয়েশনটা কমপ্লিট করে, একদিন আমরা একটা জায়গায় বসা ছিলাম, আমাদের বসার একটা নির্দিষ্ট প্লেস কিছু ছিল, তার ভেতরে ওটা একটা ছিল। তো ওখানে বসে আমাকে শেয়ার করতেছিল যে ও কেরিয়ার নিয়ে খুব কনসিয়াস, ও চায় যে এখনই কোনো একটা কিছুতে ঢুকে কাজ শুরু করতে আর কি। তো আমি ওকে সাজেস্ট করি যে আমাদের ওই জায়গাটায় আসলে মানে তখন খুব রিনাউন্ড একটা প্রতিষ্ঠান, একটা স্কুল অ্যান্ড কলেজ হচ্ছিল আর কি। আমি বললাম যে তুমি তোমার সিভিটা চলো একদিন, তুমি আর আমি গিয়ে ওখানে দিয়ে আসি। তো ওই 14 শেষে মানে 15 স্টার্টিং এ আমরা ওই প্রতিষ্ঠানে ওর সিভিটা দিই এবং লাকিলি ওর জবটা হয়ে যায়।
আচ্ছা,
জবটা হয়ে যায়, এর মাঝে ওর যে বড় বোন, এর সাথেও আমার একটা ভালো ইন্টিমেসি বা ইয়ে তৈরি হয়ে যায়, কমিউনিকেশন তৈরি হয়ে যায়। এবং হচ্ছে তার কিছুদিন আগে, অর্থাৎ ও গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে, আমার রেস্টুরেন্টটা ছিল প্রায় 4,000 স্কোয়ার ফিটের, বেশ বড় পার্টি সেন্টার টাইপের, থাই চাইনিজ এবং হচ্ছে অন্যান্য কন্টিনেন্টাল ফুডগুলো করতাম আমরা। তো ওখানে ওর বোনের বিয়ের প্রোগ্রামটা কিন্তু আমার রেস্টুরেন্টে হয়।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, এবং ওর বোনের বিয়েটাও হয় হচ্ছে গিয়ে একজন খুব ইয়ে মানে ওয়েল স্টাবলিশড একটা ছিল, যে যেটা বলা যায় ম্যারিন ইঞ্জিনিয়ার সে।
আচ্ছা।
হ্যাঁ, তো আর সেও প্রফেশনাল লেদার ইঞ্জিনিয়ার ছিল তার বোন। তো ওটাও একটা অ্যাফেয়ার ম্যারেজ ছিল, আমরা ওখানে প্রোগ্রামটা করি। তো সেখান থেকে ওদের দুজনের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যেহেতু নেক্সট স্টেপটা আমরা নিব।
আচ্ছা, তখন কি তার বোন জানতেন, মানে আপনার ওয়াইফের বোন জানতো যে আপনার সাথে সম্পর্ক আছে? তার
সম্পর্ক রিলেশন আছে সেটা
সে বিয়ে করেছেন এমন কিছু জানতো?
হ্যাঁ, এমন কিছু জানতো না। তো বাট বাট সে যে খুব বেশি পজিটিভ ছিল আমাদের প্রতি
সেটা না।
হ্যাঁ, তো সেটা আমি বুঝতে পারি তার কিছুদিন পরে, এই 3-4 বা 5-6 মাসের একটা আন্ডারস্ট্যান্ডিং যখন তার সাথে তৈরি হয়, কিছুদিন পরেই বুঝতে পারি যে বাই হুক অর কুক সে আমাকে মানে তাকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে, যে আমার মনে হয় যেটা যে তোমার এই রিলেশনটা ইয়ে হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তুমি কন্টিনিউ করো না, এই ধরনের বিভিন্ন মোটিভেশন হয়তো তাকে সে দেওয়ার চেষ্টা করছিল। এবং দেখা যাচ্ছে যে সবারই তো তার পরিবারের প্রতি একটা সবকন
থাকে,
তো সে যে কথাগুলো ফেলে দিচ্ছিল তা না। 2015 যখন সে ওখানে জব স্টার্ট করে, আফটার দ্যাট আমার মনে হয় মাসখানেক যাওয়ার পরে সে আমার সাথে কমিউনিকেশনটা ঠিক এই যে 2000 কিছুদিন
আগে
যে কমিউনিকেশন বা যে টেক কেয়ার গুলো সে আমার ইয়ে ছিল, আমরা প্রতিদিনই দেখা যেত কি যে আমরা ওই যে অফিস স্টার্ট করলো।
আপনি কেমন বলতে চাচ্ছেন যে 2013 এবং 14 আপনাদের ভেতরে যে ভালোবাসার যে ঘনত্বটা ছিল কিংবা কমিউনিকেশন ছিল, 2015 যখন আপনার স্ত্রী জবে ঢুকলেন তখন থেকে কমিউনিকেশনটা আস্তে আস্তে একটু কমতে থাকলো? আচ্ছা, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেব, তারপর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। বাট বন্ধুদেরকে বলছি যে বেশি বেশি শেয়ার করুন আমাদের পোস্টগুলোকে, শেয়ার করলে যেটি হবে আগামী পর্বে যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন স্টুডিও থেকে গুরু অর্থাৎ আমি আপনাকে ফোন দেব এবং আপনার সাথে শুভেচ্ছা কিছু বার্তা এপার ওপার হবে, অর্থাৎ শুভেচ্ছা বার্তা বিনিময় হবে। তো বেশি বেশি শেয়ার করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। এবং আগামী পর্বে যদি ফাহাদের মতো আপনার ভালোবাসার কথা আমাদের স্টুডিওতে এসে বলতে চান, তাহলে মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নম্বর লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এবং ফাহাদের ভালোবাসাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে SMS করতে পারেন, কমেন্টস করতে পারেন, যা খুশি।
একেবারে। এবং ফাহাদের ভালোবাসার জন্য কমেন্টস করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফেসবুকে একটু ঢু মারতে হবে, এবং ফেসবুকের লিঙ্কটা বলে দিচ্ছি, facebook.com/ILoveDhakaFM, যেটি আমাদের ওয়ান এন্ড অনলি অরিজিনাল পেজের লিঙ্কটা বলে দিয়েছি। সেখানে দেখবে আমরা বেশ কিছু দুটা পোস্ট করেছি, সেই দুটা পোস্ট কিন্তু তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে হয়ে যেতে পারো কি অনেক 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 ভালো বন্ধু আমাদের, তাই না? এবং চলে যাবো আমরা এখন ছোট্ট বিরতিতে। বাট বিরতিতে যাবার আগে বলছি, ইন্টারনেটের জন্য তোমাকে কি করতে হবে, আমরা একটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, গাজীপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে এই জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস, ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, এন্ড ইয়েস, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করতে পারেন 09611333377 এই নম্বরে। এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছে একটি ছোট্ট টুইং ব্রেকের বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাওয়া যাবে না। And yes, enjoy ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 টিউন করে আছো।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
মিথ্যুক, তুমি একটা মিথ্যুক, তুমি শুরু থেকে সব মিথ্যুক।
আসলে তখন ডক্টর অ্যাডভাইজেই আমরা তাড়াহুড়া করলাম রিস্ক।
আমি দুই দিন ধরেই ওনাকে কল করলাম, কিন্তু
সেই ফ্ল্যাটে কয়জন থাকতো, কি করতো, কখন আসা যাওয়া করতো, তা আমরা কিছু।
আমার জমি, কিন্তু সাইনবোর্ডে মালিকের নাম অন্য কারো, কনস্ট্রাকশনের কাজও দেখি।
ধোকা,
যা শুনলেন সবই অভিনয়, কিন্তু সবই নেওয়া হয়েছে সত্যি ঘটনা থেকে। আর এরকম সত্যিকার ঘটনাগুলো শুনতে শুনুন ধোকা প্রতি সোমবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ধোকা।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
This is Dhaka FM 90.4.
This is Dhaka FM 90.4.
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
আড্ডা মাস্তি গান এখানে, বন্ধু তুমি আছো কোথায়, চলো ছুটি একসাথে, চলো গাই একই সুরে, এসো দেখি একই চোখে ঝলমলে এই জাদুর শহর।
Yes, আড্ডা মাস্তি সব এখানে, মজো FM দোস্তি প্রতি মঙ্গলবার রাত 11টায়, right here on Dhaka FM 90.4. মজো, friendship is on.
তো এই শোতে কি কি থাকছে?
ফুড
গুড,
গসিপ
গুড,
ইভেন্টস
গুড,
আর সবকিছু যখন একসাথে,
That's right, for a Fatafati time, catch me, Rida, on my show, Fatafati Afternoon. Rubi Thike Vrushpatibar from 2 p.m. to 5 p.m. right here on Dhaka FM 90.4.
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
the original guru guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে এলাম তাসমিয়া ভালোবাসা বাংলাদেশ নিয়ে, এবং সেই সাথে বলে দিচ্ছি যে ভালোবাসা বাংলাদেশের সাথে থাকতে গেলে তোমাকে কি করতে হবে। অবশ্যই গুরুকে ভালোবাসতে হবে, পাশাপাশি গুরুকে যদি ভালোবেসে থাকো তোমাকে যেটা করতে হবে, শেয়ার করতে হবে আমাদের পোস্টটা বেশি বেশি, কারণ পোস্ট বেশি শেয়ার করলে কি হবে বলতো, পোস্ট বেশি শেয়ার করলে তোমার গুরুর সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবে, সামনাসামনি মানে ফোন অন লাইভে। সো এই সুযোগটা মিস কেন করবা বস, রাইট? এবং ফেসবুকে কিন্তু আমরা অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, ফেসবুকের ফ্যান পেজ, এবং ফ্যান পেজের লিঙ্কটা বলে দিচ্ছি। ফ্যান পেজের লিঙ্কটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM, যেখানে আমরা পোস্ট করছি সেই পোস্টটাও শেয়ার হবে, বেশি বেশি কমেন্ট করতে পারো কেমন লাগছে আমাদের শুনকে সেটা জানাতে হলে। এবং যখনই আমাদেরকে ফেসবুকে খুঁজবে তোমার তো পাশে একটি ইন্টারনেটের লাইন থাকতে হবে, রাইট? সো আমরা চলছি ওদের হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, অ্যান্ড ইয়েস স্লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করতে পারেন 09611333377 এই নম্বরে। ওয়েল, আমি এখন চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় গুরুর কাছে এবং আমাদের আজকের অতিথি ফাহাদের কাছে।
ফাহাদ, আমরা বিজ্ঞাপনে যাওয়ার আগে কথা বলছিলাম, 2015 সালে যখন আপনার স্ত্রী জবে জয়েন করলেন তখন থেকে আপনাদের ভেতরে কমিউনিকেশনটা আস্তে আস্তে কমতে থাকে, তারপরে
জি তো 2015 এ দেখা যাচ্ছে যখন জবে জয়েন করলো আমরা প্রতিদিনই আমরা রেস্টুরেন্টে মানে মিট করতাম লাঞ্চের টাইমে এবং দেখা যেত যে একসাথে লাঞ্চ করতাম আফটার দ্যাট ওর যদি আরো কোনো ক্লাসেস থাকে ওর ক্লাসগুলো করত আবার তারপরে এন্ড অব দ্য ডে আমরা একসাথে বাসায় ফিরতাম এরকম হতো তো 2015 ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় যে কমিউনিকেশন গ্যাপটা যে ও কিরকম যেরকম আমি আগে হয়তো বা সারাদিনে ওকে চার পাঁচবার কল দিলে ও আমাকে কল করতে হচ্ছে প্রায় 20-30 বার সেই জায়গাটায় আমি যতবার কল দিচ্ছি অতটুকু সময়ই জাস্ট কথা হচ্ছে ঠিক আছে বাট ও নিজ থেকে আমার সাথে কমিউনিকেশনটা কমায় দিচ্ছে আর কি তো এরকম হতে হতে মার্চে গিয়ে দেখলাম যে বেশ কমিউনিকেশন গ্যাপ ও ফোন করলে আমি ফোন করলে সে ফোন রেসপন্স করতেছে না ব্যাপারটা এরকম হয়ে গেল তো যখন আমার এই মানে কমিউনিকেশন গ্যাপটা তৈরি হচ্ছিল তো এর মধ্যে একটা কথা বলি গুরু যে ও কিন্তু খুব সফট মেন্টালিটির একটা মেয়ে যে ওর সহজ সরল যে ইয়েটা সবকিছু মিলে এই জিনিসগুলোই কিন্তু আমাকে খুব মানে অ্যাট্রাক্ট করতো সবসময়ই ইভেন দেখা যেত কি আমি হয়তো বা রাতে ওর সাথে কথা বলতেছি কথা বলতে বলতে ও বা মানে ঘুমিয়ে গেছে এরকম কিছু ঘটনা ঘটতো আবার কখনো যদি আমি এমন হতো যে একবার একটা জিনিস মানে ইয়ে করলাম আমি অবজার্ভ করলাম যে খুব জোরে যদি ওকে শাউট করে ধমক দেওয়া যায় ওর সাথে সাথে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে তো আমি অনেক সময় ফান করেও দেখা যেত যে ধমক দিতাম যে জাস্ট ওর ওই কান্নাটা দেখবো আমি এই জিনিসটা খুব এনজয় করতাম অ্যাকচুয়ালি ইনোসেন্স একটা চেহারা ইনোসেন্ট একটা চেহারা এই জিনিসটা অনেক সময় ফান করেও করতাম আমি তো গুরু যেটা মার্চে থেকে মোটামুটি এইরকম কমিউনিকেশন গ্যাপ যে আমি ফোন দিলেও সে ফোন রেসপন্স করতেছে না ব্যাপারটা কি হ্যাঁ কিছুদিন যখনই আমি এবার ফোনে মানে কমিউনিকেট করতে পারি ও আমাকে বলতেছে যে এইরকম যে দেখো আসলে আমার মনে হয় যে আমরা এটা কন্টিনিউ করতে পারবো না আমার তোমার প্রতি এমন কোনো ফিল কাজ করতেছে না সেই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বিভিন্ন কথা তা আমি আসলে মানে বেশ অবাক যে আসলে এটা কিভাবে সম্ভব যে মানে তোমার প্রতি আমার ওইরকম কোন সফট কর্নার বা ফিলগুলো কেন যেন কাজ করতেছে না হ্যাঁ আমার ওই তোমার প্রতি যে আমার যে ইয়েটা ছিল আকর্ষণটা ছিল এই আকর্ষণগুলো কাজ করতেছে না হ্যাঁ এই জিনিসগুলো আমরা আসলে মনে হয় এখানে ফিনিশ করা দরকার এই ধরনের কিছু কথাবার্তা ওর কাছ থেকে আসতো যেটা
আমি হঠাৎ করি তার এই আচরণগুলো কি
হঠাৎ বলতে মাস এক দেড়ের ভিতরই এক দেড় মাসের ভিতরই হ্যাঁ তো সেক্ষেত্রে হয়তো বা দেখা যেত ওর যে কিছু এক্সপেকটেশন ছিল আমার কাছে আমি গুরু আমার কিছু প্রবলেমের কথা বলি যে আমি হয়তো মাসে 30-25 দিনই তার সাথে মিট করতাম কিন্তু বিশেষ কোনো অকেশন ভ্যাকেশনে আসলে লোক দেখানো ঘোরাঘুরি সাজুগুজু করে ঘোরা এই জিনিসটা আমি হয়তো ইগনোর করতাম হ্যাঁ যে জিনিসটা ও হয়তো চিন্তা করতো ওইভাবে খুব কালারফুল একটা ডে হবে আজকের দিনটা হয়তো 14 ফেব্রুয়ারি অথবা 14 এপ্রিল অথবা আরো কোন স্পেশাল মোমেন্টস বা স্পেশাল ডে ইভেন আমি আমার নিজের বার্থডে ভুলে যেতাম ওর বার্থডেও তো ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল এগুলো নিয়ে ওর বরাবরই কিছু কমপ্লেন ছিল তো বিভিন্ন কারণে ও হয়তো বা আমাকে ওই ইস্যুগুলো তুলে বোঝানোর চেষ্টা করতেছিল দেখো তোমার আর আমার ভেতর কত মিসম্যাচ এই জিনিসগুলো আসলে
এই ঘটনাগুলি আগেও আপনি করতেন মানে যখন আপনি অন্য সময় দেখা করতেন 2013-14
2011 থেকে শুরু করে
তখন তো এই কমপ্লেন্টগুলো
আসেনি ঠিক আছে ছিল বলতে হতো যে সে অভিমান করতেছে সে অভিমানটা আমি ভাঙাচ্ছি আবার হয়তো বা কন্টিনিউ করতেছে আবার এরকম অকেশন ভ্যাকেশন আসলে আবার সেম জিনিসটা রিপিট হয়ে যাচ্ছে যেটা মানে আমিও খুব কমন হয়ে ইউজ টু হয়ে গেছিলাম ও কখনো কখনো ইউজ টু আচরণ করতো কখনো কখনো রাগ করতো এই বিষয়গুলো নিয়ে তো দেখা যেত যে ওই সময়টা আসলে আমিও বেশ মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম আরো বেশি এমনিতেই ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস মোমেন্ট পার করতেছি আর পকেটে আসলে যখন আমার একটু দুর্বল অবস্থা থাকে আমি
স্বাভাবিক
আমি দেখা যাচ্ছে যে আমি আমার যে
এটা খুব স্বাভাবিক যে আমাদের পকেটে যখন আসলে ওই মানে থাকে না অর্থ সম্পদের যখন ঘাটতি পড়ে তখন এমনি মাথা কাজ করে
সেটা
প্রবাদী কিন্তু বলে যে ছেলেদের মানি ব্যাগ ফাঁকা থাকলে মাথা কাজ করে না
জি জি ব্যাপারটা এরকমই ছিল ওই সময়টা ওরকমটা ফিল করতেছিল আমার উপরে খুব রাগ হচ্ছিল যে ওই মানে এই ধর
আপনি যখন জিজ্ঞেস করতেন যে কেন তোমার এই ধরনের অনুভূতি কেন তখন তার উত্তর কি থাকতো
সে জাস্ট এটাই
ভালো লাগছে না
ভালো লাগতেছে না ঠিক আছে প্লিজ
আমি এই বিষয়ে কথা বলবো না
এই বিষয়ে কথা বলবো না সে ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে এতদিন আমি ব্যস্ত ছিলাম এখন ও ব্যস্ত
আচ্ছা
হ্যাঁ ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছিল তো আমি আসলে মনে মনে বেশটা অনেকটাই ভেঙে পড়ি আমি তো মানে আমার বিজনেসে কনসেন্ট্রেশন নাই কিচ্ছু নাই, আমি একদম টোটালি এই বিষয়টা নিয়ে ফ্রাস্ট্রেটেড, একটা এমন একটা হ্যাজার্ড সিচুয়েশন যে আমি আসলে ফ্যামিলি টেক কেয়ারও করতেছি না, আমি না আমার নিজের গার্ডিয়ান না আমি আমার ফ্যামিলির গার্ডিয়ান হতে পারতেছি, আর আমি তো মনে হচ্ছিল যে আমি তো এখানে টোটালি ফেলিয়ার অ্যাজ এ হাজব্যান্ড, যদিও এটা আনঅফিসিয়াল ছিল, আমি ওকে হ্যাপি রাখতে পারতেছি না বা পারি নাই।
আচ্ছা, আমি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ফেসবুকে তো আমাদের পোস্ট দেওয়া আছে, সেগুলোকে বেশি বেশি শেয়ার করুন, এবং শেয়ার করলে যেটি হবে সেটা হচ্ছে আগামী পর্বে আমি স্টুডিও থেকে সরাসরি আপনার সাথে ফোনে আড্ডা দেবো। এবং এই মুহূর্তে ফাহাদকে যদি আপনারা দেখতে চান, ইতিমধ্যে মানে ফাহাদকে দেখে ফেলেছেন স্টিলে অর্থাৎ ছবির মাধ্যমে, বাট লাইভ ফেসবুকে যদি দেখতে চান আমাদের পেজে থাকতে হবে, আমাদের পেজে ইতিমধ্যে ফেসবুক লাইভ শুরু হয়ে গেছে। সো ফাহাদ, আমরা কন্টিনিউ করি তারপর।
তো আস্তে আস্তে কমিউনিকেশন গ্যাপটা এমন একটা পর্যায়ে চলে যায় যে মানে আমি 15-20 দিন তার সাথে আমার কমিউনিকেশন নেই, এমন হয়ে যাচ্ছে
15-20 দিন কমিউনিকেশন নেই,
আমি কন্টিনিউয়াসলি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, কোন ফোন পিক হচ্ছে না, কিচ্ছু না। আমি এর ভেতরে আমার রেস্টুরেন্টকে কেন্দ্র করে বেশ কিছু ইভেন্টের কাজ নিয়ে আমি বেশ অ্যাক্টিভ ছিলাম ওই সময়টায়, 2014-15 এন্ডে। তো আমি একটু বিকল্প পরিকল্পনা করতেছিলাম কিভাবে ব্যবসাটাকে রেজ করা যায়, বাট আমি এবার টোটালি স্টপ হয়ে গেলাম, তা আমি ওই দিকেও কনসেন্ট্রেশন নেই। আমার পার্টনার টার্টনাররা তো ওরা মানে জাস্ট এটা ফিল করতেছে যে ফাহাদ জাস্ট ইউজলেস হয়ে যাচ্ছে বিজনেসে। আর একটা জিনিস হচ্ছে আমার বরাবরই ইগোটা খুব বেশি কাজ করে, কেউ যখন আমাকে ইগনোর করে বা ইয়েটা করে তখন আমার ভেতরে নিজের প্রতি খুব বেশি রাগ হয় যে কেন আমি এই জিনিসগুলো মেনটেন করে চলতে পারতেছি না।
আচ্ছা,
তো এইরকম একটা সিচুয়েশনে গ্রুপ দেখা যাচ্ছে যে প্রায় 4-5-6 মাস চলে গেল, আমি আসলে কোনোভাবেই ট্রেস করতে পারলাম না। তবে একটা জিনিস গেস করতে পারলাম,
এই পাঁচ ছয় মাস আপনাদের ভেতর কথা হতো সেরকম দু একবার এরকম?
হ্যাঁ, মাসে হয়তো 2-3 বার, অথবা কথা হলো ঝগড়াঝাটি, সেটা একটা পর্যায়ে এটা হয় নাই কেন, ওটা হয় নাই কেন, এরকম বিভিন্ন
মানে ভালোবাসা আর থাকছে না,
আর থাকতেছে না। আর হচ্ছে গিয়ে যে গুরু যে ওর ফ্যামিলি, বিশেষ করে ওর ভাইয়া বাইরে তখন পিএইচডি করতেছিল, পিএইচডি করে আসবে দেশে, ফ্যামিলি মেনে নিবে না আমাদের এই রিলেশনটাকে, বিকজ আমি একটা হয়তো অ্যাক্সিডেন্ট করে বলা যায় যে আমি কি অটিস্টিক, হ্যাঁ অটিস্টিক একটা ছেলে এক নম্বর, দুই নম্বর হচ্ছে গিয়ে যে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি একজন শপকিপার, জাস্ট ওর বক্তব্য হচ্ছে আমি একজন।
এগুলো বিয়ের পরে কেন, এগুলো তো বিয়ের আগে ভাবনার কথা, বিয়ের পরে কেন এই কথাগুলো আসবে?
তো গুরু হয়তো বা সে আগে মনে হলো যে তখন সে ইম্যাচিউর ছিল, এখন এত বেশি ম্যাচিউর তার কথা শুনে যে মানে আগের সাথে তাকে এখন আমি ম্যাচ করতে
পারছি,
এখন সে পড়াশোনা শেষ করে জব করতেছে, হ্যাঁ সবকিছু মিলায় সে এত বেশি ম্যাচিউর মানে ইয়ে করতেছে, আর আমি যেন দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছি আমার বাবার মতো, সে যেমন অসুস্থ হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আমি ওই রকম বাচ্চা হয়ে যেতেছি, তাকে শিশু হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম। তো গুরু এই যখন 5-6 মাসের এরকম একটা ইয়ে চলে আসলো, তা আমি মনে হচ্ছে যে আমি শুধু ওয়ান সাইডেড, আমি শুধু ফোর্স করতেছি সবকিছু মিলে যে হ্যাঁ কেন হবে না, এটা হইতে হবে, এরকম ব্যাপার ছিল, আর ওই দিক থেকে কোনো রেসপন্স করতেছিল না। তো গুরু এর মধ্যে মানে ও হঠাৎ করে আপনার আগস্ট সেপ্টেম্বরের দিকে ও একদিন আমার মানে আমার সাথে রেস্টুরেন্টে আসলো, মিট করলো, তো অনেক দিন পর তো আমরা একসাথে লাঞ্চ করলাম, তো এর মধ্যে একটু 2-3 দিন একটু ভালো কথাবার্তা হয়েছে আমাদের ভিতরে, এবং ও বেশ সহজভাবেই হয় না যে কখনো আবেগী হয়ে যে কিছু বিষয়গুলো থেকে ও আমার সাথে মিট করে ওই দিন জাস্ট বলল যে আমি তোমাকে একটা বিষয় শেয়ার করতে চাই, আমি আসলে মনে হচ্ছে তোমার একটা ট্র্যাপড হয়ে গেছি এক জায়গায় আর কি।
আচ্ছা,
বললাম যে কিরকম সে বিষয়টা? তো গুরু এই যে এতদিনের একটা মানে ডিস্টেন্স, এত দিনের একটা কমিউনিকেশন গ্যাপ, বাট এর ভিতরে আমার কখন ও যে কথাটা বললো এটার জন্য আমি প্রিপেয়ারই ছিলাম না,
মানে অন্য কোথাও কি এঙ্গেজড হচ্ছে এরকম কিছু?
হ্যাঁ হ্যাঁ, এরকমই যে আমি যখন আমাকে বললো যে আমি এরকম তোমাকে ভুলে থাকার জন্য আমি ওর সাথে কথা বলছি, ওরই এক কলিগ, বলতে বলতে এমন একটা পর্যায়ে আমি কখনো ওকে ফোন দিয়ে বিজি পেলে মানে বিজি পাওয়ার মতো
মানে অন্য কেউ যে আসতে পারে এটা আপনার কখনো
আমার মাথায় ছিলই না, আমি জাস্ট হা করে ওর দিকে তাকায় আছি যে কি বললো এটা। আমি মানে যে কোনো ছেলেই সাধারণত দেখা যাচ্ছে যখন তার ইয়ে, সে কিন্তু প্রথমেই এটা চিন্তা করে, সন্দেহ করবো না তা থেকে, বাট আমার মাথায় জিনিসটা নাই, আমি ওকে টোটাল যে এই যে 3-4 বছর আমি ওকে ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করে আসছে, এই জিনিসটা তো কল্পনাই করা যায় না, এই মেয়ের সাথে কোনোভাবেই যায় না এটা। হ্যাঁ, আমি তো ওর দিকে জাস্ট অবাক হয়ে তাকায় রইলাম যে ও কোন একটা জায়গায় ট্র্যাপড মানে হচ্ছে কি ইনভলভ হয়ে গেছে ও, সে কোন আমাকে বলতেছে যে আমি এটা থেকে বেরোয় আসতে চাচ্ছি, আমি এইখান থেকে মানে আমি জবটা ছেড়ে দিব, এরকম একটা ডিসিশন মেক করছি আমি, আসলে আমি যে ভুল করছি গত ছয় মাস এটা আসলে ঠিক না, তবে এটাও ঠিক যে আমি তোমার সাথেও থাকবো না, সে আমার সাথেও থাকবে না, এবং ওখান থেকে জব ও সে ছেড়ে দিয়ে চলে আসবে, সবকিছু ছেড়ে তার ফ্যামিলি ঠিক যেভাবে থিঙ্ক করে সেভাবে সে থিঙ্ক করার চেষ্টা করবে, পরিবার যেভাবে চাইবে। তো গুরু মানে বাট তারপরও এটা জানার পর থেকে আমি তো বিষয়টা রিয়েলাইজ করলাম, এবং আমি তখন যখন ফোন দিয়ে দেখি রাতে ফোন বিজি,
আচ্ছা
তখন আমি ওকে বিভিন্ন ভাবে প্রেশারাইজ করা শুরু করলাম যে কেন এটা কেন এরকম কেন, প্লিজ ডোন্ট ডু দিস, বাট দেখলাম যে ও তারপরে জিনিসটা কন্টিনিউ করতে, ওই সময়টা ওর ভাইয়া বিদেশ থেকে চলে আসছে,
আচ্ছা,
এবং দেশে হচ্ছে গিয়ে যে সে একটা আর্মিদের ইনস্টিটিউটে প্রফেসর হিসেবে জয়েন করবে একটা র্যাঙ্ক নিয়ে, ভালো র্যাঙ্ক।
আচ্ছা,
তো ওর ভাইয়ার ফোন নাম্বারটা ছিল আমার কাছে, একদিন আমি খুব বিরক্ত হয়ে মানে মাসখানেক পরের ঘটনা ওই আমাকে শেয়ার করার পর, বাট আমি কিন্তু কখনো এই বিষয়টা নিয়ে নেগেটিভলি ওকে চার্জ করিনি,
আচ্ছা,
আমি ওকে সবসময় পজিটিভলি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সেটা ভুল হচ্ছে,
আচ্ছা,
হ্যাঁ, বাট ও কোনোভাবে বিষয়টা থেকে বেরোয় আসতে পারত। তো আমি একটু রাগ করেই রাত 12টা 1টার দিকে ভাইকে ফোন দিলাম যে আপনার বোন, খুব সাহস করে ফোন দিয়ে ফেললাম যে ও তো একটা ডুয়াল রিলেশনশিপ মেনটেন করতেছে, এই ব্যাপার।
আচ্ছা, তখন আপনি যখন তার ভাই মানে আপনার স্ত্রীর ভাইকে ফোন দেন, তখন কি আপনি বলেন যে আপনার স্ত্রীর সাথে আপনার মানে আপনার স্ত্রীর
সাথে? না না না, আমি আসলে ওইভাবে সরাসরি জিনিসটা অ্যাপ্রোচ করিনি, বাট সে তো অবভিয়াসলি হি ওয়াজ অ্যান এডুকেটেড গার্ল, হ্যাঁ, সো সে বুঝে নিছে আর কি ব্যাপারটা।
বাট আপনি যে তার স্বামী এটি তো?
না 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 না, এটা গুরু আমি ইভেন আমি যদি আজকে তো শোনার কথাই নয়, এখন পর্যন্ত আসলে অনেকেই জানে না যে আমাদের একবার বিয়ে হয়েছিল 2012।
আচ্ছা,
খুব হাতে গোনা 2-3 জন ব্যক্তি জানে, এছাড়া আর কেউ জানে না। তো ফোন দিয়ে ফেললাম, সাথে সাথে ওর বা ভাইয়া বাসা থেকে বা মানে ইয়া থেকে ঢাকা থেকে ফোন দিল, ফোন দিয়ে ওর ফোনটা সুইচ করলো, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে তাকে জব টপ ছাড়াই একদম ঢাকায় নিয়ে চলে আসলো মিরপুর ক্যান্টনমেন্টে।
আচ্ছা,
তো প্রায় 2-2.5 মাস কোনো কমিউনিকেশন নেই, হ্যাঁ, এবং আমার কাছে তখন এতটাই বিরক্তি, বোরিং, এবং নিজের প্রতি মানে এতটাই ইয়ে কাজ করতেছিল যে আমি আসলে কি করলাম আর কি করতেছি আর আমার লাইফের সাথে এই জিনিস
মানে কি করলাম কি হচ্ছে মেলাতে পারছেন না,
মেলাতে পারতেছি না ঠিক। আমি আসলে এত বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে গেলাম, চিন্তা করলাম যে সমস্ত কিছু বাদ দিয়ে আমাকে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে হবে, আমাকে সেভাবে মনে হয় আমার মনে হয় আমি জোর করে ওকে নিয়ে এসে সুখী করতে পারবো না।
আচ্ছা আচ্ছা,
যার জন্য আমি আসলে চিন্তা করলাম যে আমি ফোর্স করতে চাই না, ইফ শি কাম তাহলে যেন ন্যাচারালি সে আসে, যদি আসে তাহলে ওকে, আদারওয়াইজ আমি আসলে এই এই 7-8টা মাস আমি অনেকভাবে চেষ্টা করছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে সে চায় না।
আচ্ছা আচ্ছা,
তো আমি আর কখনো এটা নিয়ে বাড়াবাড়ি করবো না। তো গুরু যেটা হলো যে 2 মাস পর এর মাঝে আমি যখন এইভাবে প্রিপারেশন নিচ্ছি, আমি কিছু ইভেন্টের কাজ করি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইভেন আমি তখন চিন্তা করলাম না আমার বিজনেসও যে জিনিসটা হচ্ছিল গুরু, যে আমার পার্টনারদের সাথে আমি আমার ঠিক ম্যাচিং করে উঠতে পারছিলাম না, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে নিজেই কিছু নিজের অ্যাক্টিভিটি চালাই যাব এবং নিজেই একটা প্রতিষ্ঠান ফর্ম করব উইদিন এ শর্ট টাইম, বাট ফাইন্যান্সিয়াল একটা সিচুয়েশন তো খারাপ ছিল, বাট আমি আসলে যে কোনো কাজ করলে সেটা শেখার চেষ্টা করি, তো সেই শেখা থেকেই আমি আসলে কিছু ইভেন্ট প্লাস ইয়ে করলাম, তো যার থেকে আমার মোটামুটি ওই 2 মাসের ভিতরে আমি প্রায় 2-2.5 লাখ টাকা আর্ন করে ফেললাম, যেখানে আমি জিরো হয়ে গেছিলাম প্লাস মাইনাস হয়ে গেছিলাম।
আচ্ছা,
হ্যাঁ, আমি মাইনাস ফিগার থেকে আমি 2-2.5 লাখ টাকার মতো আমি আর্ন করে ফেললাম। তো এই অবস্থায় আপনার 2 মাস পরে ও হঠাৎ করে ওর ভাবির একটা নাম্বার থেকে আমাকে ফোন দিল, আমি তখন আমার মাকে, তখন আমার মার একটু হাঁটুতে প্রবলেম হচ্ছিল, যেটা হয় যে বয়স হয়ে গেলে যে আপনার যে ক্যালসিয়াম জানি
ক্যালসিয়ামের অভাবে,
আমি এক্সরে করতে নিয়ে গেছি হসপিটালে, ও ফোন করলো ওর ভাবির নাম্বার থেকে, যে বলল যে আমি যদি বিয়ে করতে চাই এখন তুমি কি বিয়ে করবা কিনা, ফ্যামিলি ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ আর কি।
আচ্ছা, মানে সেকেন্ড টাইম বিয়ে?
সেকেন্ড টাইম, যে আমার ফ্যামিলি থেকে তো এখন বিয়ে দেওয়ার জন্য প্রেশারাইজ করতেছে এবং বিভিন্ন ভাবে পাত্র টাত্র দেখা হচ্ছে, তো আমি বললাম যে তোমার ফ্যামিলি রাজি হবে? তো আমিও মানে একটু ইয়ে ছিলাম যে ফ্যামিলি রাজি হবে কিনা, না ওই বলতেছে।
আচ্ছা,
তো বললো যে সেটা আমি দেখব।
ওকে,
তো যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল যে আমি ও যেহেতু নিজ থেকেই বলতেছে যে হ্যাঁ সে ম্যানেজ করতে পারবে, এমন ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে ডিসেম্বরের কথা, 15 ডিসেম্বরের কথা। তো সেদিন যখন ওর সাথে আমার কথা হয়, তো আফটার দ্যাট বললো যে আমি তোমাকে ফোন করব, তোমার এই নাম্বারে ফোন দেওয়ার দরকার নেই, ঠিক আছে, যোগাযোগ করলো। তো আমি তখন আমার কাছে মনে হচ্ছিল যে লাস্ট যে 2012 থেকে এই পর্যন্ত যে সময়গুলো পার করতেছি, ক্রাইসিস মোমেন্টগুলো পার করতেছি, ওই মুহূর্তে একটু রিল্যাক্স মনে হচ্ছিল, কারণ দুই মাসে আমি বেশ ভালো নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে সবকিছু বাদ দিয়ে। তা আমি সাহস করে বলে ফেললাম যে হ্যাঁ বিয়ে করব। বাট এই যে 8-9 মাসে কি হলো বা 10 মাসে কি হলো, এই জিনিসগুলো আমি মানে জাস্ট মুহূর্তেই ভুলে গেলাম।
আচ্ছা আচ্ছা,
বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে ফোন করব, তোমার ফোন করার দরকার নেই।
পজিটিভলি বিষয়টিকে না, যে ঘাটাঘাটি না করি, যা হয়ে গেছে ঠিক আছে,
এগুলো নিয়ে। আর স্বাভাবিকভাবেই আমার একটা পজিটিভ অ্যাটিটিউড তো আমার ভেতরে সবসময় ছিল, আমি যে কোনো বিষয় নিয়ে খুব পজিটিভলি থিঙ্ক করতে পছন্দ করি। আর ওর ছিল বিষয় কি গুরু, যে যখন সফট খুব সফট, আর যখন রেগে যায় মারাত্মক রাগ, ওর ভিতর মানে সেটাকে কনভিন্স করাও যায় না এমন একটা রাগ। তো এটা আমি ওই 2015 প্রথম এই জিনিসটা আমি বুঝতে পারি আর কি, যেটা আমি কিন্তু ফিল করিনি 2013-14 বা 2012 সেটা ফিল করিনি। তো জানি না সেটা কি সিচুয়েশনের কারণে হচ্ছিল কিনা, যে আসলে এই ছেলের সাথে আমার ফিউচারটা কি, এগুলো নিয়ে কি খুব বেশি মাথা ঘামায় কি এই ধরনের একটা মানে পজিশন ক্রিয়েট হচ্ছিল কিনা। তো তখন আমি যখন বললাম, তো ওকে আমি জানুয়ারিতে 2016 জানুয়ারিতে গিয়ে ঢাকা থেকে নিয়ে আসলাম। এর মাঝে ওর ভাবির সাথে আমার বেশ কয়েকবার কথা হলো, উনি বেশ সাপোর্ট দিচ্ছিল। তো ঢাকা থেকে ওকে যখন নিয়ে আসলাম, তো মোটামুটি ও আইডিয়া দিল যে ভাইয়া এপ্রিলে একটু আবার ফিনল্যান্ড যাবে, ওখান থেকে কিছু কাজ আছে মাসখানেকের, এরপরে এসে আমাদের বিয়ের ব্যবস্থা করবে। আর আমি তখন ওকে একবার জিজ্ঞেস করছিলাম যে আমরা কি সময় নিতে পারি কিনা, তো বললো যে আমার ফ্যামিলি কোনোভাবেই সময় নেবে না, যেহেতু আমার আমি আমাকে একটা ক্রিমিনাল মনে করে এখন আমার ফ্যামিলি, সো আমাকে সময়ই দিবে না কোনোভাবে। হ্যাঁ, সো জাস্ট গেট রেডি ফর ম্যারেজ। হ্যাঁ, তা আমি ওই জাস্ট যতটুকু সম্ভব বাসায় শেয়ার করলাম, ওকেও বাসায় 2-3 বার ফেস করালাম। আমি তখন নিজেই আমার গার্ডিয়ান, বাবা অসুস্থ।
আচ্ছা,
মানে একটা ব্যাপার হচ্ছে এরকম যে আমার পক্ষ থেকে, আর আমার মার কথা যদি বলি, যে আমার মা কিরকম, যে আসলে উনি এই বিষয়গুলোতে খুব কাঁচা, মানে গার্ডিয়ান আমাদের টেক কেয়ারের বিষয়ে সে ঠিক আছে, বাট এই বিষয়গুলোতে সে খুব কাঁচা, কোনো বিষয় ডিল করতে পারে না,
সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না কিংবা। আচ্ছা,
আবার দেখা যাচ্ছে যে সাপোজ একটা ডিসকাশনে বসে ডিসকাশন শেষ করে সুন্দর মতো উঠে আসে, সেই জিনিসটা সে করতে পারে না। সো আমি আমার নিজেই
গেলাম। আপনাদের পরিবারের মুখ্য ছিল আপনার পিতা,
বাবা ছিল,
বাট বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর নিজেদের সিদ্ধান্তগুলো নিজেদের নিতে হতো।
আর সিম্পল দেখা যাচ্ছে আমার বোন তো আমার থেকে বছর তিনেকের বড় হলো, প্রায় বলা যে আমরা সমবয়সী, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। আর ছেলে হিসেবে আমার গুরুত্বটা ওইভাবেই ছিল যে আমি যেহেতু আর্নিং মেম্বার, তো সেই হিসেবে আমি তো তখন আমার ফ্যামিলির গার্ডিয়ান, সো আমি আমার নিজেরও গার্ডিয়ান।
আচ্ছা,
আর আমার রিলেটিভ প্যানেলটা, যেমন বিশেষ করে আমার চাচা ফুপু বাড়িয়া যারা ছিল, এদের সাথে খুব একটা যে আমাদের বিভিন্ন পারিবারিক বিষয়ে খুব একটা কমিউনিকেশন আমার সাথে, বিশেষ করে আমার বা আমার পরিবারের সাথে, বাবার সাথে থাকতে পারে, বাট আমার কিন্তু এইভাবে ছিল না।
আচ্ছা আচ্ছা,
আর আমার দুটো মামা একটা খালা, এরাও কিন্তু দেখা যাচ্ছে যে ওরা ওদের মত ওদের পরিবার নিয়ে বিজি, খুব বেশি বদারও করতাম না।
মানে এক কথায় পরিবারের অভিভাবক বলতে বাবাই ছিল, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বাবাই ছিলেন, কিন্তু বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আপনার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলি আর ছোট সিদ্ধান্ত বলি সবকিছু আপনার উপরই নির্ভর করতো। ওকে, তারপর
তো যখন 2016 এপ্রিলের পরে ওর ভাইয়া আসলো, ওর ভাইয়ার সাথে কিন্তু এই বিয়ের বিষয়ে আমাকেই কথা বলতে যেতে হয় যে হ্যাঁ আমরা আসলে কিভাবে প্রসিড করব সামনের দিকে। তো এই বিষয়টা ওরা কিন্তু আসলে মানে ওরা যে রাজি ছিল বা রাজি হয়েছে, হ্যাঁ সেটা কিন্তু আমি অনেক পরে বুঝতে পারি যে এরকম যে ওরা বিভিন্নভাবে ট্রাই করতেছিল বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়ার, হয়তো সেভাবে ম্যাচ করতেছিল না। একটা পর্যায়ে ওরাও রিয়েলাইজ করছে যে আসলে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে যদি আনহ্যাপি হয়, পরবর্তীতে তারা সেটার জন্য ব্লেম নিবে কেন,
দায়ী হতে চাচ্ছিলেন না।
তারা এর থেকে ও যেটা ডিসিশন নেয় ওটাই হোক, এর থেকে মানে ও যদি মানে
ভুল করে তাহলে ওর
উপরেই যাবে আর কি, এরকম ছিল। মানে অনেকটা আমার কাছে মনে হয় মানে ওই বিষয়গুলো এখন চিন্তা করলে মনে হয় ফ্যামিলি পলিটিক্স অনেক বড় জিনিস, অনেক বড় পলিটিক্স। হ্যাঁ, তো সেটা হলো এরকম। তো আমি কথা বলতে যাই, আমাদের মোটামুটি বলে যে হ্যাঁ তো তাহলে তোমাদের বাসা থেকে কাউকে মানে তোমাদের বয়স্ক কাউকে পাঠাও, এঙ্গেজমেন্টের বিষয়টা সেরে যাক, তারপরে আমরা বিয়ের ডেটটা ফিক্স করবো তোমাদের বাসায় গিয়ে। তো আমি মেয়ের দিকে আপনার ইয়ে পাঠাই, আমার ফ্যামিলি মেম্বারদের পাঠাই, আমার মাকে আর হচ্ছে আমার খালুকে পাঠাই, ওরা গিয়ে এঙ্গেজমেন্ট সেরে আসে ওখান থেকে। তো এর মধ্যে আপনার ওর যেটা কথা ছিল যে তুমি যেহেতু এখন অনেক কিছু হয়ে গেছে, এখন তুমি এইসব বিজনেস টিজনেস মাথা থেকে ঝেড়ে ফেলো, এটার জন্য অনেক পুঁজির প্রয়োজন হয়, যেটা ব্যাকআপ তোমার নাই, তুমি জব করো প্লিজ। আমিও বললাম যে ঠিক আছে।
অবশেষে আপনাদের বিয়ে হয় কত সালে?
এটা হচ্ছে 2016 আগস্টে,
2016 আগস্টে
আবার বিয়েটা হয়। বিয়েটা হলো, তো ওর ফ্যামিলির ইয়ে ছিল, সে ছিল, আমার তো আসলে ওই মুহূর্তে আসলে ঘটা করে বিয়ে করাটা এই মুহূর্তে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস অনেক, আমি চাচ্ছিলাম না, বাট যেহেতু ওদের ফ্যামিলি, ও ছোট মেয়ে, ওর ভাই চাচ্ছিল বা ওর বাবা মা চাচ্ছিল যে খুব আয়োজন করে বিয়েটা হোক, হ্যাঁ, তো যতটুকু সম্ভব আমার সাথে মানে ইয়ে রেখে, সামঞ্জস্য রেখে তারা আয়োজন করেই বিয়েটা দেওয়ার চেষ্টা করে, এবং আমিও সেই সাথে আমার যে প্রোগ্রামগুলো থাকে এই প্রোগ্রামগুলো বেশ আয়োজন করেই করার চেষ্টা করছি ওই আমার বাজেটের ভিতরেই আর কি।
আচ্ছা,
হ্যাঁ, তো বাট ওই মুহূর্তে অ্যাকচুয়ালি আমার ঘুরে দাঁড়ানোর সময় আমার ওই মুহূর্তে বিয়ে করার টাইম ছিল না, এটা আমিও ফিল করতেছি যে হ্যাঁ আমার আসলে তো অনেক রেসপন্সিবিলিটিস এই সময়টা, বাট আমি যদি এখন বিয়ে না করি দ্যাট মিনস ওকে আমার লাইফ টাইমের জন্য ভুলে যেতে হবে,
আচ্ছা,
সারা জীবনের জন্য ভুলে যেতে হবে। সো আমার মনে হয় সেটাই ওয়াইজ ডিসিশন হতো, বাট আমি ডিসিশন নিলাম এটা।
ওকে,
তো আমি বিয়ের পর যখন ও আমার বাসায় আসলো,
আচ্ছা, তার মানে 2012 সালে প্রথমে আপনি মানে গোপনে বিয়ে যেটা বলা হয় নিজেরা নিজেরা বিয়ে করেন, 2015 সালে আপনাদের একটি ডিস্টেন্স ক্রিয়েট হয়, এবং অবশেষে এক বছর পর 2016 সালের অগস্টে আপনারা পরিবারের সম্মতিক্রমে আপনাদের বিয়ে হয়। আচ্ছা, আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দেব। আমাদের বন্ধুদের বলছি যে আমাদের ফেসবুক পেজে যে পোস্টটি দেওয়া আছে, অর্থাৎ facebook.com/ilovedhakafm, এই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টটি দেওয়া আছে সেগুলো বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের কমেন্টস করুন ফাহাদের গল্পগুলোকে কেমন লাগছে। সিদ্ধান্তহীনতার যে মারমার কাট কাট কথাগুলো আমরা জানতে পারছি, সেই বিষয়ে হয়তো আরো বিস্তারিত আলোচনা হবে, তো আপনাদের মতামতগুলো আমাদের খুব দরকার। তো আপনারা আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, SMS করতে পারেন, আর আগামী পর্বে যদি ফাহাদের মতো আপনার ভালোবাসার কথাগুলো হটসিটে এসে বলতে চান তাহলে OG স্পেস আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং
ঢাকা FM 90.4
সারা দেশে
সবার সাথে।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন, অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশে প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
New music every day. This is Dhaka FM 90.4.
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি।
যমুনা আমার প্রয়োজন বোঝে।
ঢাকা আমার কক বাজার, কুকুর আর ছক্কা চার, ঢাকা আমার
রাজশাহী রাম দোকানে গিয়ে ঝগড়া করে কমাই দাম,
ঢাকা আমার বগুড়ার দই,
দিন রাত FM এ কান পেতে রই,
ঢাকা আমার খুলনা,
ঢাকা আমার বরিশাল,
কনফিউজ হবে সফেদে নাকি তাল,
ঢাকা আমার ময়মনসিংহ,
শুনলাম TNT ফোনের রিং,
ঢাকা একা নয়, ঢাকা জড়িয়ে আছে সারা দেশে সবার সাথে, এক স্টেশন এক নেশন।
This is Dhaka FM 90.4.
ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
ফিরে এলাম আবার নতুন একটি আওয়ার স্টেশনে ঘুরতে। সময়টা এখন ঠিক একটা বেজে দু মিনিট এবং আজকে কিন্তু আমাদের সাথে আছেন অতিথি হয়ে ফাহাদ, সেই সাথে কিন্তু গুরু আছেন তোমাদের সাথে ভালো লাগা ভালোবাসার কথাগুলো জানতে। জি গুরু,
আমাদের অনুষ্ঠানের শেষ ঘন্টায় আমরা পা দিয়ে ফেলেছি আর আমরা সময় নষ্ট করব না। আমার মনে হয় ফাহাদের কাছে আমরা চলে যাই সরাসরি। ফাহাদ, 2016 সালে আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে নিজ ঘরে নিয়ে আসলেন।
জি, তারপর গুরু এর মধ্যে যখন বাসায় আসলো তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর মাঝে একটা জিনিস একটু অ্যাড করি যে আমার মার একটা প্রবলেম ছিল যেটার সাথে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই খুব ইউজ টু, সেটা হচ্ছে তার সূচিবায়ু সমস্যা ছিল, যেটা মনে হয় বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলিতে অনেক
ধোয়া মোছার
বিষয়টা, বা আমরা ওয়াশরুম থেকে বেরোলে সে সবসময় সামনে দাঁড়ায় থাকতো যে তোমরা উজু করে বেরো,
হ্যাঁ,
অথবা কোন একটা প্লেট সে ধুয়ে দেবে তারপরে হচ্ছে গিয়ে সেটা আমরা ইউজ করতে পারবো।
আচ্ছা,
হ্যাঁ, তো এই জন্য আমরা এই জিনিসগুলোতে খুব কেয়ারফুল ছিলাম আমার ফ্যামিলিতে, বাট ও হঠাৎ করে এসে এই জিনিসটার সাথে মানে, আর দেখা যাচ্ছে যে কি আমার মা একটু কথা গুছিয়ে বা যেটা যেভাবে বলার ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, আমরা তো হয়তো ইউজ টু দেখতেছি, বাট সেভাবে না বলে একটু অন্যভাবে বলতেছে যে জিনিসটা আসলে হয়তো ফ্যামিলির বাইরের কেউ শুনলে সে জিনিসটা অকওয়ার্ড মনে হতে পারে,
এবং তার মিনিং হয়তো অন্য কিছু ধরে নিতে পারে,
হ্যাঁ, ধরে নিতে পারে, তো এইরকমই হচ্ছিল ব্যাপারটা। আর হচ্ছে গিয়ে যে ওই যে সূচিবায়ু সমস্যাটা যেটা বললাম আর কি, প্রথমে এসেই ও হয়তো বা স্বাভাবিকভাবেই মানে আমরা তো এখন যারা মানে এই জেনারেশন, আমরা আসলে আমাদের স্বাধীনতা বা এই জায়গাগুলোতে কেউ হস্তক্ষেপ করবে
পছন্দ করে না,
এই জিনিসগুলো পছন্দ করে না, ব্যাপারটা ঠিক ওই রকমই হচ্ছিল যে যখন এই বিষয়গুলোতে সে এরকম গাইডলাইন পাচ্ছিল বা এই বিষয়গুলোতে এরকম কঠোর ইনস্ট্রাকশন ছিল, তো এই জিনিসগুলোর সাথে স্যুট করতে তার একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তো গুরু এগুলো নিয়ে তো মন খারাপ ছিল, সে দেখা যেত যে অফিসে তখন সে আরেক জায়গায় জয়েন করে, আর আমিও আমার
এমনি থেকে আপনার মা আপনার স্ত্রীকে মানে ঠিকঠাক ভাবে মেনে নিয়েছিলেন,
হ্যাঁ হ্যাঁ, মানে এই বিষয়ে মেনে নেওয়ার বিষয়ে কোনো সমস্যা ছিল না, ব্যাপারটা ছিল ওইটাই যে আমরা যেরকম আমাদের উপর সে যেমন খবরদারি করে এই বিষয়গুলো নিয়ে,
স্ত্রীর উপরেও
সে জিনিসটা করার চেষ্টা করতেছে, বাট সে জিনিসটা সে ঠিক হজম করতে পারতেছে না, এরকম হচ্ছে ব্যাপারটা।
আচ্ছা,
আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এটা তো বাংলাদেশের কালচার যে বাসায় যদি বড় বোন থাকে আর সে যদি এরকম সেপারেশনে থাকে তখনও কিন্তু ডিভোর্সটা হয় নাই,
আলাদা থাকছে
ডিভোর্স হয়নি তখনও, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে ওই বিষয়গুলো এখন ডিটেইলে যাব না, কারণ হচ্ছে গিয়ে যে সেপারেশনে এইরকম একটা মেয়ে ঘরে থাকা আর হচ্ছে একটা বড় বউ আসার সংসারে, এটা তো ওরা নেগেটিভলি আসলে ধরেই নেয় যে নেগেটিভ কিছু হবে।
আচ্ছা, হ্যাঁ, বা ভাগাভাগি একটা সূত্রপাত
শুরু হয়ে যায় এরকম কিছু তো ব্যাপার ছিল, তো আমি আসলে মানে তখন মনে হয় যেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, বাট আমি রেফারি খুব দুর্বল, ব্যাপারটা এরকম হচ্ছিল, ব্যাপারটা যে এই জিনিসগুলো ম্যানেজ করতে গিয়ে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম, আর আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল যে আমি আসলে না আমার ফ্যামিলির গার্ডিয়ান, না আমি আমার নিজের গার্ডিয়ান, আমি সব জায়গায় ফেলিয়ার। হ্যাঁ, ব্যাপারটা এরকম ফিল হচ্ছিল। তো গুরু এভাবে মনে করেন যে যখন মাস দুয়েক পার হলো, তো গুরু এর মাঝে হচ্ছে সব থেকে বড় অ্যাক্সিডেন্ট আরেকটা হয়ে গেল, সেটা হচ্ছে আমার বাবা আবার স্ট্রোক করলেন।
আচ্ছা,
তো গুরু এবার স্ট্রোক করে আসলে তাকে আর বাসায় ফেরত নিয়ে আসা গেল না। 2016 নভেম্বর 16 তারিখ সে হার্ট ফাউন্ডেশনে, তখন আমি তাকে দেখে বাসায় জাস্ট ব্যাক করছি, আর বাসা তখন 12:30 বাজে, আমি জাস্ট শুয়েছি যে আমি কালকে সকাল উঠে আবার হসপিটালে যাব। এতে 12:30 দিকে ফোন আসলো যে আব্বা মারা গেছে আর কি ওখানে। তো গুরু আমরা ওই সময় মানে বাসায় যারা ছিলাম সবাই একটা গাড়ি নিয়ে চলে গেলাম হসপিটালে। তো ওখান থেকে ওনাকে নিয়ে আমরা আমাদের টাঙ্গাইলের যে আমাদের পারিবারিক কবরস্থান ওখানে গিয়ে পরের দিন কবরস্থ করলাম তাকে। এবং ব্যাপার হচ্ছে গিয়ে যে সবকিছু ঘটনাই আমাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু ওই যে বললাম একটা সমস্যা, আমার চোখ দিয়ে পানি আসে না, কষ্টগুলোকে আসলে বের করে দিতে পারি না ভেতরে, যেমন আই ডোন্ট নো যে এই জিনিসটার কারণে আমি কোনোদিন হার্ট অ্যাটাক করি কিনা। হ্যাঁ, তো দেখা গেল যে আমরা গেলাম বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থান থেকে কবর দিয়ে আসলাম। আমরা আমার বোন মা রয়ে গেল ওই জায়গাটায়, আমরা 3-7 দিনের প্রোগ্রামগুলো শেষ করে আমরা দুজন বাসায় ব্যাক করলাম। আমি আমার যেহেতু জব, ওরও জব ছিল, আমি তখন অলরেডি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করছি।
আচ্ছা,
তো এই জায়গায় আপনার দেখা যাচ্ছে যে বাসায় ব্যাক করার পর প্রায় 15-20 দিন পর আম্মা এবং আমার বোন ব্যাক করলো বাড়ি থেকে, যে 40 দিনের প্রোগ্রামটা ওখানে যেটা হবে ওটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এর ভেতরে বাসায় একদিন একটা প্রোগ্রাম ইয়ে করি আমরা, যে একটা মিলাদের আয়োজন করব।
আচ্ছা,
তো সেদিন গুরু যেটা হইল যে আপনার এর মধ্যে যেটা বিষয় যে আমরা হয়তো একটু উঠতে লেট করছি সেদিন, আসলে মানে ঘুম থেকে উঠে, আবার ওর একটা ব্যাপার ছিল যে আমি যতক্ষণ না রুম থেকে বের হই
সে বের হবে না,
সে রুম থেকে বের হয় না। তো আমার এক্সপেক্ট করতেছিল যেহেতু আজকে বাসায় একটা প্রোগ্রাম, যেহেতু বাবা মারা গেছে, এই ধরনের একটা প্রোগ্রামে অবশ্যই বউ সকালে ঘুম থেকে উঠে আমাকে কোঅপারেট করবে। তো জাস্ট জিনিসটা আমারই ফল্ট, আমি ধরে নিচ্ছি যে আমি আসলে আমার আর একটু কনসিয়াস,
এবং যেটা খুব স্বাভাবিক ভাবনা, কিন্তু আপনার মা যে ভাবনাটা করেছেন খুব স্বাভাবিক ভাবনা।
তো ব্যাপারটা নিয়ে সে আমরা যখন রুম থেকে বেরোই বেশ রাগারাগি করতেছিল, তো এই রাগারাগিটা একটা পর্যায়ে দেখলাম ওদের ভেতরে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল, ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। তো যেখানে হয়তো বা আমি মাকেই বুঝানোর চেষ্টা করতেছিলাম যে তুমি বিষয়টাকে এভাবে না বলে এভাবে বলতে পারতা, যেটা আমি ওকে ফোর্স না করে ওকে আমার মাকেই বোঝানোর চেষ্টা করতেছি, বিকজ যে আমি আমার মাকে যদি বিব্রতকর করেও ফেলি এই মুহূর্তে আমি পরবর্তীতে বুঝিয়ে বলবো বিষয়টা, বাট ওকে আমি চাচ্ছি না যে আমি যে ওর সাপোর্টে আছি এটা ও বুঝুক, যেহেতু আমার ফ্যামিলির একজন, বাট জানি না তারপরও ও কতটুকু কনভিন্স হলো সেদিন। বাট সে যেটা 2-3 দিন পরে আমাকে শেয়ার করলো, এর মাঝেও একবার বলেছিল যে আমরা এখানে থাকবো না, বাইরে বাসা নিব।
আচ্ছা,
তো এই জিনিসটাগুলো যেটা হলো যে আরো তীব্র আকার ধারণ করলো, মাঝখানে আরেকদিন একটু কনফ্লিক্ট তৈরি হয়ে গেল দেখলাম ফ্যামিলির সাথে। তো সেদিন আবার আমার বোন সহ, তো টোটালি মানে আনএক্সপেক্টেড ফর মি, যে আমি আসলে কেন যেন এই বিষয়গুলোতে নিজে আরো বেশি দুর্বল হয়ে পড়তেছিলাম, যে এগুলো হচ্ছে আমি কি মানে কিভাবে কি করব। তা আমি ওকে ওই দিন যেহেতু সকালবেলা আমাদের বাসা একটু নাস্তা তৈরি হতে দেরি হতো, 8:30 বাজত, ও কিন্তু খুব সকালে বাসা থেকে বেরোয় যেত, আমি যদিও 8:30 বাজত আমার বেরোইতে, আমি কখনো কখনো সাথে বেরোয় যেতাম, সকালে নাস্তাটা ও করে যেতে পারতো না বাসা থেকে।
আচ্ছা,
তো ফিল করতাম যে এটা ওর কষ্ট হয়, আর অনেকটা গিয়ে দূর গিয়ে অফিস করতে হয় ওকে, আর হচ্ছে আমি কখনো কখনো ওর সাথে আগে বের হয়ে একসাথে বাইরে নাস্তা করে ওকে পাঠিয়ে দিতাম, আর আমি তারপর আস্তে ধীরে আমার কাজে চলে যেতাম।
তারপর
তো গুরু যেটা হইতো যে ওই এভাবে একটা 2 মাস যাওয়ার পর, বাবা মারা যাওয়ার 2 মাস পরে যখন এইরকম একটা সিচুয়েশন হলো, আমি ডিসিশন নিলাম আচ্ছা ঠিক আছে এনিহাও, বাট আমি সাহস করে উঠতে পারতেছিলাম যে বাইরে বাসা নিয়ে আমি কি আসলে ইয়ে করতে পারবো,
মেইনটেইন
করতে পারবো কিনা। তো বললো যে একটা পর্যায়ে গিয়ে আমরা ওই সময় ডিসিশন নিলাম যে না, দুজন মিলে মিশে কোঅপারেট চলবে আর কি। তো জাস্ট ভাড়ার দায়িত্বটা তুমি নাও, বাকিটা আমি
নিচ্ছি, কিন্তু ভালো থাকি
সেটাই, আমিও সেটাই চিন্তা করতেছিলাম। তো আমি আসলে ফেব্রুয়ারি শেষ দিকে আমরা একটা বাসা নিয়ে নিই, বাইরে বাসা নিয়ে নিই গুরু। এর বাইরে যখন বাসাটা নেই, এটা একটা খুব সুন্দর বাসা ছিল, রুফটপ একটা 4-তলার উপরে একটা বাসা। তা আমরা তো আসলে বিয়ের পর হানিমুন টানিমুনের কথা চিন্তাই করিনি আর কি। তা আমার কাছে মনে হলো যেন ওই 3-4 মাস যে আমরা বাইরে ছিলাম, হ্যাঁ, টোটাল সময়টা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আনঅফিসিয়াল হানিমুন হচ্ছে আর কি।
আচ্ছা
ঠিক আছে, যে একটা
না
এরকম কিছু ছিল না, তবে একটা জিনিস ও এক্সপেক্ট করতো যে আমার ফ্যামিলি মেম্বার, বিশেষ করে আমার ছোট দুই ভাই, ওরা খুব কনজারভেটিভ ছিল, ওরা ওকে ভাবি ভাবি করবে এই জিনিসটা খুব এক্সপেক্ট করতো, কিন্তু হয়তো বা এই ওরা ওই রকমটা করতো না। তবে আমার ছোট ভাই যে মাত্রার মানে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আমার ইমিডিয়েট ছোট, যে এতটাই কনজারভেটিভ সে, তারপরেও সে কিন্তু যথেষ্ট কথা বলার চেষ্টা করতো আমার সাথে, যতটুকু না বলতো সে তার ভাবির সাথে বলতো সেটা। হ্যাঁ,
ভাবি হিসাবে কি আপনার স্ত্রী দায়িত্ব পালন করতেন কিংবা
ওর যদি বলি যে আমার বাসায় হয়তো রান্না করা বা এই জাতীয় কোন রেসপন্সিবিলিটি, আমার বাসায় যথেষ্ট ইন্ডিপেন্ডেন্সি আছে কাজের ক্ষেত্রে, যে আমি সকালে কয়টায় বেরোবো কয়টায় ফিরবো এই বিষয়ে কোন ধরনের মন্তব্য নাই। ওই আবার রান্না করতে হবে এই বিষয়েও তাকে কোনো প্রেশারাইজ ইয়ে ছিল না, ও নিজ থেকেও কখনো কিন্তু মানে রান্নাঘরে দুই একবার এরকম ছিল যে হয়তো নিজ থেকে যেত, হয়তো ওই যে সূচিবার প্রবলেমটা ছিল ওটাও একটা কনফিউশন তৈরি হইতো যে আমি গেলে না জানি কি, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। তো বাট তারপরেও ওই দেখা গেল যে আপনার আমরা যখন এই বাইরের বাসা নিয়ে ফেললাম আর কি, তখন প্রবলেম তো অবশ্যই অনেকটাই সলভড। আর হচ্ছে গিয়ে আমরা কোন রকমে দেখা যাচ্ছে ওর জমানো টাকা দিয়ে কিছু ফার্নিচার করলো, হ্যাঁ ওর ভাইয়া হয়তো একটা ফ্রিজ দিল, আপু হয়তো এভাবে আমাদের একটা ছোট্ট একটা টোনাটুনি সংসার হলো এখানে। তো এইভাবে আমরা চার মাস আমার সংসারটা ওই দিকে ছিল, প্রায় পাঁচ মাসের, বাবা মারা গেল এই পাঁচ মাসের ভিতরে, আর চার মাস আমরা হচ্ছে গিয়ে বাইরে বাসা নিয়ে সংসার করলাম। তো এর ভিতরে মা হয়তো বা ও এক্সপেক্ট করতো যে আমার মা আমাকে ফোন দিবে না, ওকে ফোন দিবে খোঁজ নেওয়ার জন্য যে বউ তুমি কেমন আছো সবকিছু মিলায়, যেটা আসলে আমার মা এই জায়গাটায় একটু মিসম্যানেজমেন্ট করে ফেলতো, দেখা যেত যে হয়তো বা এইভাবে ফোন দিত না। আমি তারপরেও কিন্তু তাকে বলতাম জাস্ট এটাকে বাদ দেয় এইসব বিষয়গুলো, জাস্ট আমরা কিন্তু সংসার করতেছি তুমি আর আমি, ইন ফিউচারে থাকবো তুমি আর আমি, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতাম। বাট মাঝে মাঝে এতটাই রেগে যেত, রাগটা দেখলে মানে ভয়ঙ্কর সে রাগ। তো একদিন তো মনে করেন যে এমনই রাগ করতেছে সে, যে মানে তাকে সে বেরো যাবে বাসা থেকে, রাত দশটা এগারোটা বাজে, তখন আমি জোর করেও তাকে আটকে রাখতে পারতেছি না, সে আমার সেলফোনটা নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেললো। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে যে একদম বলা যায় অনেকটা সময় লাগছে আমার তাকে শান্ত করতে সেই দিন। এরকম কিছু রাগারাগির বিষয় তো পর্ব ছিলই, সে হয়তো পরিশ্রম করে আসতো, সেই অনুযায়ী সে আমার কাছ থেকে ওইভাবে মেন্টাল সাপোর্ট পাচ্ছিল না, এই জন্য আমিও হয়তো করতে পারতেছিলাম না। আসলে আমি যে চাচ্ছিলাম না বা ইচ্ছাকৃত ভাবে করতে, এরকম ছিল না ব্যাপারগুলো, আসলে সিচুয়েশনই এভাবে অ্যারাইজ হয়ে যাচ্ছিল। তারপরেও তো ওর একটা ইয়ে ছিল যে আমি আমার ফ্যামিলিতে অনারেবল সিচুয়েশন ওকে দিতে পারিনি,
মানে প্রাপ্ত যে সম্মানটা পাওয়ার দরকার ছিল আপনার পরিবার থেকে আপনার স্ত্রী, সেটা সে পায়নি,
সেটা পায়নি,
তার একটা দাবি ছিল,
দাবি ছিল। আর রমজান মাস চলে আসলো এর ভিতরে, জুন মাসে তো 2016 জুন মাসটা পুরোটা রমজান, খুব চমৎকার সময় কাটিয়েছি আমি, অফিস শেষ করে যে কোনো ভাবে হোক আমি এসে একসাথে ইফতার করতাম, আমরা একসাথে সেহরি করতাম, নামাজ পড়তাম, সবকিছু মিলায় খুব চমৎকার একটা রমজান পার করছি। 27 তারিখে আমার বাসায় একটা মিলাদের ব্যবস্থা ছিল, সেখানে গিয়ে রান্না টান্না করলো, আমার মনে হয় আমার ফ্যামিলির সাথে সব থেকে বেস্ট মোমেন্ট ওই 9 মাসে 27 রমজানটা ছিল। এর মধ্যে গুরু 29 রমজানের পর তো ঈদ হয়ে গেল, আমি আসলে ঈদের আগের দিনই মা অসুস্থ হয়ে যায়, সকালবেলা একটু জ্বর জ্বর ইয়ে বা দুই তিনবার জ্বর আসে এরকম শুনে আমরা বাসায় যাই, নানা নানি আসে আমার বাড়ি থেকে। তো এই অবস্থায় দেখা যাচ্ছিল যে আমরা যখন দেখতে যাই, আমার মা হঠাৎ করে মানে আমার ওয়াইফকে বলে যে প্লিজ তোমার কাঁথা বা ইয়েগুলো চাদরগুলো ধুয়ে দিয়ে যাও, এই জিনিসটা এতদিন পরে আমি আসলাম, 4 মাস পরে এই জিনিসটা আমাকে বলল, তো ও একটু মাইন্ড করে।
আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনারা প্রায় 4-5 মাস পর যখন আপনাদের বাড়িতে যান ঈদের ঠিক একদিন আগে, তখন আপনার মা বলে বসলেন যে তোমার কাঁথাগুলো ধুয়ে দিয়ে যাও। আচ্ছা, মানে এটা আপনার স্ত্রী এক্সপেক্ট করেনি কোনোভাবে, যে 4 মাস পর আসি সেখানে আমার শাশুড়ি কথা মানে ভালো কথা বলবে, খাওয়াবে দাওয়াবে না বলে বলছে আমার কাঁথাগুলো ধুয়ে দিয়ে যাও,
ধুয়ে দিয়ে যাও, এই জিনিসটা সে ইয়ে করতে পারেনি। তো যাই হোক, তো ওই দিন আমার জ্বর দুইবার এসে দুইবার ছেড়ে গেছে, অবস্থা ভালোই ছিল। ঈদের দিন যেটা হলো যে সে আবার অসুস্থ হয়ে গেল সকালবেলা থেকেই। হ্যাঁ, আমি বিকালবেলা যখন সে একটু ভালো, আমি ওদের বাসায় গেলাম,
শ্বশুরবাড়িতে
গেলাম, ওদের বাসায় গিয়ে ওরা মানে ওই ও সেই ঈদটা করতেছিল ওই বাসায়। তো ওই বাসায় গেলাম, এর মধ্যে আবার আমার কাছে, আমরা তখন প্রিপারেশন নিচ্ছিলাম যে ঈদের দিন বেরোবো, তো আর ওই সময় আমার বাসা থেকে ফোন আসলো যে আমার ছোট ভাই ফোন করলো, ঠিক ওই রকম যেরকম বাবার ক্ষেত্রে ফোনটা আসছিল, ফোন দিয়ে বললো যে আমার খুবই খারাপ অবস্থা। তা আমি বললাম যে তাহলে আমার যেতে হবে এখন, তো আমি আর ওকে রিকোয়েস্ট করলাম না, কারণ আগের দিনই একটা ব্যাড এক্সপিরিয়েন্স করে আসছে বাসা থেকে, তাই দরকার নেই যে ইয়ে করার। তা আমি ওই চলে আসলাম, তো তখন ওর ভাবি আমাকে বললো তুমি ছাড়া তোমার বাসায় কেউ নাই। আমি আসলে কথাটার অ্যান্সার দিইনি তখন। হ্যাঁ, তো আমি চলে আসলাম, এসে দেখি আসলেই খুব সিরিয়াস অবস্থা, ঈদের দিন তো কোনো ডাক্তার টাক্তারও পাওয়া যায় না,
পাওয়া যায় না।
হ্যাঁ, আমি আসলে কোনোভাবে মেডিসিনের সব থেকে একজনকে এনে বললাম যে কিছুটা ট্রিটমেন্ট দিয়ে দেখা কি করা যায়। সে একটু ওষুধ টষুধ দিয়ে একটু ইয়ে করলো, জ্বরটা একটু ছাড়লো। ওকে ফোন করলাম রাতে যে আসলেই আমার খুব সিরিয়াস অবস্থা ছিল, তো বললো যে তো ঠিক আছে ছিল, আমি দোয়া করি যেন ভালো হয়ে যায়, কিন্তু আমি তো আর যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি
এটা কি গতকাল বারে ঈদের আগের দিনে যে ঝগড়ার যে রেশ?
হ্যাঁ হ্যাঁ, সেটা রেশটা আমি তো আর যাবো না। আমি বললাম ঠিক আছে, তোমার আসতে হবে না। ঈদের পরের দিনও খুবই খারাপ অবস্থা ছিল, তা আমি আসলে ট্রেস করতে পারতেছিলাম, ভাবতেছিলাম চিকনগুনিয়া বা এই জাতীয় কিছু একটা হলো কিনা। তো আসলে ওই সময় তো ডাক্তার দেখাইতে পারতেছিলাম না, টেস্ট করানো যাচ্ছিল না। তো ঈদের থার্ড ডে তে সে একটু মোটামুটি ভালো, আমি ওই দিন আবার চিন্তা করলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি, যে ঈদের দিন ঈদের পরের দিনটা স্পয়েল হয়ে গেছে, আর এমনিতেই তো জানা চাই যে আমি অকেশন ভ্যাকেশন গুলো তোকে ওইভাবে ইয়ে দিতে পারি না, দেই না। তো আমি ওকে নিয়ে একটু বেরোলাম, বেরোয়ে বেশ ভালো গল্প গুজব করলাম, খাওয়া দাওয়া করলাম। যখন রিক্সায় ব্যাক করতেছি জিজ্ঞেস করলাম যে কবে বাসায় যাবা, তো আমার কথাটা মুখ থেকে বেরোইতে দেরি ও বলতে মানে জাস্ট বলে ফেললো যে আমি আর তো কখনো বাসায় যাব না। আমি বললাম আমি তো তোমাকে আমাদের বাসায় যাওয়ার কথা বলছি,
যেটা
আমরা ভাড়া নিয়েছি ওখানে যাওয়ার কথা বলছি।
আচ্ছা, আপনি বলেছেন কখন বাসায় যাবা, মানে আপনারা যে ভাড়া বাসা নিয়েছেন আর আপনার স্ত্রী ভেবেছে যে আপনার
বাবার বাড়িতে যেতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা তো এর মধ্যে আবার আমি বললাম যে দেখো তোমাকে আমি বারবার বলছি তুমি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বদল হয়ে নয়, ফ্যামিলি ইস্যু, আমরা আমাদের মতো একটু ভালো থাকার চেষ্টা করি, এমনিতেই বহু সমস্যা। হ্যাঁ, তো বললো কথায় কথায় মানে এর আগেও সে দুই একবার বলছে কথাটা যে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করছি এটাই তো বেশি, ঠিক আছে?
আচ্ছা,
হ্যাঁ, সিম্পলি এই জিনিসটা আমার ইগোতে খুব হার্ট করে। তা আমি আসলে ওই দিন মানে একটু টেম্পার লুজ হয়ে গেল, আমি বললাম যে দেখো ঠিক এইভাবে আসলে সংসার করা যায় না, ইউ ক্যান ডু এনিথিং, যদি তোমার ভালো না লাগে ইউ ক্যান গো। হ্যাঁ, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, যা বলো তাই করো। বললো ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলবো, তোমাকে কনফেস করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কনফেস করবো না, তুমি যা ডিসিশন নেয় তুমি ডিসিশন নাও। বলে দুই মিনিটের মাথায় আমার, আমি তখন রিক্সায় ছিলাম, আমরা বাসার দিকে যাচ্ছিলাম, দুই মিনিটের মাথায় আমি বললাম যাক যাই হয়েছে এগুলো ভুলে যাও প্লিজ,
রাগের মাথায় বলেছি, রাগের মাথায়
আমার রাগটা দুই মিনিটের ভিতরে কিন্তু ঠান্ডা, বাট ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না এই মুহূর্তে। তো একটু পুরোটা রাস্তা 30 মিনিটের জার্নি, আসলো কোনো কথা বললো না, ডাইরেক্ট বাসায় চলে গেল। আমি আর চিন্তা করলাম যে না, বারবার এভাবে প্রতিবার রাগ করতেছে আমার, তাকে ইয়ে করতে আজকে আমি করবো না সেটা। হ্যাঁ, তো আমি যাই হোক ওই দিন আর ফোন টোন দেয়নি, পরের দিন আমি আবার তার বাসায় গেলাম তাকে নিয়ে আসার জন্য, যে আমি তাকে আজকে গিয়ে নিয়ে আসবো, যেহেতু আগে ছিল গতকাল, আজকে একটু ঠান্ডা করে নিয়ে আসবো। এর মধ্যে আমার ওই দিন আবার টেস্ট টেস্ট করে মানে ইয়ে করে দিছি যে আসলে কি হয়েছে সেটা জানার চেষ্টা করতেছি। তো গেলাম ওদের বাসায়, ওদের বাসায় যাওয়ার পর ও বাসায় ছিল না, আমি আমার বাবা মার সাথে মানে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলে টিভি রুমে বসলাম। তো ও আসলো ওর মনসহ, আইসিয়া জাস্ট আমাকে ওই রুমে চলে গিয়ে আবার যখন ব্যাক করতেছে ব্যাক করে বলল যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, ঠিক আছে? তুমি আর কখনো এখানে আসবা না, আমি বলছি আমার ফ্যামিলিকে যে আমি তোমার সাথে সংসার করবো না।
পরের দিনের ঘটনা, মানে আপনি তো ভেবেছেন সব ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে আমি নরমাল নিয়ে আসি তাকে, এরকম বিষয়।
তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে বাসা থেকে বেরোয় যাও কথাটা আমার তো আবার ইগোতে লাগলো।
আচ্ছা, আপনাকে কি ডিরেক্ট বললো যে বাড়ি থেকে মানে বাসা থেকে চলে যাও?
আমি আসলে কাউকে কিছু জিজ্ঞেস করলাম না, বাসা থেকে বেরোয় চলে আসলাম। হ্যাঁ, বললাম যে যাক, আমার মনে হলো যে ও এখনো মানে টেম্পার লুজ হয়নি, আর একটু কুল হোক, আমি তারপরে সবকিছু দেখি ম্যানেজ করতে পারি কিনা। তো আমি বাসা থেকে বেরোয় চলে আসলাম।
আপনার ওই মুহূর্তে আপনার শ্বশুর শাশুড়ি কিংবা যারা ছিলেন তারা এই বিষয়টি নিয়ে আপনাকে আটকাতে চায়নি কিংবা কথা বলতে চায়নি?
না না না, কথা বলতে চায়নি। এটাতে আমি আরো অবাক হলাম আর কি, আমার কাছে মনে হলো যে আসলেই কি সিরিয়াস কিছু হয়ে গেল কিনা,
আচ্ছা
কনফিউজ হয়ে গেলাম। এখন আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এমনিতেই তারা আমাকে একটু দুর্বল মনে করে ফ্যামিলি অন্য 10 জনের থেকে, হ্যাঁ মূল্যায়নের দিক থেকেও হয়তো বা তাদের তালিকা আমি সবার নিচে,
আচ্ছা,
তা আমি আসলে স্ট্রংলি এটার ফাইট ব্যাক করার জন্য প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, তো যাই হোক, তো ওই সময়টায় আমি বেরোয় চলে আসলাম ওখান থেকে, বেরোয় চলে আসে পরের দিন আমার রিপোর্টটা নিয়ে আসতে গেলাম, দেখলাম যে তার একই সাথে টাইফয়েড জন্ডিস, তো খুবই খারাপ অবস্থা, এবং সে মানে এমনই জ্বর, এমনই বিয়ে অবস্থা খারাপ খুবই। তো ওইটা নিয়ে আর এর মধ্যে মানে আমার যে বাসা, ওই বাসা থেকে ফোন আসলো যে কি ব্যাপার ফাত সাহেব, আপনি হঠাৎ করে বাসা ছেড়ে দিলেন। আমি বললাম কই না, তো বললো যে আপনার ওয়াইফ এসে বলতেছে যে বাসা ছেড়ে দিচ্ছেন, তো সে কালকে এসে মালামাল নিয়ে যাবে তার।
ও তার মানে ইতিমধ্যে আপনার অবর্তমানে আপনার স্ত্রী আপনার বাসা ছেড়ে দিয়েছে,
মানে ফাস্ট হয়ে যাচ্ছিল ঘটনাটা না, আমি ওইদিকে ব্যাকআপ দিতে পারতেছিলাম যে আমার মা অসুস্থ, আবার চট করে শুনতেছি এই ঘটনা, খুব ফাস্ট হয়ে যাচ্ছিল। আমি সাথে সাথে ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া কি হচ্ছে এটা, বললো যে দেখো তোমার সাথে যে সংসার করবে বলে ডিসিশন নিয়েছিল সেই এখন চায় না সংসার করবে, হ্যাঁ আমার মনে হয় তোমরা কিছুটা সময় নাও আলাদা থাকো, হ্যাঁ তোমরা জাস্ট জেন্টলি, আমিও তো খুব ফর্মাল বয়, আমি খুব ফর্মালি বললাম যে না ভাইয়া তারপরে দেখেন আমার মনে হয় এই জিনিসটা বাসাটা থাক, হ্যাঁ প্রয়োজন মাসখানেক আপনাদের সাথে থাকুক, বাট বললো যে না আমরা এটা করবো না, এটা ছেড়ে দিতে হবে। আমি বললাম যে না আমি তো বাসা ছাড়তে চাই না, বললো যে যদি তুমি একা থাকতে চাও থাকো।
আচ্ছা
এখন আমি আসলে কি আনসার করবো আমি বুঝতে পারতেছিলাম না, আমি বাসায় গেলাম, আমার কাছে মনে হচ্ছিল যে ওরা আসলেই বাসাটা ছেড়ে দিবে, হ্যাঁ মানে কথাগুলো এতটাই স্পষ্ট ছিল ছেড়ে দিবে। তা আমি গিয়ে মনে করেন যে আমার টুকটাক কিছু জিনিস ছিল ওগুলো গুছিয়ে রেখে আসলাম যে আমি চেষ্টা করবো পরের দিন যখন ওরা আনতে যাবে আমি ওর সাথে সরাসরি কথা বলবো, যেহেতু আমি ফোন দিচ্ছি অনেকবার ও ফোন রেসপন্স করেনি, আমি পরের দিন যখন ও বাসায় আসলো আমি বাড়িওয়ালাকে বললো আসছি যখনই আসবে আমাকে একটু নক করবেন, আমি গিয়ে সরাসরি ওর সাথে কথা বলবো যেহেতু বাসায় গিয়ে কথা বলা যাচ্ছে না। তো ওইখানে ও যখন আসলো আমি প্রায় শর্টে বলি যে ওই জায়গাটা জাস্ট আমি ওকে অনেকভাবে রিকোয়েস্ট করলাম প্লিজ এই কাজটা করো না, আমাদের এই জিনিসটা মানে মনে হয় ডিসিশনটা নিয়ে খুব আর্লি হয়ে যাচ্ছে, একটু চিন্তা করো, রাগারাগি হয়েই থাকে বাট এই বিষয়গুলো আমার মনে হয় খুব ফাস্ট হয়ে যাচ্ছে। ও বলল যে এখানে কোনো সিনক্রেট করবেন না, আপনার ভাই আসলে আরো খারাপ কিছু হয়ে যেতে পারে, এখান থেকে চলে যান। আমি মানে ওই 15 মিনিটে এর থেকেও অনেক বেশি কিছু হয়েছে, জাস্ট এই এই কথাটুকুতে আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি,
বুঝতে পারলাম।
তো আর যেটা হলো যে আমি ওখান থেকে বেরোয় চলে আসলাম, ওরা সবকিছু নিয়ে চলে গেল, আফটার দ্যাট আমিও আমার টুকটাক যাচ্ছিল ওগুলো নিয়ে চলে আসলাম। তারপর থেকে আমার ভিতরে একটা মানে ইয়ে কাজ করলো যে ব্যাপারটা এরকম না হয়ে একটু বিবেচনা আমার মনে হয় করলে ভালো হইতো। আমি কিন্তু এটা বুঝাইতে পারলাম না যে মা অসুস্থ আসলেই কতটা সিরিয়াসলি অসুস্থ, এবং তারা ধরে নিচ্ছে আমার মা হয়তো অ্যাক্টিং
করতেছে, মানে পুরোপুরি ফ্যামিলি পলিটিক্স এর একটি ড্রামা।
হ্যাঁ 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 সেটাই তো, এইরকম একটা ব্যাপার। তো এই অসুস্থতাটা কিন্তু আম্মা প্রায় 2 থেকে 2.5 মাস ভুগছে, মাথার চুলগুলো সব পড়ে গেল, শুকায় একদম ইয়ে হয়ে গেল, শারীরিক চেহারা টেহারা চেঞ্জ হয়ে গেল। এই 2 মাসের ভিতরে আমি চিন্তা করলাম যে ওকে মানে আসলে জোর করে ফিরিয়ে নিয়ে আসবো না ঠিক আগের মতোই।
আচ্ছা
যে আমি তো আগে একবার প্রেজিনেস ছিল আমার ভিতরে, আবার তো সংসার লাইফে এন্টার করলাম, আমি তো ওকে হ্যাপি রাখতে পারতেছি না কোনোভাবেই, হ্যাপি হচ্ছে না। তো দেখি ও কি ডিসিশন
নেয়।
তো 7 দিন গেল, আমি ওকে কল করলাম, SMS করলাম, 7 দিনের মাথায় কোনো রেসপন্স নেই। 15-20 দিনের মাথায় গিয়ে আমি ওর ভাইকে ফোন দিলাম যে ভাইয়া দেখেন অনেকদিন তো গেল, আপনি তো বললেন একটু অপেক্ষা করার জন্য, হ্যাঁ তো আপনার কি মনে হচ্ছে? বলে যে দেখো ও তো তোমার সাথে সংসার করতে চায় না। তো যাই হোক আরো কিছু রাফ অ্যান্ড টাফ কথা ছিল, কথাগুলো সেগুলো অ্যাভয়েড করতেছি। তো তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আরো কিছুটা সময় নাও, সামনে ঈদ কোরবানির ঈদ আসুক, তখন আমরা ফ্যামিলি তোমাকে নিয়ে। আমি বললাম যে দেখেন ভাইয়া আমি, আপনি তো জানেন যে আমার গার্ডিয়ান আমি নিজেই, আর এখন পর্যন্ত আমি কিন্তু কারোর সাথে বিষয়টা শেয়ার করিনি, ইভেন বাসায় শেয়ার করতে পারতেছি না ভাবে যে হ্যাঁ রাগারাগি হয়েছে এটা বুঝতে পারতেছে, বাট এটা কোন
বিষয় চলে যাচ্ছে
এটা কিন্তু আমি বাসায় কনফেস করতে পারতেছি না, কারণ এই অসুস্থ অবস্থায় তাকে আমি মাকে এই জিনিসটা বলে আর তাকে ইয়ে করতে যাচ্ছি না, কারণ সেটা সে নিতেও পারবে না, হজমও করতে পারবে না। তো বললো যে কোরবানির ঈদের সময়, তো আমি এর মাঝে ওর বের সাথে বেশ কয়েকবার কমিউনিকেট করে, তবে অতটা হিউজ বলা যাবে না। আমি অফিস করে এসে 5-7 দিন পর হয়তো কিছু কমিউনিকেশন করার চেষ্টা করতেছি, SMS করতেছি, বাট কোন রেসপন্স আসতেছে না, একদম টোটালি না।
ঠিক আছে, তারপর
আবার 2015 হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আপনার এইভাবে যেটা হলো যে কোরবানির চলে আসলো, আমি ওর এক বান্ধবীর মাধ্যমেও বললাম যে তুমি জাস্ট ওকে আমার সাথে বসায় দাও, আমি আমার ভাইয়াকেও রিকোয়েস্ট করলাম যে জাস্ট ওকে আমার সাথে বসায় দেন যে আমি আমরা নিজেরা কথা বলে দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা, বাট এই সিচুয়েশনটা কোনোভাবেই তৈরি করা গেল না। হয়তো ও আরো কিছু মেলোড্রামা আশা করতেছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়ে ওর হাতে পায়ে ধরে নিয়ে আসবো, যেটা আমি পরবর্তীতে জানতে পারি যে হয়তো এরকম কিছু এক্সপেক্ট করছে, বাট আমি আসলে সেই কাজটা করিনি, বাট মেলোড্রামা আমি করতে পারি না। হ্যাঁ তো দেখা যাচ্ছে যে এইরকম যখন গেল, ওরা হয়তো ভাবতে শুরু করলো যে ফাহাদ ইজ কোয়াইট ইরেসপন্সিবল, হ্যাঁ সে হয়তো মন থেকে চায় না, এই জন্য এই সে কমিউনিকেশন করতেছে ঠিকই কিন্তু ছাড়া 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 ছাড়া, আমি তো চাচ্ছি যে ও নিজেই একটু কনভিন্স হয়ে আসুক, বাট প্রতিবারই বলতেছে যে আমার গাছের গোড়াটাই ঠিক নেই, মানে হচ্ছে যে যে আমার সাথে সংসার করবে সেই চায় না সংসার করতে, তো এই জিনিসটা বারবার আমাকে স্ট্রাক করে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আমি একদিন ফোন দিলাম, তখন ওর ভাইয়া বলল যে ঠিক আছে সব বুঝলাম, কিন্তু তোমার মা এতটাই অসুস্থ ছিল সে তার মারা যায়নি, কবরে চলে যায়নি, কথাটা কিন্তু আমার খুবই লাগে। হ্যাঁ, তো এই বিষয়টার পর আসলে বলল যে আমি ইয়ে করব, তুমি আর ফোন করো না, কমিউনিকেশন করো না। আমি তারপরেও গেলাম ওদের বাসায়, বললো যে ঠিক আছে ভালো হয়েছে তুমি আসছো, ওর সাথে তোমার কথা হবে না, আমরা ডিসিশন নিয়ে নিছি বিষয়টা সেপারেশনে চলে যাবে, জাস্ট ডিসিশন। এখন হয়তো এরপরে আমরা ডিসিশন জানাই দিই, এরপরে আমি হয়তো বা বলতে পারতাম সব সরি টরি, এটা ফর্মালি যতটুকু বলা যায় সেটা তো আমি বলছি, বাট এর থেকে বেশি কিছু আমার দ্বারা হয় না, আমি পারি না, সেটা আমি করতেও পারতেছি না ওখানে। হ্যাঁ, তো আমি ওখান থেকে বের হয়ে চলে আসলাম, বললাম যে আমি আসলে জোর করে ওকে নিয়ে আসতে চাই না, কারণ সেই মানে বিরক্ত চেহারা, সেই অসন্তুষ্ট চেহারা, এই চেহারাটা আমি আবার নিয়ে আসবো,
আবার সেই
একই ঘটনা রিপিট হবে, আমি আমি এগুলো আসলে ও যদি কোনোভাবে হ্যাপি হতে পারে হোক, সমস্যা নেই। তো এরপরে যেটা হলো যে নভেম্বরের 3 তারিখে আমাদের ইয়েটা ডিভোর্স লেটারটা সাইন হয়ে গেল। আমি সেদিনও গিয়ে কাজীকে জিজ্ঞেস করছিলাম, ওকে স্বাভাবিকভাবেই এটা সিগনেচার করে দিয়ে গেছে, কাজী বলল হ্যাঁ।
এটা কত সালে?
2017 সালের ডিসেম্বরের কথা,
2017
নভেম্বরের 3 তারিখের কথা,
2017 সালের নভেম্বরের
3 তারিখ
আপনাদের ডিভোর্স হয়ে যায়,
হয়ে গেল এটা। তো আফটার দ্যাট এর মাঝে আমি আসলে নিজেকে যতটুকু সম্ভব চিন্তা করলাম কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, আমি এগুলো নিয়ে আর আসলে মাথা ইয়ে করতে চাই না, বাট কখনো কখনো অনেক বেশি ইমোশনাল হয়ে যেতাম, বাট সেটা চেষ্টা করতাম নিজেকে কন্ট্রোল করার জন্য, আই ডোন্ট নো হাউ শি ওয়াজ। তো এই সময় এই 2 মাস, তো প্রায় 2.5 মাস চলে গেল, কিছুদিন আগে সপ্তাহখানেক আগে ওর সাথে কথা হলো ওর সাথে আমার, মানে একটা সিম চেঞ্জ করে ফেলছিল, এই সিম চেঞ্জ নাম্বারটা আমি আমার স্কুলের ইউনিয়ন প্রোগ্রামে গিয়ে, ও গিয়েছিল আমিও গিয়েছিলাম, গিয়ে ওখানে পেলাম, ও দেখলো আমাকে, ওর বান্ধবীর সাথে কিছু ইমোশনাল কথাবার্তা শেয়ার করলো, যেটাতে আমি বুঝলাম যে ও এখনো আমাকে ফিল করে, যেটা কিন্তু এই 6 মাসের ভিতরে একবারও আমি কোনোভাবেই ওর বান্ধবীকে দিয়ে ফোন করায়ও বা কারো মাধ্যমে হোক এটা বুঝি নাই যে ওর আমার প্রতি এতটুকু ইমোশনস আছে। তো ওই দিন আমি যখন জানলাম, জানার পর আমি ওকে ফোন করলাম ওই নাম্বার, ওই ইয়ে থেকে, সোভিনিয়র থেকে নাম্বার নিয়ে। তো ওই দিন
আপনাদের ডিভোর্স হয়েছে 2017 সালের
নভেম্বরের 3 তারিখ,
এটা হচ্ছে 2018, মানে তার মানে ধরতে পারি আমরা 3 মাসের মতো, 2.5 মাস
শেষ হয়ে যাচ্ছে, এখনো শেষ হয়নি আর কি। হ্যাঁ, তো এরকম একটা বিষয়। তো প্রথম দিন ও খুবই ইমোশনাল হয়ে গেল, না এটা পসিবল না, তারপরের দিন দেখলাম আরো খুবই মানে আগের মতো স্বাভাবিক, তৃতীয় দিন সে আমাকে প্রচুর ব্লেম করলো যে তুমি যে ওই যে আমি কিন্তু আমার ওই যে বিএ একাডেমিক যে স্টার্টিংটা, ওই স্টার্টিংটা আমার ফ্যামিলিতে কনফেস করি নাই, কাউকেই কোনোদিন কনফেস করি নাই, যদি কেউ এমন আড়ালে জেনে থাকে থাকলে জেনে থাকতে পারে, বাট আমি কিন্তু এটা কখনো মানে সরাসরি কাউকে কনফেস করি নাই। তো যাই হোক, তো এই বিষয়ে আরো কিছু বিষয় দোষারোপ করার মানে হাজারটা বিষয় সে আমার সামনে তুলে ধরলো যেগুলো অনেকটা অবাস্তব। হ্যাঁ, 10টা দোষারোপ করলে যেগুলো 5টাই আমি দেখতেছি ও জাস্ট আমাকে
বলার জন্য, মানে
জোর করে বলার জন্যই বলতেছে। হ্যাঁ, কিছু তো যেগুলো মেনে নেওয়ার মতো সেগুলো তো মেনে নিতেই হবে, বাট কিছু ছিল এরকম জবাব।
মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখে ডিভোর্স হওয়ার পরও যে যোগাযোগ চলছে এখন, রিসেন্টলি কবে যোগাযোগ হয়েছে আপনাদের? একদম রিসেন্টলি,
সপ্তাহখানেক আগে।
কি কথা হয়েছে, মানে একদম শেষ কথা আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে?
সেটা ফাইনালি যেটা ছিল যে দেখেন আমি পরের দিনে ওদের ওর বাসায় চলে যাই, গিয়ে ওদের কাউকে পাইনি। হ্যাঁ, বাট আমি আসলে ফিল করতেছিলাম মানে যে কোনো ভাবেই হোক আমরা আবার এক হয়ে যাই, আমরা আমাদের ডিভোর্সটা বাতিল করি, এই ধরনের একটা ডিসিশনে চলে আসলাম লাস্ট উইকের আগে। বাট দেখলাম যে 2 দিন সে খুবই ভালো ছিল, থার্ড ডে তে সে তার শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলছে, যারাকে বলছে যে এটা রিস্টার্ট করা তোমার জন্য পেইনফুল হবে।
হ্যাঁ, তো সে আবার তার সাবেক চিন্তাধারায়
চলে গেছে। তা আমিও চিন্তা করতেছিলাম যে আসলে এটা, তারপরেও আমার কথা হচ্ছে যে আমার যারা খুব কাছের লোক তারা আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, আমাদের রিলেশনটা সুইট মোমেন্টগুলো এমনই ছিল যার যার চোখে ইয়ে পড়ছে, তারা এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যারা ওই ওই দিনের পর থেকে জানে, খুব বেশি দিন হয় না। তারা অনেকেই হয়তো এর মধ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, এটা তো আনবিলিভেবল, এটা ছয় বছর সাত বছরের রিলেশন, ইভেন তোমার প্রতি ও অনেক বেশি ইয়ে ছিল, তুমি কতটুকু জানি না আন্তরিক, বাট ওকে আমার তোমার প্রতি অনেক বেশি আন্তরিক মনে হয়েছে। আসলেও তো তাই ছিল, কিন্তু বারবার মানে ইয়েগুলো ফ্যামিলি গত কারণে হচ্ছে, আর সে আমাকে হয়তো তার শেল্টার মনে করতে পারতেছে না এই মুহূর্তে, যে হ্যাঁ সে আমার সাথে
নির্ভর করতে পারে,
পাচ্ছে না, আবার তার ফ্যামিলি তাকে অনেক সাপোর্ট করছে ছয় মাসে, জাস্ট প্যাম্পার করছে তাকে, এই বিষয়গুলো।
আচ্ছা ফাদ, আমরা আমরা তাহলে একটু মানে উপসংহারে আসি, সেটি হচ্ছে আমরা আলোচনা আসে যে আপনার ভালোবাসার কথা আমরা শুনলাম, এখন আমার কিছু প্রশ্নের পালা, কারণ এতক্ষণ তো আমি আমার বন্ধুদের মতো শ্রোতা হিসেবে শুনছিলাম, কিছু কিছু প্রশ্ন করছিলাম। এখন এই যে আপনার যে ভালোবাসা কথাটা আপনার শুনলাম, আমার কাছে এক কথা মনে হয়েছে যে শুরু থেকে বেশ কিছু সিদ্ধান্তহীনতার প্রমাণ পাওয়া গেছে, আপনি কি সেটার সাথে একমত কিনা?
অবশ্যই।
2012 সালে আপনারা গোপনে বিয়ে করে থাকেন, এবং যেটি আপনি নিজে স্বীকার করেছেন যে ওখানে এমন কোন ধারণা ছিল না যে আমি ওর উপর ভরসা রাখতে পারছি না, এমন কোন বিষয় ছিল না, বিষয়টা ছিল অনেকটাই যে ভালো লাগছিল কথা বলতে, তার সঙ্গ আপনাকে অনেক বেশি শক্তি যোগাচ্ছিল, সাহস যোগাচ্ছিল, আচ্ছা চলো বিয়ে করে ফেলি, করলেন, ভালোই যাচ্ছিল। 2013-14 আপনাদের যথেষ্ট সুইট মোমেন্টস ছিল, 2015 সালে এসে একটি গ্যাপ সৃষ্টি হয়, এবং যে গ্যাপে আপনার স্ত্রী অন্য আরেকটি পুরুষের সাথে যুক্ত হয়ে যান, এবং সেটা উনি নিজে স্বীকার করেন, এবং সেখান থেকে মুক্তির একটি উপায়ও আপনারা বের করে ফেলেন, এবং তখন পর্যন্ত আপনি তার উপর ক্রোধ প্রকাশের পরিবর্তে তাকে কন্টিনিউ সাহস দিয়ে আসছিলেন, এবং রাগ হলেও আপনি ওটাকে পজিটিভ মাইন্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন, যে না ঠিক আছে যা হয়েছে আমরা দেখি। 2016 সালে এসে যখন আপনাদের আনুষ্ঠানিকভাবে ফ্যামিলিগতভাবে বিয়ে হল এবং আপনার স্ত্রী আপনার বাসায় আসলো, তারপর থেকে যে ঘটনাগুলো ঘটল সেইগুলো আমাদের বর্তমান মধ্যবিত্ত সময় চিরাচরিত ঘটনা। এখন শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আপনি কি মনে করে থাকেন আপনাদের এখন যে সেপারেশন, সেই সেপারেশনের মূল বিষয়টি কোনটা ছিল? আপনার টেক কেয়ারের অভাব ছিল, নাকি মূল বিষয়টি ছিল যে আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর যে সম্পর্কটা হওয়া উচিত ছিল, যেটাকে আমরা সুসম্পর্ক বলবো, সুসম্পর্কটা হওয়া উচিত ছিল, সেটি হয়নি বিধায় বলে আজকে এই ঘটনা সৃষ্টি? আপনি কি এরকম মনে করে থাকেন যে আপনার মায়ের যে সূচিবায়ের যে ঘটনাগুলো ছিল, কিংবা আপনার মা আপনাদের সাথে যে স্টাইলে কথা বলত সেই স্টাইলগুলো আপনার স্ত্রী বুঝে উঠতে পারছিলেন না, সেই ক্ষেত্রে আপনার বড় বোন যিনি ছিল তার কিছু কথাবার্তা, এবং ইতিমধ্যে আপনার বড় বোনও সেপারেশনে ছিলেন, সেই বিষয়গুলো যদি না ঘটত তাহলে হয়তো আজকে আপনাদের এই বিষয় ঘটত না, আপনি কিরকম ভাবেন?
মনে হয়
মানে কিছুটা আপনি একাত্মতা প্রকাশ করছেন যে যদি আপনার ফ্যামিলির এই ঝামেলাগুলো না ঘটত তাহলে হতো না। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয় যে আমরা আমাদের মা কিংবা খালা আমাদের ফুপুদের কাছ থেকে শুনে এসেছি কিংবা দেখে এসেছি শুনে আসাটাই যে আমার মারা কিংবা আমাদের দাদিরা তাদের সময়কে আমলে প্রচুর স্যাক্রিফাইস করে এসছে, কারণ অধিকাংশ তাদের জীবনের অধিকাংশ সময় কিন্তু গ্রামে কাটাতে হয়েছে। তো এই সময় দেখা গেছে যে আমাদের মা খালারা সকালে উঠে মানে যত ধরনের কাজকর্মগুলো করতেন পরিবারের জন্য, যে ডেডিকেটেড হয়ে থাকা, স্যাক্রিফাইস করে থাকা, এখনকার সময়ে এসে এখনকার যে মেয়েগুলো সংসারে প্রবেশ করছে তারা আসলে এই স্যাক্রিফাইসটা করতে রাজি না। এতে কিন্তু মেয়েদের দোষ না, কারণ প্রত্যেকটা সময়ের কিন্তু এক একটা পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনটা আপনাকে স্বীকার করতে হবে। ওই সময় যখন আমাদের মা খালাদের ভিতর প্রবণতা বেশি ছিল যে সংসারই তোমার একমাত্র বিষয়, এছাড়া তোমার কাছে আর কিছু নেই, এবং স্বামীর পায়ের নিচে তোমার বেহেদ, শ্বশুর শাশুড়িকেই তোমার জীবনে সবকিছু, এবং দ্যাটস গুড, কিন্তু এখনকার সময় এসে মেয়েরা তো অনেক বেশি স্বাধীনতা প্রিয় হয়ে গেছে, এবং তাদের কাজ করার অনেক সুযোগ হয়েছে, তাদের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, এবং সামনের যুগগুলোতে কিংবা সামনের দিনগুলোতে এই পরিবর্তন কিন্তু আরো বড় আকারে আসবে, এবং এই পরিবর্তনকে আপনি আমি চাইলেও কিন্তু অস্বীকার করতে পারব না। প্রবলেমটা হচ্ছে জেনারেশনের যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে এসে এই সাংসারিক ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা সৃষ্টি করছে। অধিকাংশ ছেলেমেয়েদের দেখা যায় যে বিয়ের আগের যে জীবনটা সেই জীবনটা থেকে বিয়ের পরের যে জীবনটা শুরু হয়, এই যে মা খালা বোন দেবর ভাবি, এই যে চরিত্রগুলোর কারণে সংসার আর তখন সংসার থাকে না, সংসার তখন সংঘাতে পরিণত হয়। আমি জানি না কেন এরকম হয়, মানে বিষয়টা হচ্ছে যে ইটস ট্রু, সবাইকে আসলে ছাড় দিতে হয়। আমার কাছে যেটা মেইন প্রবলেম মনে হচ্ছে, আপনার মায়ের যে সূচিবায়ু যেটা ছিল, আপনি নিজেও স্বীকার করছেন যে হয়তো বাচনভঙ্গির কিছু ব্যাপার ছিল যেগুলো আপনারা বুঝতে পারতেন কিন্তু আপনার স্ত্রী বুঝতে পারত না। আপনি কি আপনার স্ত্রীকে কখনো বোঝাতে পেরেছেন কিংবা বোঝাতে চেয়েছেন যে দেখো আমার মা কিন্তু এরকম, সো তুমি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কিংবা আমার বোন ওই কথাটাকে বলছে তুমি এটাকে পজিটিভলি মানে এটাকে চেষ্টা করছো না?
চেষ্টা করেছি, বাট আমি মনে হয় পারিনি বোঝাতে।
আচ্ছা, আলটিমেটলি যেটা হয় কি, আমার কাছে মনে হয় যে একটা পরিবারে একটা বিয়ে কিন্তু দুটো মানুষের না, দুটো ফ্যামিলির। আমরা বলে থাকি দুটো বন্ধন, আসলে দুটো বন্ধন দুটো পরিবারের বন্ধন। এবং এখানে বিয়ে করলে একটি স্বামীর যেমন অনেকগুলো দায়িত্ব যুক্ত হয়, তার জীবনে একটি স্ত্রীরও কিন্তু অনেকগুলো দায়িত্ব যুক্ত হয়। সেই দায়িত্বগুলোকে পুরোপুরিভাবে হয়তো কেউ মানে মেটাতে পারে, অনেকে মেটাতে পারে না, এটা এক একজনের মেন্টালির উপর ডিপেন্ড করে। বাট ফ্যামিলির একটি অনেক বড় ভূমিকা আছে। আমি একটি মানে জাস্ট মানে আপনি স্বীকার করছেন, তারপর আমার কাছে মনে হয় যে আপনাদের যে গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল সেখানে যদি আপনার পরিবারের কেউ হস্তক্ষেপ করত কিংবা আপনি করতে দিতেন, বিষয়টা কি সমাধান হতে পারত? মানে আপনার বোন অথবা আপনার ভাই অথবা আপনার হতে পারত?
আই ডোন্ট থিংক সো, আমার কাছে মনে হয় না। আমি হ্যাঁ মানে বিকজ যে ওদেরকে আসলে কতটুকু মূল্যায়ন করতে বিষয় নিয়ে আমি যথেষ্ট কনফিউজড।
আচ্ছা,
ওই ফ্যামিলিটা, বাট তারপরেও হয়তো চেষ্টা করে দেখা যেত, বাট আমি তো করিনি।
সেটা স্বীকার মানে জানতে চাইছি যে আপনি হয়তো করেননি, আপনার মতো ঘটনা কিন্তু এই মুহূর্তে অনেক শ্রোতার জীবনে ঘটতে পারে, খুবই স্বাভাবিক। কারণ আমি শুরুতেই বলছি মানে আপনার ঘটনার শেষের শুরুতে আমি বলছি যে আপনি যে কথাগুলো বলছেন এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ পরিবারের কমন কাহিনী। যে বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পর যেটা হয় যে ভালোবাসা ভাগাভাগির একটি বিষয় চলে আসে। মা মনে করে থাকে যে আমার ছেলে ভাগ হয়ে গেল, আমার ছেলে বউয়ের আঁচলে চলে গেল, বউ কেন্দ্রিক হয়ে গেল। আবার যদি মায়ের পক্ষ নিয়ে আপনি কথা বলেন তাহলে বউ আবার বলে থাকে যে মায়ের পক্ষ নিয়ে যদি কথা বলে থাকো তো আমাকে বিয়ে করেছো কেন। আসলে এই মুহূর্তের ক্ষেত্রে একটি ছেলের জীবনে যে ঝড়টা যায়, আমি ছেলে বিধায় বলছি না, আমি ফিল করি ব্যাপারগুলো, কিন্তু আমি কাছ থেকে দেখেছি অনেকের জীবনে কি অনেকে শুনেছি, এটা যার জীবনে যায় সে ফিল করতে পারে। বাট আমার একটা কথাই বলতে চাই যে জীবনে যে কোনো সম্পর্ক টিকে রাখার ক্ষেত্রে ছাড় শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কখনোই কেউ তার পুরোপুরি পেতে পারে না। প্রত্যেকটা সম্পর্ক যে ভিত্তি, সে ভিত্তির শুরুই হয় কিন্তু ছাড় দিয়ে। আপনি যদি মনে করে থাকেন যে আমি যা চাইছি সেটাই ঠিক, কখনোই সেটা ভালো সমাধান আনতে পারে না। প্রত্যেকটি মানুষকে, একজন মাকে যেমন ছাড় দিতে হয়, একটি স্বামীকে যেমন ছাড় দিতে হয়, একটি স্ত্রীকেও যেমন ছাড় দিতে হয়। ওই যে আমরা বলি না স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই শব্দগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এমনি এমনি শব্দগুলো জন্ম হয়নি, কোন না কোন ঘটনার কারণে জন্ম হয়েছে। কিন্তু আমরা হয়তো বেশি মডার্ন হবার কারণে এই শব্দগুলোর মাহাত্ম্য কিংবা এই শব্দগুলোর অর্থ হয়তো আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের রাগ, আমাদের ক্রোধ, আমাদের সাময়িক যে ডিসিশনগুলোকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি এবং এটা ভুলে যাচ্ছি যে টুডে টুমরো আপনার স্ত্রীও মা হবে, আপনিও বাবা হবেন। মানে যারা বলছে তারাও কিন্তু একসময় মা বাবা হবে, তাদের জীবনেও কিন্তু একই ঘটনার রিপিট হয়ে আসতে পারে। কারণ আমি একটি কথা প্রায় বলি যে দুনিয়ার ফল দুনিয়াতেই আসে। আমি বিশ্বাস করি, এটা অনেকে হয়তো বিশ্বাস করতে পারেন, বাট আমি বিশ্বাস করি কিছুটা হলেও যে দুনিয়ার ফল দুনিয়াতে কিছুটা হলেও দেখা যায়। আর এই যে বললাম যে পরিবর্তন, আসলে এই পরিবর্তনটা আমাদের মুরব্বীরা যারা আছেন, এই মুহূর্তে অনেক মুরব্বী আমাদের অনুষ্ঠান শুনছেন, আমি সবাইকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই যে আমাদের মুরব্বীরাও আসলে অনেক ক্ষেত্রে এই প্রজন্মের মানুষদেরকে কিংবা এই প্রজন্মের মেয়েদেরকে ছেলেদেরকে আসলে পুরোপুরি বুঝতে চায় না। আসলে জেনারেশন গ্যাপটাকে, আমরা বলি জেনারেশন গ্যাপ, কিন্তু জেনারেশন গ্যাপটাকে কমানোর জন্য হয়তো সত্যিকার অর্থে ভালো কোনো পদক্ষেপ হয়তো আমাদের নেওয়া হচ্ছে না, যে কারণে প্রতিনিয়ত কিন্তু এক একটি দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত এক একটি সংসার ভাঙছে, হাহাকার শুনছি আমরা। কিন্তু এইগুলোকে সব কমানো উচিত, কারণ প্রায় দেখা যায় যে বউ শাশুড়ি নিন্দা করবে এবং শাশুড়ি বউয়ের নিন্দা করবে খুবই কমন ইস্যু। আমি দু চারটা পরিবারকে দেখেছি কিংবা দু চারটা মেয়েকে আমি দেখেছি যে শাশুড়ি এবং শ্বশুরের সুনাম করছে, কিংবা দু চারটা শাশুড়িকে দেখেছি যে বউয়ের সুনাম করছে। কেন? আমার কথা হচ্ছে একটি মা যখন একটি সন্তানকে বিয়ে দেয় তখন তারও তো ভাবা উচিত যে আমার সন্তানের একটি ফ্যামিলি হয়েছে এবং এই মেয়েটি কিন্তু তার পরিবার ছেড়ে দিয়ে এসে এবং তার যে পদবী সেটাকে ছেড়ে দিয়ে এসে নতুন একটি সংসারে পদার্পণ করেছে, তাকেও কিন্তু সময় দিতে হবে। এটা কিন্তু আসলে বলাটা খুব ইজি, কিন্তু মেনে নেওয়াটা কিন্তু টাফ। বিকজ একটি মেয়ে 20-25 বছর একটা লম্বা সময় তার পরিবারে, তার কালচারের ভেতর থেকে হঠাৎ করে আরেকটি পরিবারে যাওয়াটা এবং সেই পরিবারের নিয়ম রীতিনীতি মেনে নেওয়াটাও কিন্তু এতটা সোজা বিষয় না ফাহাদ। আপনার স্ত্রীকেও কিন্তু এককভাবে দোষ দেওয়া যায় না, কারণ সে যে জীবনযাপন করেছে হঠাৎ করে এসে আপনার মায়ের যে অনুশাসন কিংবা মায়ের যে শাসনগুলো কিংবা সূচিবায়ুগুলো যেগুলো সহজে নেওয়াটাও কিন্তু স্বাভাবিক না। আবার একই অর্থে আপনার মায়েরও কিন্তু বোঝা উচিত ছিল যে আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, তা আমার ছেলে আমার কথা শুনতে বাধ্য, নারীর টান আছে। কিন্তু ওই মেয়েটি তো আরেকটি পরিবার থেকে আসে, তাকেও সুযোগ দেওয়া উচিত, তাকেও বোঝানো উচিত। আসলে এক কথা না, সবাইকে ছাড় দিতে হয়, সবাইকে প্রত্যেকটা পদের সম্মান দিতে হয়। শাশুড়িকে যেমন বউকেও সম্মান দিতে হবে, বউকেও শাশুড়িকে সম্মান দিতে হবে। প্রত্যেকটা সম্পর্কের সম্মান দিতে আমরা ভুলে গেছি এবং আমরা খুব দ্রুত একটা জিনিস ভাবি ওকে ছাড়াও আমার চলবে। আসলে কাউকে ছাড়া কাউকে চলে না, কোনো মানুষ একা বাঁচতে পারে না। আমরা আমাদের শরীরে রক্ত গরমের কারণে কিংবা বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক বলে ফেলি তোকে ছাড়া আমার চলবে কিংবা তোমাকে ছাড়া আমার চলবে, এটা সাময়িক রক্ত গরমের ফলাফল। বাট কোন মানুষ একা বাঁচতে পারে না, কখনোই বাঁচতে পারে না। এবং একটি সময় যাওয়ার পর যেই অনুভব হয়, যেটি আপনি বলছেন যে আপনার স্ত্রী এখন ফিল করছে যে সে হয়তো ভুল করেছে, কিন্তু আবার সে তার ওই যে প্রিভিয়াস মানে আশপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে হয়তো সে বলছে। বাট আমার কাছে মনে হয় যে ফাহাদ, শুরুর দিকটা যদি আপনার একটু ভাবনাটা সঠিক থাকতো, তাহলে হয়তো আপনার যে শিক্ষাগত যে ব্যাপারটা ছিল সেখানেও হয়তো খুব একটা ধাক্কা পড়ত না, আপনার পারিবারিকভাবে যে বিষয়গুলো ছিল সেখানেও খুব একটা ধাক্কা পড়ত না। আপনি ইমোশনাল খুব বেশি সেটা বলবো না, কিন্তু আপনি যথেষ্ট ইমোশনাল, কিন্তু পার্থক্যটা হচ্ছে অনেক মানুষ চোখের জল ফেলে প্রমাণ করতে পারে আপনি ভেতরে সেগুলোকে লালন করছেন, এবং এটি একসময় বাস্ট হতে পারে, যেটি আপনার জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। সো আমার মনে হয় যে জীবন থেকে যথেষ্ট শিক্ষা আপনি পেয়েছেন, যথেষ্ট শিক্ষা আপনার হয়ে গেছে। বাকিটা আসলে আমি আপনাকে বলবো না যে আপনি সম্পর্কটাকে আবার শুধরান, কারণ এখানে শুধরানোর জায়গাটা খুব একটা ভালো নেই এখন আর। কারণ ইতিমধ্যে আমি শুনতে হয়তো খারাপ লাগবে ফাহাদ, আপনি আমাকে ক্ষমা করবেন, শুনতে খারাপ লাগবে, আপনি যদি সম্পর্কটাকে আবার পুনরায় ঠিকঠাক করতে যান, তাহলে যদি আমি খুব মানে খুব রাফ ভাষা কিংবা খুব সোজা সাপটা ভাষা যদি আমি বলি, আপনার কিন্তু তৃতীয় বিয়ে হয়ে যাবে একই নারীর সাথে, এবং আবারও যদি মানে না করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আপনাকে ব্লেম করবে যে ফাদ হোয়াট ইজ দিস, মানে তুমি একবার বিয়ে করছো একবার ছাড়ছো, একবার বিয়ে করছো একবার ছাড়ছো, কি শুরু করেছো? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আপনি হয়তো আমার উপর রাগ করতে পারেন, বাট কথাগুলো কিন্তু সত্য। মানুষ যখন আপনাকে বলবে, কেউ কিন্তু আপনাকে ছাড় দিয়ে বলবে না, সম্পর্কে ছাড় প্রয়োজন, বাট মানুষ যখন কথা বলবে আপনাকে, তখন কিন্তু আপনাকে ছাড় দিয়ে বলবে না, কারণ যথেষ্ট পরিমাণ জায়গা ছিল আপনার সিদ্ধান্তগুলোকে একটু ঠিকঠাক করে নিয়ে বলার মতো। যে আমরা একটা প্রবাদ অনেকেই জানি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তা আপনার ক্ষেত্রে আসলে পুরোটা উল্টো হয়ে গেছে। আপনি ভেবে কোনো কাজ করেননি, ইমোশনালি কাজ করে ফেলেছেন, হুজুকে কাজ করে ফেলেছেন, তা না হলে 2012 সালে হয়তো বিয়েটা করার কোন প্রয়োজনই ছিল না। 2016 সালে যে বিয়েটা আবার করলেন বিভিন্ন ঝামেলার পরে, সেটাকে টিকে রাখার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার ছিল পারিবারিকভাবে হোক নিজের দিক থেকে হোক, সেগুলো হয়তো হতো না। তা এন্ড অব দ্য স্টোরি কি হল, কোথায় গেল ভালোবাসা, কোথায় গেল সে পাগলামি, কোথায় গেল সে রাত জেগে কথা বলা, কোথায় গেল সে মাসে 30 দিনে 25 দিন কথা বলা, শেষ তো। ফাহাদ, আসলে আমার মনে হয় যে আপনার ভালোবাসার কথার মাধ্যমে আমাদের শ্রোতাদের কিছুটা হলো জানাতে পেরেছে, কিছুটা হলো বোঝাতে পেরেছে, আসলে ভালোবাসাতে কোনো দোষ নেই, দোষটা হচ্ছে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটু বুঝে সিদ্ধান্ত নিতে হয়, এবং যাকে ভালোবাসব তার ক্ষেত্রে একদম ব্লাইন্ড না হয়ে যে কথাটা আমি বলি যে একটু ভাবো যে ওর সাথে তোমার যায় কি না। আমরা অনেক সময় কেবল ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমার চলতে পারবে না, সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারে, হ্যাঁ সেই বাঁচাটা কেমন হয় সেটি অন্য বিষয়, কিন্তু যদি একটু ধৈর্য ধরি, একটু ক্যালকুলেশন করি, তাহলে আমার মনে হয় যে আপনার জীবন পরিশেষে যে ঘটনাটি ঘটেছে এটা নাও ঘটতে পারত, তাই না ফান? তো আর আসলে বাড়তি কিছু বলার নেই, শুধু এতটুকুই বলবো যে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি যে প্রত্যেকটা মানুষের জীবনে যে পরিণতি থেকে বিয়ে, বিয়ে শব্দটা আসলে ভেরি সেন্সিটিভ ইস্যু, বিয়ে শব্দটা কিন্তু শুধু একটি মানে আয়োজন নয়, একটি উৎসব না, বিয়ে একটি প্রতিশ্রুতি, যে একটি ছেলে একটি মেয়েকে সারা জীবন রক্ষা করার জন্য যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতির ফলাফল যদি এরকম হয়ে দাঁড়ায় যে 6 মাস 1 বছর 2 বছর পর কাগজে যে বলতে হয় যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালোবাসা বিয়ে এই শব্দগুলোর প্রতি মানুষের বিশ্বাস তো মানে এমনিতেই কমে যাচ্ছে, দুদিন পর আর এগুলোকে ট্রাস্টই করবে না। তাই সবার কাছে অনুরোধ যে ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভালোবাসাতে কোনো প্রবলেম নেই। কি তাসমিয়া কিছু বলতে চাইছো?
জি গুরু, আমার একটা কোয়েশ্চেন ছিল।
হ্যাঁ বলো।
এই যে একই মানুষ লাইফে বারবার আসে, চলে যায়, কখনো অন্য কারোর প্রতি ইম্প্রেস হয়, আবার সেখানে যখন একটা ধাক্কা খায় আবার চলে আসে, এই যে তারা যে একটা মায়া জাল সৃষ্টি করে, এটাকে ত্যাগ করার উপায়টা কি? কারণ মানে কিছু মানুষ আছে তারা কিন্তু এই মায়াটাকেই ধরে রাখে, আবার মনে হয় যে হ্যাঁ মানুষটা হয়তো বা ঠিক হয়ে যাচ্ছে, যেটা ফাহাদ ভাইয়ের ক্ষেত্রে হয়েছে।
এটাকে ত্যাগ করা খুব সহজ উপায় আছে, তুমি একটু ক্যালকুলেশন করো, তুমি যে কথাটা বললে সেই উত্তরটা তুমি নিজেই জানো কিন্তু তুমি হয়তো বুঝে উঠতে পারছো না, এখানেই হচ্ছে প্রবলেমটা, যে তোমরা অনেক ক্ষেত্রে মনে করে থাকো যে আসি যায় আসো যাও কোনো প্রবলেম, আসা যাওয়ার মাঝখানে যে ঘটনাগুলো ঘটে, এক আর এক যোগ করলে 2 হয়, কিন্তু এক আর এক যোগ করলে যদি যোগফলটা 3 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তুমি অঙ্কে ভুল করছো, তোমার ফলাফলটা সঠিক আসেনি। সো ক্যালকুলেশন করার মতো সুযোগ তোমাদের কাছে থাকে, বাট ওই যে বললাম যে ব্লাইন্ড হয়ে যাও তোমরা, সো ব্লাইন্ড হয়েও না, অন্ধ হলে তো আসলে তুমি কোনো কিছু দেখতে পারবে না, তো চোখটাকে একটু খোলা রেখো, একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হয়তো আমার মনে হয় যে ওই যে মায়ার জাল বলে আসলে কোনো জাল নেই, ওটা তোমাদের কিংবা আমাদের সৃষ্টি করা জাল। তো একটু ক্যালকুলেশন হলে, একটু সোজাসাপটা হলে, আর আমার মতো যদি একটু কাঠখোট্টা হওয়া যায়, তাহলে মনে হয় যে জালগুলা থেকে বেরিয়ে আসা যায়, বিকজ আমি ভালোবাসি।
তাহলে গুরু অঙ্কে ভালো হতে হবে,
ডেফিনেটলি হয়তো অঙ্কে ভালো হতে হবে, কারণ জীবনটা যে বললাম যে ভালোবাসা একটা অঙ্ক, আমরা মনে করে থাকি যে ভালোবাসা হচ্ছে যে রসায়ন, কিংবা ভালোবাসা হচ্ছে সাহিত্য যেখানে শুধু মনের মাধুরী মিশে ভালোবাসতে থাকবো, কিন্তু আমার কাছে ভালোবাসাটা একটা অঙ্ক, যেখানে আমি একটু হিসাব করে চললে আমার জীবনে ফাহাদের মতো এসে উপসংহারটা এরকম হতো না, হয়তো একটু ভালো হতো হয়তো, এবং তাই হওয়াটা স্বাভাবিক হয়তো। তো ফাহাদ, আমি আশা করি যে আপনার সামনের দিনগুলোতে এই ধরনের বিপর্যয় থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে, আর একটু অনেক সময় পড়ে আছে আপনার জীবনে, যথেষ্ট ঝড়ঝাপটা গেছে, যথেষ্ট ঝড়ঝাপটা আপনি দেখেছেন, যা শিক্ষা নেওয়ার তা আপনি নিয়েছেন। সো আই হোপ যে আগামী দিনগুলোতে অন্তত এই অভিজ্ঞতাটা আপনার জীবনে কিছুটা হলেও কাজে লাগাবে। বিদায়বেলাতে যদি আপনি কিছু বলতে চান আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
তো গুরু, আসলে মানে সবকিছুর পরেও আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ছেলে, আমি চাই যে হ্যাঁ অবশ্যই আমার ভেতরে যে পটেনশিয়াল আছে এটা যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি আমি ঘুরে দাঁড়াতে পারবো, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আসলে হ্যাঁ এই যে দীর্ঘ ছয়টা সাতটা বছর অনেকগুলো ভুলের মধ্যে বসবাস, অনেকগুলো ভুল করা, হয়তো সবই ভুল ছিল না, কিন্তু সবই ভুল ছিল না, সেগুলো হয়তো সিচুয়েশনে ভুল হয়ে গেছে একটা সময়ে, বাট তারপরও জিনিসগুলো হয়তো ওভারকাম করা যেত, বাট এখন সেই ভুলগুলো যে ভুলগুলো হয়ে গেছে সেগুলো আর রিপিট করতে চাই না। হ্যাঁ অবশ্যই চাইবো অনেক ভালো থাকুক, হ্যাঁ অনেক সুন্দর একটা লাইফ লিড করুক। আমি আমার পক্ষ থেকে রিসেন্টলি যেটা হয়েছে লাস্ট উইকে কথা বলার সময় আবার নতুন একটা জবে জয়েন করেছিল, ওর ফ্যামিলি যে প্রেশারগুলোর উপর করে সেটা হচ্ছে যে ওকে আবার আমি কমিউনিকেশন করার পর সেটা জানতে পেরে আবার তাকে জব থেকে স্টপ করে ফ্রিজ করে বাসায় বসায় রাখা হয়েছে, অথচ সে কিন্তু একটা স্বাধীন চেতা মেয়ে, এটারও ব্লেম কিন্তু আমার উপরেই দিয়ে রাখবে।
দরকার নেই, আমার কাছে যেটা মনে হয় আপনি আর যোগাযোগ করেন না, কারণ এতে আপনার কষ্ট বাড়া ছাড়া কিন্তু কমবে না, এবং আপনি আর একটা ভুল করতে যাচ্ছেন, আবার সেই একই ভুল করতে যাচ্ছেন, নো নিড, শেষ তো, কারণ জীবনে আপনার বিভিন্ন ধরনের ফলাফলে আপনি মোটামুটি পুরোপুরি ফলাফল পেয়ে গেছেন। তো আমার মনে হয় যে আপনার এই বিষয়টিকে নিয়ে আর কোন ধরনের চর্চা না করাটা ভালো হবে, আমার ব্যক্তিগত যেটা মনে হয়েছে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে, কিংবা এত মানুষের ভালোবাসার কথা শুনে, এত মানুষের জীবনে বিভিন্ন ভালোবাসার অনুভূতি থেকে যা মনে হচ্ছে যে আপনার এই মুহূর্তে এখানে স্টপ হয়ে যাওয়াটা বেটার, জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার, বাকিটা সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে দেবে। শ্রোতাদের বলছি যে আমরা ফিরে আসছি ছোট্ট একটি গানের পরে, বাট ফাহাদের মতো যদি আপনি আপনার ভালোবাসার কথাগুলো বলতে চান তাহলে অবশ্যই মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG একটি স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আবারও বলছি, ফাহাদের মতো আপনার ভালোবাসা হতে পারে যে কোনো ভালোবাসা, ভালোবাসা বাংলাদেশে শুধু আমি বলে থাকি যে শুধু একজন ছেলে একটি মেয়ের মাঝখানে যে ভালোবাসা সেই ভালোবাসা না, এমন কোন ভালোবাসা যে ভালোবাসা পুরো সমাজের চোখে একটি উদাহরণ হয়ে থাকতে পারে, সেই ভালোবাসাকে তুলে নিয়ে আসতে চাই গুরু। তার জন্য যা করতে হবে, OG স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, এবং আমাদেরকে বেশি বেশি করে কমেন্টস করুন, বেশি বেশি ফেসবুকের পোস্টগুলোকে শেয়ার করুন, ভালোবাসা বাংলাদেশে যে পোস্টগুলো ইতিমধ্যে দেওয়া আছে, ফাহাদের ছবি দেওয়া আছে, আমার ছবি দেওয়া আছে, ফেসবুক লাইভ যেটা ছিল সেটি পোস্ট হয়ে গেছে, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আগামী পর্বে স্টুডিও থেকে সরাসরি আমি আপনাকে ফোন দেব, ছোট্ট একটি আড্ডা হয়ে যাবে ফোনে। ফিরে আসছি ছোট্ট একটি গানের পর, তারপরে যে সেগমেন্টটি নিয়ে ফিরে আসবো সেটি হল আই অ্যাম ব্লকড, অর্থাৎ গত সপ্তাহ থেকে আমরা চালু করেছি আমাদের নতুন একটি সংযোজন আই অ্যাম ব্লকড, অর্থাৎ এই মুহূর্তে যারা ফুললি ব্লকড হয়ে আছেন, দূর দূরান্ত থেকে আমাদের যে সকল বন্ধুরা ওয়েট করছেন, তাদের ভেতর থেকেই একজনকে নিয়ে ফিরে আসব তার ব্লকনেসটাকে দূর করতে। ফিরে আসছি ছোট্ট একটি গানের পর,
একেবারে তাই, ছোট্ট একটি গানের পর ফিরে আসছি, এবং এই মুহূর্তে যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে অসম্ভব সুন্দর একটি গান প্রাক্তন মুভি থেকে, তুমি যাকে ভালোবাসো। আসলে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা কি করতে পারে, এই গানের মাধ্যমে না শুনে আসি, এবং গানটির জন্য আজকে রিকোয়েস্ট করেছেন আমাদের আজকের অতিথি ফাহাদ। সো সাথেই থাকুন ঢাকা FM 90.4 এবং ভালোবাসার বাংলাদেশের।
তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি, আমার আছে যেন মাছের কান করলাল এত নরম, শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড়।
ভালোবাসার বাংলাদেশ
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
কথার উপর যত কথা আছে সে কথাগুলো শুনতে কিন্তু আমরা আবারও ফিরে এলাম এবং আমি চলে যাচ্ছি আবার আমাদের প্রিয় গুরুর কাছে।
ভালোবাসা বাংলাদেশে ভালোবাসার কথা তখন শুনছিলাম আমার ফাদারের কাছ থেকে, আর আমরা বলেছিলাম যে আমরা ফিরে আসব যে সেগমেন্টটি নিয়ে, সেটি হচ্ছে আই অ্যাম ব্লকড। আমি আবারও আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই, আই অ্যাম ব্লকড আমাদের ভালোবাসার বাংলাদেশের নতুন একটি সংযোজন। সেটি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রাম শুনছেন, তাদের ভালোবাসার কথাগুলো বলতে চাইছেন কিন্তু যে কোনো কারণে হয়তো স্টুডিওতে আসা হচ্ছে না, বাট এই মুহূর্তে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কোন একটি সিদ্ধান্ত আপনার খুব দরকার, আপনি মেন্টালি ফ্রি হতে চান, ফুল ব্লকড হয়ে আছেন কিন্তু ফ্রি হতে চান, তার জন্যই আমি, তার জন্যই আই অ্যাম ব্লকড। ঠিক গত পর্বে আমরা কথা বলেছিলাম আই অ্যাম ব্লকড ফাতেমার সাথে, সেই বিষয়ে আমি আর এখন বাড়তি কথা বলবো না। আজকে আমাদের সাথে টেলিফোনে আই অ্যাম ব্লকড সেগমেন্টে যুক্ত আছেন ডক্টর সাকিব। আমরা সাকিবের সাথে এখন কথা বলবো। হ্যালো
জি
সাকিব ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, যদিও আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। কথা দিয়েছিলাম যে আমরা আপনার সাথে একটু আগেই কথা বলবো কিন্তু আপনি হয়তো আমাদের অনুষ্ঠান শুনেছেন, আমরা যে কারণে হয়তো যেটা বলি যে আমরা আমাদের রাত দুটো পর্যন্ত আছি কিন্তু কখনো রাত দুটো পর্যন্ত থাকতে পারি না, আপনাদের ভালোবাসার কারণে কিংবা ভালোবাসার কথাগুলোর কারণে আমাদের বেশ লম্বা একটি সময় পর্যন্ত থাকতে হয়, বাট আমরা ভালো ফিল করি তার কারণও যে ভালোবাসা নিয়েই তো আছি। সাকিব বলুন, জি বলুন, আপনি কি কারণে ব্লকড হয়ে আছেন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি?
জি গুরু, আমি একটু পূর্ব থেকে একটু বলে যাচ্ছি।
জি
জি, আমি আমার যখন একটা ফোর ফাইনাল দেওয়ার পরে আমি একটা সময় পাইলাম যে সেই সময়টাতে আমি একটু বেড়াতে আমার খালার বাসা গেলাম ঘুরতে কয়েকদিনের জন্য। সেখানে যাওয়ার পরে সেই দিন পুরো 5 আগস্ট 2009 এর ওদিকে, তো ওখানে গিয়ে আমার খালা বাসায় এক পর্যায়ে থাকার পরে ওর সঙ্গে পরিচয় হলো আমার এবং কথা হয় এবং সেখান থেকে তার নাম্বার আদান প্রদান হয় এবং এইভাবে কয়েকদিন পর আমি হুট করে তখন ওখান থেকে চলে আসি আমার কলেজে, যেহেতু আমার ক্লাস আছে। চলে আসার পরে আমি তাকে জানাইনি যে আমি এই বাসা চলে আসি, কারণ আমার তার প্রতি সেরকম ফিলিং হয়নি বা ওরকম আমার ছিল না আর কি, ইচ্ছাও ছিল না যে এত দূরে, আমার বাসা থেকে অনেক দূরে হয় মোটামুটি।
আচ্ছা,
তো সেক্ষেত্রে আমার ওরকম
মানে আপনার কি ঘুরতে যেয়ে পরিচয়?
জি জি জি।
আচ্ছা, তারপর?
তারপরে হঠাৎ আমি যখন আমার কলেজে থাকা অবস্থায় হঠাৎ দেখি একটা আননোন নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হলো, তখন আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে তখন সে বলে উঠল, তার নামটা বলল, আমি এখানে বলতেছি না তার জন্য, সে বললো যে ভাইয়া আপনি চলে গেলেন বাট আমাকে একটা কথা বললেন না, আমি কি অপরাধ করেছি? সে একটু কান্না জড়িত কণ্ঠে বললো। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে ছড়ি, আমি তো এটা বুঝতে পারিনি আর আসার সময় তাড়াহুড়ার কারণে আমি তো তোমাকে বলতে পারিনি। তো তখন এভাবে সে ভুল বুঝতে পারে যে ঠিক আছে, পরবর্তীতে সে বলে যে আমি যদি আপনাকে ফোন দিই বা আপনাকে আপনার সঙ্গে কথা বলি আপনি বিরক্ত বোধ করবেন কিনা। আমি তখন বললেন যে না, সবসময় দেওয়া যাবে না, যেহেতু আমি মেডিকেলে থাকি বা ক্লাসে থাকি আমি তখন তো ধরতে পারবো না, তখন হয়তো তোমাকে বুঝে সেই টাইমটা বুঝে দিলে সমস্যা হবে না আমার কাছে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে সে দেখি যে অনেক ফোন দেয় আমাকে, আমি কিন্তু সেভাবে ফোন দেওয়া আমার হয়ে উঠে না, কারণ নানান কারণে আমার আইটেম থাকে, একজন থেকে বিভিন্ন কারণে তাকে ফোন দেওয়া হয় না। তো এক পর্যায়ে অনেক টাইম বলতে তিন মাস কেটে যাওয়ার পরে আমিও তার প্রতি একটু দুর্বল হয়ে যায় যে না আসলে হয়তো মিতা অনেক ভালো আছে আমার সঙ্গে এরকম সময় দিচ্ছে, তো দেখি না একটু কথা বলে কি অবস্থা।
আচ্ছা,
তো কথা বলার এক পর্যায়ে দেখি যে সে আরো অনেক ইমোশনাল ছিল। আমি তখন তাকে বুঝাচ্ছি যে দেখো তুমি তো এখন অনেক ছোট, তখন মেবি সে তখন সে HSC পরীক্ষার্থী ছিল আর কি।
আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।
জি জি।
আর আপনি তখন
বুঝলাম যে আমি তখন মেডিকেলে পড়তেছি, আমি একটা বলতেছি না। হ্যাঁ,
আচ্ছা।
তো আমি তখন ওকে বললাম দেখো তুমি অনেক ছোট, তোমার লাইফ বা আমি যাতে এখন স্টুডেন্ট তো লাইফটাকে অনেক দূরে নিয়ে যেতে হবে, আমার স্বপ্ন আছে, আমার বা আমার স্বপ্ন আছে যেহেতু যাই আমি গভর্নমেন্ট মেডিকেলের চান্স পাইনি, প্রাইভেটে ভর্তি হয়ে গেছি, তো আমাকে তাদের স্বপ্নটা পূরণ করতে হবে এবং আমারও ইচ্ছা ছোট থেকে যে আমি মেডিকেলেই পড়াশোনা করব।
আচ্ছা,
তো সে সেটাতে সাড়া দেয় যে ঠিক আছে সমস্যা নেই তাহলে আমি সেভাবেই চলবো। তখন সে তার ইচ্ছা জাগালো যে আমিও যেন এমন ভাবে পড়তে পারি, আমিও যেন সেম তোমার মতন মেডিকেলে পড়তে পারি। আমি তখন তাকে কংগ্রেস জানালাম যে ঠিক আছে তোমার এই আশা করার জন্য আমি তোমাকে থ্যাংকস, তাহলে তুমি সেভাবে প্রিপারেশন নিতে থাকো।
সাকিব, আপনাকে একটু এখানে আমি থামাতে বাধ্য হচ্ছি, আমাদের ছোট্ট একটি ব্রেক নিতে হবে, জাস্ট একদম ছোট্ট ব্রেক, ব্রেকের পরে আমি ফিরে আসছি, আপনি ফোন লাইনটি কাটবেন না, ঠিক আছে? আপনি আমাদের সাথেই থাকবেন, ছোট্ট একটি মানে বিরতির পরে আবার ফিরে আসছি।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 2টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ,
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
আমাদের সাথে হ্যালো,
হ্যাঁ
জি সাকিব ভাই বলুন।
জি, এভাবে যখন সে এরকম ইচ্ছা জাগলো তখন তার মধ্যে তার পরীক্ষা হয়ে গেল এবং সে জিপিএ 5 পাস করলো, তখন আমি তাকে বললাম যেহেতু তুমি তোমার ভালো রেজাল্ট হয়ে গেছে তাহলে তুমি সেভাবে প্রিপারেশন। তখন আমার কাছে সাজেশন নিলো যে তাহলে আমি এখন কি করলে ভালো করতে পারবো। তখন আমি বললাম তাহলে তোমাকে একটু কোচিং করতে হবে, কারণ এখানে অনেক প্রতিযোগী করে তোমাকে টিকতে হবে, তো ভালো করে স্টাডি করতে হবে তোমাকে। তখন সে আমার কাছে সাজেশন নিল এবং আমি সাজেশন দিলাম কয়েকটা বিষয় যে তুমি এখানে কোচিং করতে পারো। তখন সে বলল যে তাহলে ঠিক আছে আমি তাহলে তোমার ওখানে গিয়ে তোমাদের ওখানে ভালো কোচিং এ ভর্তি হয়ে যাই। তখন আমি বললাম যে ঠিক আছে, যেহেতু তোমাদের বাসা থেকে আসতে দেবে কিনা তাহলে তুমি বিষয়টা একটু কনফার্ম করে আমাকে জানাও, দেন আমি তো এটা তোমাকে করে দিতে পারবো, কারণ তখন আমি একটা মেডিকেল কোচিং সেন্টারের সঙ্গে জড়িত ছিলাম আর কি।
আচ্ছা সাকিব ভাই, আপনি যদি কিছু মনে না করে থাকেন আমাদেরকে একটু দ্রুত বলতে হবে, কারণ ফোনের লাইনটি যে কোনো মুহূর্তে কেটে গেলে আসলে সেই মুহূর্তে শ্রোতারাও পরিপূর্ণভাবে আপনার কথাটি জানতে পারবে না, একটু দ্রুত আমরা যদি বলি।
জি জি, আমি আসছি। তো অবশেষে তাকে আমি ভর্তি করালাম এবং যখন এভাবে আরো কয়েক মাস কেটে যাওয়ার পরে দেখলাম যে আমিও তার প্রতি ইমোশনাল এবং তাও সেও অনেক ইমোশনাল হয়ে গেল, তখন আমি বিষয়টা আমার বাসায় জানালাম যে এরকম ঘটনা আমার খালার
ভালো লেগেছে, এরকম
তো ভালো লেগেছে, তো এখন এই বিষয়টা একটু কি করা যায়, কারণ আমি কোন সিদ্ধান্ত ফাইনালি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার মাকে জিজ্ঞেস করি জিনিসটা।
আচ্ছা আচ্ছা,
যে ভালো হবে কিনা। তখন সে বললো যে ঠিক আছে তাহলে আমি একদিন দেখবো, তাহলে তুমি তাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে বলো বাসে।
আচ্ছা,
তো এরপরে সে কোনটা করে সে আমার বাসায় গেল, কথাবার্তা বলে মা বলল যে ঠিক আছে এটা তোমার সম্পর্কটা আমি মেনে নিতে পারি সেদিন, যেদিন তুমি আমাকে কোন ভালো কিছু দেখাতে পারবো। আমি বললাম তাহলে ভালো কিছু আমাকে কি দেখাতে হবে? তো তখন বললো যে তোমাকে বিসিএসে টিকতে হবে।
বিসিএসে?
হ্যাঁ। আমাকে বললো যে তাহলে তুমি এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, তাহলে আমি তোমার এই
সম্পর্কটাকে মেনে নেব।
তখন আমি বললাম যে ঠিক আছে ওয়েলডান, আমি এটার জন্য যেটা করা লাগে আমি সেটাই করবো, বাট আমি এটাই চাই আর কি, জীবনে কিছু চাইনি এটাই চাইছি। তখন মা বললো যে ঠিক আছে এত টেনশন করার কিছু নেই, আমি আছি তোমার পাশে।
ওকে।
তো এক পর্যায়ে এরকম করে দীর্ঘ টাইম যাওয়ার পরে সে সে মেডিকেলে চান্স হয়নি, সে বিডিএস এর চান্স পাইল একটা ভালো সুনামধন্য মেডিকেলে।
আচ্ছা।
তো এরকম করে চলার পরে সে চলে আসে ঢাকায়, কারণ আমি তো থাকি আরেকটা মেডিকেলে প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের লোকাল এলাকায়। তখন আমি তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়, দিনের পর দিন এভাবে চলতে থাকে। এরপর সে যখন ভর্তি হয়ে গেল তখন সে আমার কাছে একটা আবদার করে বসলো যে দেখো আমি তো মেডিকেলে ভর্তি হতে পারিনি ঠিক, বাট আমি তো বিডিএস এর ইন্টারনে ভর্তি হয়ে গেছি, তাহলে এর জন্য কি আমি কিছু তোমার কাছে পাইতে পারি নাকি? আমি বললাম তাহলে কি চাও তুমি? তখন সে বললো যে আমাকে একটা গোল্ডের চেইন দিতে হবে। তো আমি তখন বললাম দেখো আমিও তো এখন স্টুডেন্ট, তুমি এমন কিছু চেয়ে বসলা যে আমার জন্য কষ্ট হবে তোমার। তখন সে বললো তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো তা এইটুকু দিতে পারবো না আমার জন্য?
আচ্ছা, গোল্ডের একটি চেন চেয়ে বসলো?
জি।
আচ্ছা।
তখন আমি বললাম যে ঠিক আছে আমি যেভাবে হোক তোমাকে দিয়ে দেবো, কারণ সে জানতে পারছে যে আমাদের জুয়েলার্সি দোকান আছে।
ও আচ্ছা।
এই জন্য হয়তো সে এখন আমি সেটা রিয়ালাইজ করতে
পারি।
তখন আমি তখন যাই হোক আমার আঙ্কেলের সঙ্গে কথা বলে বিষয়টাকে শেয়ার করার পরে আঙ্কেল বলল যে ঠিক আছে টেনশন করার কিছু নেই আমি দিচ্ছি তুমি দিয়ে দিও। যাই হোক, পরে আমি দিয়ে দিলাম। এভাবে যখন দেখি যে তার চাহিদার পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, তখন আমার আমিও তো তখন স্টুডেন্ট সো আমার কিছু করা ছিল না। তখন আমি এক পর্যায়ে আমার এক মামাতো ভাইকে বললাম যে ভাইয়া এরকম একটা আমাকে টিউশন একটু ম্যানেজ করে দিতে পারলে আমার জন্য খুব ভালো হতো। তাহলে হয়তো তখন সে বলে কেন তুমি মেডিকেলে পড়াশোনা করে আবার টিউশনে করাতে পারবো? আমি বলি না করাতে পারবো, আমার একটু পকেট খরচ লাগে বা এটা আমার চলার জন্য লাগে, আমি তো সবসময় যেতে পারি।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপরে
তারপরে তখন সে আমাকে তখন সে আমাকে একটা টিউশনে ম্যানেজ করে দেয় এবং টিউশনে করাতে ওখান থেকে আরো ওই যেখানে আমার স্টুডেন্টের মা আবার আমাকে আরো দুটো টিউশনে দিয়ে দেয়। আমার কষ্টে আমি রাতে পড়াতাম, আমার কোন শিডিউল ছিল না, শুক্রবার এরকম করে পড়াতাম। পড়ায় যাই হোক তার চাহিদা কিছুটা হলেও আমি পূরণ করি আর কি। এবং একটা তখন থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমার একটু ভালো কিছু করতে হবে, তো সেক্ষেত্রে তখন আমি আমার নামে একটা ডিফেন্স করি যে আমাকে কিছু টাকা হলেও জমাতে হবে। তখন এইভাবে জমতে থাকে এবং আমি পাশ করে ফাইনাল প্রুফ দিয়ে বের হয়ে ইন্টার্ন শুরু করলাম। শুরু করার পরে আল্লাহ রহমতে ইন্টার্ন সম্পূর্ণ করে দেন আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি টিকে গেলাম একটা মেডিকেলে। আমি আমাদের স্থানীয় মেডিকেলে আমাদের তো এখানে বিশেষ থেকে আবার গ্রামেই যেতে হয়, তখন আমি গ্রামে ইএমও হিসেবে আর কি যোগদান করি।
আচ্ছা।
এবং সে তখন আমার কাছ থেকে মানে পূর্ণ সুবিধা নিতে থাকে আর কি, আমি বুঝতে পারি না এখন, বুঝি যে তার কারণটা কি ছিল আর কি। আমি আসতেছি আর আমি সরল বিশ্বাসে তার প্রতি এতটা বিশ্বাস ছিল যে সে এরকম হয়তো হতে পারে না, এরকম কোন ধারণাই ছিল না আমার প্রতি, চাহিদা পূরণ করতে থাকি। এবং কিছুদিন পর যখন একটা সময় গ্যাপ হয়ে যায় যে আসলে আমার সঙ্গে সেভাবে দেখা সাক্ষাৎ হয় না বা ফোনেই যা কন্ট্যাক্ট হয়, আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে বিভিন্ন খানে থাকতে।
জি সাকিব ভাই, আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি কথাটি বললেন যে আপনি তার চাহিদা পূরণ করতে থাকেন, সেই চাহিদাগুলোর ভেতরে কি কি ছিল মানে গোল্ডের চেইন ছাড়া?
যে তার ঢাকায় থাকার বাসা খরচ, ইভেন তার মানে বিভিন্ন খরচটাকে আমাকে মেনটেন করে চলতে হবে।
এগুলো কি আপনার বাবা অথবা আপনার মা জানতেন?
আমি আমার মাকে জানাইতাম, তার মা বলতো যে দেখো তুমি তো স্টুডেন্ট কিভাবে দেবা। দেখো আমি মায়ের কাছ থেকেও কিছু নিতাম মাঝে মধ্যে।
আপনার মা অনুমতি দিত এই বিষয়গুলোতে?
হ্যাঁ দিত, যে ঠিক আছে তাহলে দাও কিছু হেল্প করো। আমি ওভাবে বলতাম না, আমি বলতাম হয়তো এটা কিনে দিত দেবো বা আমি এরকম করে হতো অন্য ভাবে আমি বুঝতাম তাকে যে
আমাকে একটা
গ্যাপ হয়ে যায় যে আমি যখন দেখলাম যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে তখন আমি যাই হোক একটা আমার আঙ্কেল ছিল অফিসে কথা বলে আমি ট্রান্সফার নিয়ে আসলাম ঢাকায় আর কি, যে ঢাকায় থাকতে হবে তাহলে দেন আমার সম্পর্কটা ভালো থাকবে হয়তো। তখন সে আঙ্কেল আমাকে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসে। দেন এখানে থাকার পরে আমি তো এখানেই থাকতাম, তো এইভাবে তখন সে বলল আমার সঙ্গে একদিন কথা বলে যে দেখো তুমি তো এখন আল্লাহ রহমতে ভালো পজিশনে আছো, তাহলে তো আমাদের কোন লাইফে কিছু লাগলে হয়তো আমাদের নিজস্ব কিছু লাগবে তখন, তাহলে তুমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট করে রাখো যে অ্যাকাউন্টে তুমি কিছু টাকা জমাতে পারবা। তখন আমি তার এই সিদ্ধান্তটাকে আমি ওয়েলকাম জানালাম যে অবশ্যই এটা অবশ্যই হতে পারে কেন নয়। তখন তাকে নিয়ে আমি ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট করার পরে আবার ওখানে টাকা রাখা শুরু করলাম। তখন আমি যখন এই অ্যাকাউন্টটা খুললাম,
এটা কি যৌথ অ্যাকাউন্ট ছিল?
না যৌথ অ্যাকাউন্ট না, কিন্তু বাট ওকে নমিনি করা হয়েছে
মানে আপনার ভালোবাসার মানুষকে।
হ্যাঁ জি, সে বললো যে তাহলে আমি হই যেহেতু অন্য অন্য অ্যাকাউন্টে তোমার বোনরা আছে তাহলে এটা এটা না হয় আমি থাকলাম। তো আমি হয়তো সিম্পল সরল মন বিশ্বাস হলো এটা তো কোনো প্রবলেম না, নমিনি থাকলে তো কোনো প্রবলেম না। তো এরকম করার পরে পরের দিন আবার আমার আগের অ্যাকাউন্টে যে টাকা ছিল মোর দেন 15 লাখ,
কত
15 লাখ ছিল,
15 লক্ষ টাকা।
জি, সেটা নিয়ে এসে এই নিউ অ্যাকাউন্টে আর কি রেখে দিলাম। দেখা যাবে সেটা পরে। তখন এভাবে চলতে থাকে কিছু দিলে এভাবে। তারপরে চলার পরে আমি দেখলাম যে অনেক লং টাইম হয়ে গেল
সম্পর্কটা।
হ্যাঁ, সম্পর্কটা 8 ইয়ার হয়ে গেল,
8 বছর হয়ে গেল এর মাঝখানে।
এইভাবে কেটে যেতে যেতে 8 বছর হয়ে গেল। আমি তখন তাকে বললাম দেখো অনেকদিন তো সময় হয়ে গেল, আর কতদিন এইভাবে? তো আমি আসলে একটা প্রফেশনে আছি, এভাবে দেখা করা বা কথা বলা এটা সব ক্ষেত্রে ঠিক হয় না বা আমার সময় হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা বিয়ের দিক গেলে আমাদের মনে হয় এটা সব থেকে বেটার হয়ে যায়,
কিন্তু
আমরা এখন একটা পজিশনে আছি। তখন সে আমাকে বলে যে না আমি তো কেবল পাস করলাম, পাস করে ইন্টার্ন শেষ করলাম, তা আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে দেন বিয়ে করলে ভালো হয়।
সেটা
আমার জন্য কি তুমি এতটা ছাড় দিছ? একটু ছাড় দিলে কি তোমার খুব কষ্ট হয়ে যাবে? আমি না, এটা তো অবশ্যই দেওয়া যায়, কোনো সমস্যা না, তুমি চান্স পাইতে চাইছো অবশ্যই, তাহলে তোমাকে আমি যতটুকু হেল্প করার দরকার করবো।
আচ্ছা,
তো এক পর্যায়ে এই বিষয়টা বাসায় একটু জানাজানি হয়ে গেল যে না তাহলে তো অনেকদিন হয়ে গেল। এটা বাসা থেকে আমার মা বলতেছে যেহেতু তাহলে আমরা বিয়েটা দিয়ে দিই, তারপরে না হয়তো তোমরা যা করো সেটা পরে দেখা যাবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তখন তাহলে তোমরা ওর ফ্যামিলির সঙ্গে কথা বলো, কথা বলে বিষয়টা তাহলে এক পর্যায়ে নিয়ে যাও।
আচ্ছা,
তখন কথা বললো এবং আমার বাবা মা এবং আমার বড় বোন তাদের বাসায় গেল, কথা বলল এবং সবকিছু ঠিকঠাক করে
মানে বিয়ের ডেট ঠিক করা হলো।
হ্যাঁ, মোটামুটি ডেট ঠিক করলো। তখন সে বললো যে ঠিক আছে তাহলে তোমরা যেহেতু করতেছো তাহলে সে নিজেও আর কি সম্মতি দিল যে ঠিক আছে আমার কোন আপত্তি নেই। তখন আমি ডেট হলো অক্টোবরের ডেট ছিল গত ইয়ারের। তো এইভাবে যখন ডেট করে আসা হলো মানে 1.5 মাস আগে, মানে 28 অক্টোবরের 1.5 মাস আগে ডেট করে আসা হলো যে 28 অক্টোবর বিয়ে হবে।
আচ্ছা,
তো এইভাবে আমরা ঢাকায় আছি, সব পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে। তো একদিন সে আমাকে বলতেছে যে একটু দেখা করবো, আমার খুব জরুরি কথা আছে। কি কথা আছে? তখন বললো যে দেখো হুট করে তো বিয়ে, তোমরা সবাই মিলিয়ে ধরলা, বিয়েটা করে কি আদৌ ঠিক হবে? তখন আমি তাকে বুঝালাম দেখো যে বিয়ে না করলে এটা কিন্তু জিনিসটা খুব খারাপ দেখা যাচ্ছে, আর এভাবে আমি নিতে পারতেছি না প্রেশার। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে। একদিন হঠাৎ আমি বাসায় শুয়ে আছি, হসপিটাল থেকে বাসায় এসে শুয়ে আছি, রাত 11:30 হবে, রুমমেট আমার ওই ওর রুমমেট আর কি আমাকে ফোন দিল। হঠাৎ ওর নাম্বারটা দেখে আমি চমকে গেলাম, কেন ওর ফোন না আসে, এর নাম্বার থেকে ফোন আসলো কেন, কোনো কারণ? তখন আমাকে বলতেছে ভাইয়া কথা ছিল। আমি বললাম হ্যাঁ আপু বলেন, কি কথা? পরে কিছু মনে না করলে আমি বলবো, হয়তো আপনাকে বলার ঠিক হচ্ছে কিনা জানি না, তবে এটা আমার মনে হচ্ছে যে আপনাকে জানানো উচিত আমার। তখন আমি বললাম যে আপু ঠিক আছে তাহলে বলেন কি যেমন কথা। তখন বললো যে আপনি কিন্তু ওকে বলতে পারবেন না। হ্যাঁ কি কি যেমন সিক্রেট কথা বলেন, আমি ওকে বলবো না, ঠিক আছে? তখন বললো যে ভাইয়া আমি ও ফোনে কথা বললো, আমি শুনলাম যে ওনাকে তার সঙ্গে সম্পর্ক করে আমি এতটুকু শোনার শিওর হলাম কয়েকদিন থেকে, কিন্তু আজকে সে ফাইনালি তাকে কথা দিচ্ছে সে আগামীকাল যাবে আর কি ঘুরতে।
আচ্ছা, তার মানে হঠাৎ করে একদিন রাতে আপনি একটি ফোন পেলেন আপনার ভালোবাসার মানুষের বান্ধবীর কাছ থেকে, যেখান থেকে আপনি জানতে পারলেন যে আপনার মানে হবু স্ত্রী যার সাথে আপনার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত।
জি জি।
আচ্ছা, ওকে, তারপর?
তখন আমি বললাম যে আপনি কি বলতেছেন, এরকম তো হতেই পারে না, আমি ওকে চিনি, এতদিন থেকে আমি ওর সঙ্গে রিলেশন আছি, আর এখন আপনি এটা কথা বলতেছেন, আপনার কোনো সমস্যা হয়েছে নিশ্চয় ওর সঙ্গে? আমি ওকে বলতেছি যে আপু এটা হতেই পারে না, আমি বিশ্বাস করি না, কারণ গতকালকেও আমার সঙ্গে কথা হলো, আজকেও কথা, কিছুক্ষণ আগেও ফোনে কথা হলো, সে তো এরকম আমি কিছু বুঝিনি। তখন বললো যে ভাইয়া আপনি বিশ্বাস করেন না করেন, আমি আপনাকে আর একটা কথা বলি, তাহলে আপনি আগামীকাল ওকে বলেন যে ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করবো, তখন কি বলে আপনি শুনতে পারবেন, কিন্তু এই কথাটা বলবেন আজকে না, আগামীকাল বলবেন।
আচ্ছা,
তাহলে তখন বুঝতে পারবেন যে আসলে আমার কথাটা কতটুকু সত্য।
জি।
এবং কোথায় কোথায় যাবে সে লোকেশনটা আমাকে বললো যে অমুক জায়গায় যাবে।
আচ্ছা,
তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি এরকমটা হয় তো আমি যদি আপনাকে নিয়ে যেতে চাই তাহলে আপনি কি যেতে পারবেন, আমি জিনিসটা প্রুফ করব? তখন বললো যে ঠিক আছে আমি যেতে পারবো, নো প্রবলেম। তখন আমি বললাম ঠিক আছে ডান। তখন ফোনে রেখে দেওয়ার পরে আমি তারপরের দিন আমি অফিস থেকে এসে আমি ওকে ফোন দিয়ে বললাম যে আজকে আমার একটা জরুরি কাজ আছে, তোমাকে দেখা করতে হবে। তখন সে বললো যে না আমি তো দেখা করতে পারবো না। কেন, তুমি দেখা করতে পারবো না? তখন বলতেছে যে না আমি আমার এক স্যারকে কথা দিচ্ছি, তার চেম্বারে আমাকে কাজ করতে হবে, তার সঙ্গে হবে। আমি কেন, তোমার স্যারকে কথা দিচ্ছিল কোন স্যারকে? অনেক স্যারের নাম করে বসলো, আমি তাকে চিনি। ঠিক আছে তাহলে তুমি যাও, আমি কথা বলে আমি তো চলে গেলাম সেই স্পটে, যে ওদের টাইম ছিল 4:00 থেকে 4:30। আমি তার আগেই আর কি ওই আপুটাকে বললাম যে আপু আপনি তাহলে 2:30 থেকে 3:00 মধ্যে ওখানে প্রেজেন্ট হবেন, তাহলে আমি আসবো ওখানে, ওখানেই কথা হবে, দেখি আসলে আপনার কথাটা কতটুকু আর সে কথাটা আমার সঙ্গে আমার বিশ্বাস নিয়ে খেলা করতে চাই, আমি এটা দেখবো। তখন আমারও কেন জানি খুব রাগ হচ্ছিল ওই আপুটার প্রতি যে না সে এইরকম করতেই পারে না।
আচ্ছা,
তখন আমি গিয়ে স্পটে দাঁড়ায় আছি প্রায় 1.5 ঘন্টা নাই, হুট করে আমাকে আবার ফোন দিল যে বলতেছে তুমি কোথায়? আমি বললাম যে আমি বাসায় আছি, আমি একটু আড়ালে গিয়ে কথা বললাম যে এখানে কোনো শব্দ হবে না বা কোনো হবে না।
আচ্ছা,
তখন সে বলতেছে যে আমি তো এই মাত্র বাসা থেকে বের হইলাম, হয়তো আর 10 থেকে 15 মিনিট লাগবে ওই সাড়ে চেম্বারে যেতে, তো আমি ফোন তোমাকে ফোন না দেবো, তুমি আমাকে ফোন দিও না। কেন না স্যার, আবার কি থেকে কি মনে করে না করে আমি আবার ওখানে তোমার সঙ্গে কথা বলবো, এটা খারাপ দেখা যায়, তাহলে আমি তোমাকে ফোন দেবো, দেন তুমি কথা বলিও।
আর আপনি সেখানটা দাঁড়িয়ে আছেন যেখানে আপনার হবু স্ত্রী মানে অন্য আর একটি পরপুরুষের সাথে দেখা করতে যাচ্ছে?
হ্যাঁ, দেখা করতে যাচ্ছে। আমি সেখানে
হাতে নাতে ধরার জন্য আপনি দাঁড়িয়ে আছেন?
হ্যাঁ, আমি ওখানে তখন ছিলাম।
আচ্ছা,
এই ফোন পাওয়ার পর আমি ঠিক আছে তাহলে তুমি যাও, আমি পরে কথা বলবো, আমিও ব্যস্ত আছি, পরে কথা বলবো। তুমি বললো আচ্ছা ঠিক আছে। এই কথা বলার 15 থেকে 20 মিনিট পরে সে ওখানে হাজির।
আচ্ছা,
আমি আড়াল থেকে দেখলাম যে দুজন একসঙ্গে,
স্যারের চেম্বারটা হচ্ছে উন্মুক্ত ময়দানে হচ্ছিল।
হ্যাঁ জি, তখন আমি দেখতে পেলাম যে তারা দুজন একসঙ্গে রিক্সা থেকে নামলো এবং দেন টিকিট কেটে ভিতরে গেল। তখন আমি আপুটা বললাম যে আপু তাহলে আমরা একটু ভিতরে দেখি, আমরা আসলে আপনার যেটা বলছেন সেটা তো পাইলাম, তা আর একটু দেখি যে ব্যাপারটা কি হয়। কয়েক মিনিট পরে আমরাও যাই, তখন একটু পরে গিয়ে আমি টিকিটটা কেটে এবং আপুটা পাঠালাম যে আপনি টিকিটটা কেটে আস। তো আপুর টিকিট কেটে আসলো, আমরা দুজনেই ঢুকলাম। তারপরে কিছু দূর যাওয়ার পরে দেখি ওরা বসে গেছে, কথা বলতেছে, তো
চেম্বারে বসে গেছে।
হ্যাঁ, কথা বলতেছে, এখন পেশেন্টকে নিয়ে কথা বলুক, ওরাই নিজেই পার্সোনাল কথা বলুক, যেটা বসে থাকলে পরে যেটা বুঝতে পারছেন অত বলার কিছু না। তো সেই সিচুয়েশনে বলে আছে, আমি এতটাই ওখানে মানে স্তব্ধ হয়ে গেলাম যে একদম আমি কি করব না করব আমার কোনো মাথা ঠিক নাই। তারপরও আমি নিজেকে কন্ট্রোল করে আমি ওখান থেকে পেছন থেকে।
এই মেয়েটির সাথে আপনার আট বছর ধরে সম্পর্ক, যাকে আপনি বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসছেন এবং যার সাথে আপনার বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাই তো? সেই মেয়েটি একটি অনৈতিক পরিবেশে এখন সময় কাটাচ্ছে, যেটি আপনি নিজে চোখে দেখছেন।
এরকম দেখার পরে পিছন থেকে আমি কয়েকটা পিকচার উঠে রাখলাম যে এটা প্রুফ করবে আমার পরবর্তীতে। এখন আমি সামনে যাব না, যদিও আমার সামনে যাওয়া ঠিক না, কারণ আমি একটা পজিশনে আছি, আমার এইরকম
নিজেরই মান সম্মান নষ্ট হবে,
আমার একটা মান সম্মান বলে। তখন আমি একটু চলে আসলাম, মনটা খুব খারাপ, আপুটাকে পৌঁছাই দিয়ে আমি চলে আসলাম। আসার পরে তারপরের দিন দেখা করলাম, দেখা করে এক পর্যায়ে কথার এক পর্যায়ে আমি বললাম যে তুমি গতকাল কোথায় ছিলে। তখন বললো যে না আমি স্যারের চেম্বারে ছিলাম। তো কতটা পেশেন্ট হয়েছে তোমাদের স্যারের টোটাল পেশেন্ট? তো আমাকে বলতেছে না অনেক পেশেন্ট, কাজের খুব চাপ ছিল, রাত হয়ে গেছে, তোমাকে ফোন দিতে দেরি হয়ে গেছে। আমার ঠিক আছে, সমস্যা নেই, পেশেন্ট তো দেখছো, ভালো অনেক পেশেন্ট দেখছো। তখন আমি বললাম যে দেখো তো এটা কি পেশেন্ট তোমার ছিল?
সরি, আমি 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 আসলে আপনি আপনি যে সিচুয়েশনে কাটিয়েছেন আমার এই মুহূর্তে হাসাটা হয়তো ঠিক না, কিন্তু যে পরিস্থিতি আপনি বলছেন যে সে তখনও বলছে সে তার পেশেন্টকে নিয়েছিল, হোয়ারাস সে একটি অন্য একটি পুরুষের সাথে কোন ধরনের সম্পর্কে জড়িত ছিল তার প্রমাণ আপনি আপনার মোবাইলে তুলে রেখেছেন এবং সে তখন পর্যন্ত মিথ্যাই বলে যাচ্ছে যে আমি পেশেন্ট নিয়েছিলাম। আচ্ছা,
আমি তখন তাকে একটা কথা বললাম যে দেখো একটা মিথ্যাকে ঢাকতে গেলে তোমার কয়েক
হাজারটা মিথ্যা বলতে হয়,
তুমি আমার সঙ্গে চালাকি করবে না, যা বলবা স্টেপ ফরওয়ার্ড বলবা, আমি তোমাকে সবকিছু ক্ষমা করে দেবো। ফোন করলে ভুল স্বীকার করলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু ভুল করে যদি তুমি বলো যে না এটাই ঠিক, তাহলে কিন্তু আমি এর এগেনস্টে কাজ করতে বাধ্য হবো।
আপনার ছবি দেখে তারপর সে কি বলছে?
যখন ছবি দেখালাম তখন সে বললো যে না আদৌ এটা আমার ছবি হতে পারে না। আমি কেন? তখন আমি যাই হোক তাকে এক পর্যায়ে এটা বিষয়টা আমি নিজেই কম্প্রোমাইজ করে ছেড়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা করে না থাকো তাহলে তুমি যদি যদি ভুল করে থাকো অন্তত তুমি নিজের মধ্যে এই ভুলটা রিয়েলাইজ করবা, আর আমার এই কথাগুলো যদি সত্য না হয় উপরওয়ালা ছাড়া আমি প্রমাণ দিতে পারবো না, আমি এমন এক ব্যক্তিকে নিয়ে আসি সে ব্যক্তির নাম আমি তোমার কাছে বলতে পারবো না।
আচ্ছা,
এই ভুলটা তোমার মধ্যে রিয়েলাইজ করবো, আর আমি যেটা তোমার পিছনে করছি তখন হয়তো রেগে বলছিলাম, সেটা হয়তো অন্য কেউ করতো না, আর আমি যদি না করতাম তাহলে তোমার আজকে এই অবস্থাটা হতো না, সেটা আমি জানি। তো তখন সে দেখে একটু মন খারাপ করছে, কিন্তু তারপরও সে তার ওই ভুলটাকে সে ভুল স্বীকার করতেছে না যে সে তার সিদ্ধান্তে অটল। তখন আমি বললাম যে ঠিক আছে, এক পর্যায়ে চলে আসলাম, আর কয়েকদিন পর সিদ্ধান্ত হলো যে আমরা বিয়ের মার্কেট করব, যেহেতু সামনে বিয়ে। তো তাকে ফোন দিলাম এবং আমার ছোট বোনকে ফোন দিলাম, সে গ্রাম থেকে মানে আমাদের গ্রাম থেকে চলে আসলো ঢাকায় যে মার্কেট করতে হবে। আমি বললাম যে আসো তোমরা মার্কেট করবা, আমি তো সময় পাচ্ছি না, তা তোমরা মার্কেট করো, আমি তোমাদের সঙ্গে যতটুকু থাকার সম্ভব হয় আমি থাকবো, তাহলে তোমরা কভার করবো। তখন ছোট বোন চলে আসে, আমার বড় ভাই আশুলিয়া থাকে, আশুলিয়ায় ওখানে ছিল, যেহেতু আমি একটু পরিবেশে থাকি সেখানে রাখতে পারবো।
একটু দ্রুত সাকিব ভাই, আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ,
আসতেছি। তো এক পর্যায়ে সে আমার বোনটা চলে আসার পর তারপরের দিন সে বোনটা সকালে আসবে, এর মধ্যে রাত্রিবেলা আমাকে ফোন দিচ্ছে যে দেখো সাকিব তুমি কত টাকার মার্কেট করতে চাচ্ছ। আমি বললাম যে দেখো এটা তো কোনো অ্যামাউন্ট বলে কয়ে হয় না, যেটা লাগবে সেটা তো অবশ্যই করতে হবে। আর তারপরে তখন আমার কাছে অ্যামাউন্টটা শোনার জন্য খুব হ্যাঁ আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা মতন তুমি করবা, এটা তো অ্যামাউন্ট লাগে আমি দেবো। এক পর্যায়ে আমি রাগ হয়ে বললাম, কারণ আমি জানি যে হয়তো এটা আনলিমিটেড, তারপরে আমার শিশুর সামনে হয়তো
তারপরে
তখন আমি তার পরের দিন তাকে যেহেতু ক্যাশ টাকা তো এখন কেউ রাখে না সঙ্গে, তো যেহেতু এটা করব ইতিমধ্যে আমি একটা কথা ছেড়ে দিয়েছিলাম একটু বলিনি, এর মধ্যে আমরা বাসার সিদ্ধান্ত নিলাম যে আমার ছোট বোন ডক্টর এবার বের হয়ে গেছে, ইন্টার্ন কমপ্লিট করে বের হয়ে গেছে, তার হাজবেন্ডও ডক্টর এখানে ঢাকায় একটা মেডিকেল কলেজ আছে এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে। তো যাই হোক আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে একটা ক্লিনিক দেব এবং একটা পজিশন মোতাবেক একটা ক্লিনিক পেয়ে গেলাম, আটটা ক্লিনিক পেয়ে আমরা এটার সঙ্গে কথা বলে আমরা বাসায় জানালাম আর কি, আমি আমার বোন জামাই সহ বাসায় জানালাম যে করা যায়। তাহলে তখন আব্বু বললো যে ঠিক আছে তাহলে তোমরা যদি এটা করো, তখন সে আমাকে বললো যে তোমরা যখন ছোট ছিল তোমাদের নামে একটা করে ডিপিএস করা হয়েছে যে এই ডিপিএস এত টাকা,
আচ্ছা
তখন তার অ্যামাউন্টে এনে মানে সে টাকা নিজেও রেডি করে রেখে দিয়েছে, হয়তো আমাদের ভবিষ্যতে কিছু কাজে লাগাবে। তখন আমাকে বললো যে এত টাকা আছে চাইলে তুমি নিতে পারো। তখন আমি বললাম যে ঠিক আছে আপনি দিতে চাইছেন আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আপনার এটা করার জন্য, তাহলে আপনি যদি আপনার কাছে নাই রাখেন আমি তখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম যে তাহলে ওখান থেকে আপনি ট্রান্সফার করে দিয়ে আমাকে।
আচ্ছা কোন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ওপেন করেছেন মানে তাকে নমিনি করছেন?
জি জি, আমরা আমাদের পরিকল্পনা ছিল এই জানুয়ারিতে আমরা ক্লিনিকটা স্টার্ট করবো আর কি, যেহেতু আর কি আমাদের সেই প্ল্যান মোতাবেক আমাদের টাকা পয়সা সবকিছু আর কি
অ্যাকাউন্টে রাখা হলো।
হ্যাঁ অ্যাকাউন্টে রাখা হচ্ছে এবং জিনিসপত্র কিছু নিয়ে আসছিলাম ক্লিনিক্যাল কিছু জিনিসপত্র।
ঠিক আছে আমরা সামনে এগোই, জি বলুন।
যাই হোক এক পর্যায়ে আমি তাকে ফোন দিলাম যে ঠিক আছে তোমরা একটু তাড়াতাড়ি সকালে আসো আমি তোমাকে চেকটা দিয়ে দিচ্ছি, তো তাহলে তোমার টাকা উঠায় মার্কেটটা করে তোমরা বাসায় যাই, আমি যেতে পারবো না। তখন সে চলে আসে, আটটার মধ্যেই চলে আসে, চলে আসার পরে আমি তাকে অ্যামাউন্টটা কি বলা ঠিক হবে কিনা জানি না, তারপরে বলেন
বলুন তারপরে শুনি।
হ্যাঁ আমি 3 লাখ টাকার একটা চেক লিখে দিলাম, আমি ওকে সিগনেচার করে দিলাম যে তোমরা এটা টাকা উঠায় কাজ করো, যদি শর্ট হয় বা আরো লাগে তো সেটা আমি দেখবো না, সমস্যা নেই।
আচ্ছা
তখন সে ওটা নেবে না, তখন আমাকে বলতেছে দেখো এত টাকা মার্কেট করে কি লাভ, আমরাই তো করবো ভাই আমরাই তো করবো, তাহলে তুমি কম করে করো, কম করে করবো মানে এটা কি বলতেছ, এটা যেটা লাগে আমাকে বলছে এটা তো আরো হিউজ অ্যামাউন্ট লাগার কথা, কিন্তু এটা তারপর দেখো কি হচ্ছে। তখন সে বলে যে না এটা আচ্ছা তুমি দিচ্ছ এটা আমি নিচ্ছি, তা তুমি এটা আমাকে ব্ল্যাঙ্ক চেক দাও যদি থাকে, আর না হলে চলো বাসায় চলো, একটা ব্ল্যাঙ্ক চেক দাও আমি তখন অ্যামাউন্ট কম করে উঠাবো, কি দরকার আছে। তখন আমি সরল বিষয়,
তার মানে বিষয়টি হচ্ছে আপনি 3 লক্ষ টাকার একটি চেক দিয়েছেন বিয়ের কেনাকাটা করার জন্য, যেটা উনি নিতে চাইছেন না, উনি বলছে আরো কম টাকার কেনাকাটা করবেন, তো সেই কারণে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হোক যেন উনি কম টাকা বসিয়ে টাকাটা উঠিয়ে কেনাকাটা করতে পারেন।
হ্যাঁ তখন আমি বললাম যে দেখো এটা তো কেটেও তো তুমি করতে পারবা, তখন বললো যে এটা কেটে করলে তো তখন তোমার ইনিশিয়াল একটা সিগনেচার লাগবে, তখন আমি তোমাকে কোথায় পাবো। তাহলে ঠিক আমি তো এর আগে তো ভাবলাম না, আচ্ছা ঠিক আছে তাহলে চলো বাসায় গিয়ে আমি তোমাকে আরেকটা চেক দিতে পারবো, না হলে তো এখানে নিয়ে আসলে। তখন সে আমার সঙ্গে বাসায় আসে এবং আমি তাকে একটা ব্ল্যাঙ্ক চেক সিগনেচার করে দিই যে ঠিক আছে তুমি নিয়ে যাও। তো সে এরকম করে চলে যাওয়ার পরে সে মানে নিজের বাসায় যায়, সে টাকা না উঠায়। আমার ছোট বোনটা তো আশুলিয়া আছে, এত সকালে তার আসা সম্ভব না, একটু পরে আসবে। তো সে বলতেছে যে আমাকে হুট করে ফোন দিয়ে বলতেছে যে আমার বাসায় আমার মা অসুস্থ, আমাকে বাসায় যেতে হবে।
চেকটা পরপরই মা অসুস্থ হয়ে গেল
বাসায়, মানে ওর বাসা কনসার করে আমাকে বলতেছে যে যেতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি একটু কথা বলি, তাহলে যদি যেতে হয় তাহলে তুমি চলে যাও, সমস্যা নেই, মার্কেট আরো 2 দিন পরে করলেও হবে আগে মা। তখন আমি ফোন দিলাম ওর বাসায়, ফোন দিয়ে ওর মায়ের সঙ্গে কথা বললাম, তো দেখি কণ্ঠটা ভাঙা ভাঙা লাগতেছে, হয়তো তাদের এটা অভিনয় এবং সেটা ফুললি অভিনয় ছিল, পুরো ফ্যামিলি যুক্ত ছিল এর সঙ্গে। যাই হোক আমাকে বলতেছে বাবা আমি খুব অসুস্থ হসপিটালে, তাহলে ঠিক আছে, তাহলে ও যাচ্ছে, আমি ওকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করবো। তখন আমি ওকে ফোন দিয়ে বললাম যে ঠিক আছে তাহলে তুমি চলে যাও। তখন সে নিজে টিকিট কেটে চলে যায় বাসায়। যাওয়ার পরে আমি ঢাকায় আছি, ছোট বোনটাকে বললাম যে ঠিক আছে তাহলে আমার ভাবি ছোট থাকে এখানে, তাহলে তোমার ওখানে থাকলে তো প্রবলেম নেই, তো তুমি ওখানে থেকে যাও। তখন আমার বোনটা কিন্তু ঢাকায় মানে কোথাও জব নেয়নি, তখন সে বাসায় ছিল আর কি আমাদের। তখন সে আসেই, এরকম করে কয়েকদিন যাওয়ার পরে আমাকে হুট করে ডাকলো যে তুমি একটু আমাদের বাসায় আসো তো, মানে ওর বাসায় ডাকতেছে যে একটু তোমার সঙ্গে একটু সবাই কথা বলবে। মানে কথা বলা কি আছে, সবকিছু সবাই তো আমাকে দেখছে এবং কথা বলছে, আমার অফিসে এসে কথা বলছে, আর কি কথা বলবে। তখন বলতেছে যে না আমাদের বড় ভাইয়া বিদেশ থেকে আসে, তো তোমাকে দেখেনি, তোমার সঙ্গে কথা বলবে, তুমি আসো। তখন আমি আমার বাসায় জানালাম যে ডাক্তারছে, তাহলে আমি কি করবো। বলতেছে যে ঠিক আছে তাহলে ডাক্তারছে, তাহলে গিয়ে থাকার দরকার নেই, তাহলে কথা বলি
চলে আসো।
তো আমি গেলাম, ওদের পরিকল্পনা ছিল এটা আমি জানি না। তো গুরু আমি যখন ওদের বাসায় যেতে প্রতিমধ্যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, অনেক রাত হয়ে যায় মেবি একদম, যদি আমি এখান থেকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম চারটার মধ্যে, আমি পৌঁছার কথা, নর্মালি পৌঁছার কথা ছিল যে আটটা নয়টার মধ্যে পৌঁছে যাবো আর কি। তো সেখানে আমার ওদের বাসায় যেতে তারপরে দিন সকালে আমি পৌঁছে গিয়েছিলাম। তো প্রথমে আমার মানি ব্যাগ, আমি চিন্তা হয়ে যায় কি যে কোনো ভাবে আর হয়তো গাড়িতে উঠতে গিয়ে বুঝতে পারি না, মানুষ নিয়ে নেয়। আমার ওখানে এটিএম কার্ড ছিল, আরো প্রয়োজনীয় অনুষঙ্গিক কিছু ছিল। তো এমন হয়ে গেল যে আমার কাছে কোনো টাকা নাই, রাত তখন দেড়টা বাজে বগুড়াতে। আমি তো ওখানে গিয়ে আবার বাস যাবে না ওখান থেকে, আমাকে চেঞ্জ করতে হবে বাস। রাত তখন দেড়টা, আমি বাস থেকে নেমে দেখি যে আমার মানি ব্যাগ নেই। তখন তো আমি হতাশা করতো যে আমার টাকা পয়সা আমি যাবো কেমন করে তাহলে এত রাত্রে, আর এত রাত্রে আমি কাকে পাবো, বা সে কি আমাকে নিকাশে কেমন টাকা পাঠাবে। তখন আমি ফ্রেন্ডের পকেটে হাত দিয়ে দেখি যে ওখানে আমার কাছে 150 টাকার মতো ছিল। ওখান থেকে বগুড়া থেকে 50 টাকা ভাড়া, তো যাই হোক আমি ওখান থেকে গেলাম ওদের বাসায়। যেতে সকাল হয়ে গেছে, গাড়ি পেতে তো অনেক লেট হয়, মানে এখান থেকে ঢাকার গাড়ি পাইতে গেলে অনেক লেট হয়।
ঠিক আছে, তবে আমাদের একটু দ্রুত করতে হবে, আমাদের 5 মিনিট সময় আছে আপনার সাথে।
জি, আমি এরকম করে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমি ওদের বাসায় থাকলাম, মানে সেদিন আসতে দিল না, যে আজকে কথাবার্তা বলার পরে এক পর্যায়ে আমাকে বলতেছে যে তুমি যে ডক্টর, তাহলে তোমার কি প্রুফ আছে? ওর বাবা বলতেছে
এতদিন পর, মানে বিয়ের ডেট ঠিক হবার পরে ডাক্তারের প্রুফ চাচ্ছে।
আমি বললাম যে হাই, এতদিন পর আপনারা এরকম কথা বললেন, আমি কোথায় পড়ছি, কোথায় আমাদের বাসা, কোথায় কি কোথায় করতেছি, সবকিছু দেখার পর আপনি এখন প্রুফ চাচ্ছেন, আমি কি প্রুফ দেবো এখন? তখন বলতেছে যে না বাবা, তুমি আমাকে কাগজপত্র দেখাতে হবে, তুমি পড়ছো আমি জানি শুনছি, আমি নিজের চোখে দেখিনি, আমি কাগজ দেখতে চাই, তোমার সার্টিফিকেট এবং তোমার সমস্ত ডকুমেন্টস আমি দেখতে চাই। তখন আমার ইমেইলে কিছু ডকুমেন্টস থাকে সবসময় রাখতে হয় আমাদের পরিচয়পত্রে, তখন আমি তাকে দেখলাম, তখন সে ওটা বিশ্বাস করবে না, এটা লেখা যায়, হাতে লেখা যায়, তুমি কাগজ দেখাতে হবে। সেই দিনটা ছিল হলো 23 অক্টোবর।
বিয়ের আপনার তো কদিন আগে, তাহলে 4-5 দিন আগে?
4-5 দিন আগে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে ফুল আনতে গেলেও তো ঢাকা যেতে হবে, কারণ এখানে তো আমার কোনো কাগজপত্র নেই। আমি সরল বিশ্বাসে তারপরও আমি তাদের কথায় সাপোর্ট করে চলে আসি। ইভেন সেও আমাকে এসে বলছে যে না সাকিব, তোমাকে প্রুফ না দেওয়া পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ বাসা থেকে বলতেছে, আমার আর কিছু বলার নেই। তখন আমি বললাম ঠিক আছে, তোমার কিছু করতেও হবে না, আমি যাচ্ছি। তখন পার্সোনালি তাকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে এখন তো মানে আমাকে আবার এমন ওদের বাসায় এমন একটা রুম যে সেখানে কোনো নেটওয়ার্ক নেই, এবং আমি যাওয়ার পরে 2 দিন ওদের বাসায় বিদ্যুতের লাইন ছিল না, ওদের মিটারে কি প্রবলেম ছিল, ফোনে চার্জ দিতে পারিনি, ফোনও বন্ধ হয়ে গেছে। তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ঢাকা যাই, তারপরে তখন তো আমার কোনো সমস্যা হবে না, আমি দেখবো না। সে রুম থেকে বের হয়ে গিয়ে একটু পরে এসে আমাকে বলতে আসে যে টাকা তো নাই আমার কাছে, এবং মায়ের কাছে জিজ্ঞেস করলাম তাদের কাছেও টাকা নেই, যে কোনো ভাবে ম্যানেজ করে যাও। তখন মনটা খুব খারাপ হয়ে গেল, হ্যাঁ আমি যার জন্য এত কিছু করতেছি সে আমার জন্য কিছু করতে পারতেছে না। যাই হোক আমি বললাম যে ঠিক আছে, আমি তাদের ওখানে আমাকে বলতেছে যে এখান থেকে ঢাকার যে কোনো সময় গাড়ি পাওয়া যায়, আমি চলে আসলাম। চলে আসার পরে বাস কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন বললেন রাত 9টার আগে কোনো বাস নেই। স্যার এইভাবে অনেক কষ্টে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো এক পর্যায়ে তাকে আমি ফোন দিচ্ছি, সে ফোন রিসিভ করতেছে না। কয়েকবার ফোন দিলাম, সে ফোন রিসিভ করে না, এরকম করে তখন সে মেসেজ পাঠায়। যেহেতু আমি ফোনটা একটু আরেকটা চার্জ দিয়ে তখন আমি আমার এক ফ্রেন্ডকে বলে যাই হোক টাকা ম্যানেজ করে চলে আসলাম ঢাকায়। চলে আসার একদিন পর আমি হঠাৎ জানতে পারলাম যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে।
কত টাকা?
আমি সেটাও 53 লাখ।
53 লাখ, 53 লক্ষ টাকা।
এবং আমি জানতে পারি যে এর সঙ্গে জড়িত ওর এক খালাতো ভাই ওই ওই ব্যাংকেরই ম্যানেজার ম্যানেজার ছিল আর কি, সে এরা জড়িত। আমি শোনার পরে আমি তো নিজেকে আর কন্ট্রোল করতে না পারি, আমি সঙ্গে সঙ্গে আর কি বলবো, আমি জ্ঞান হারিয়ে ফেলছি। যাই হোক আমার পাশে আমার এক কলিগ ছিল, তাকে ধন্যবাদ না জানলে নয় কৃতজ্ঞ, ধন্যবাদ জানালে তাকে ছোট করা হবে, তাকে কৃতজ্ঞ জানাচ্ছি। সে আমাকে হসপিটালাইজ করার পরে 12 ঘন্টা পর জ্ঞান বলতে পারতেছি না, এতটা কষ্ট পাইছে গুরু, যে এখন কারো কষ্ট দেখলে আমাকে নিজেকে কষ্ট বলে মনে হয় না যে না কেউ কষ্ট পাচ্ছে। যাই হোক পরে আমি বাসার বিষয়টা জানালাম যে সমস্যা, তখন বাসা থেকে সবাই বলল যে তাহলে ঠিক আছে ওদের বাসায় যাই আমরা সবাই। আমরা 26 অক্টোবর ওদের বাসে গেলাম সবাই, মোটামুটি 10-12 জন গেলাম। যাওয়ার পরে আমি কোনো কথা বলতে পারতেছি না, এতটা মানে বাকশূন্য হয়ে গেছি যে আসলে মানুষ এতটা বিশ্বাসকে নিয়ে এতটা কিরকম করে খেলা করতে পারে। তখন কথা বলার এক পর্যায়ে আমি আমার এক খালাতো ভাই ছিল সিএডিতে আছে, তখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া তুমি যে কোনো ভাবে পুলিশ পাঠাও, আমি এরকম সিচুয়েশন হয়ে গেছে, আমি এদেরকে কাউকে ছাড়বো না, সপরিবারকে নিয়ে দেবো, কারণ এরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এর সঙ্গে জড়িত, আমি কাউকে ছাড় দেবো। তখন আমার আমার বাবা আমার হাত ধরছে, এসে বলছে যে বাবা দেখো তো মেয়ে মানুষ, তুমি কেমনে কি করবো এটা, সে টাকা নিয়ে গেছে, সে তো তোমার ফলটা নিয়ে যায়নি, আমার ভাগ্যটাকে সে তো আটকায় রাখতে পারবে না, খোলা থাকলে এর থেকে আর ডাবল হবে। তো অনেক একটা পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি দেয়নি শুধুমাত্র আমার বাবা, হয়তো তার মান সম্মান আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে আমরা হয়তো শেষ করলে কোনো ব্যাপার ছিল না, 10 মিনিটের ব্যাপার ছিল, হয়তো অনেক বড় একটা কিছু করা যেত। মাঝে মাঝে নিজেকে মনে হয় যে কেন করলাম না এখন, কিন্তু আমার বাবাকে সেদিক থেকে আমি তার কাছে চিরঋণী হয়ে থাকবো, যে সে এত বড় ধাক্কা যাওয়ার পরে সে আমাকে অনেকটাই আমাকে ইন্সপিরেশন দিচ্ছে যে নেক্সট ডে আমি কি করবো, কিভাবে বাঁচবো, কিভাবে চলবো। আমি ইভেন যখন এরকম হয়ে যাওয়ার পরে আমি আসতে পারতেছিলাম না, সবাই চলে আসলো, আমি তখন ওদের বাসার ভিতরে ছিলাম। আমি তারপরে ওকে বললাম দেখো তুমি এখনো ভুলটা তুমি স্বীকার করে না, আমি তোমাকে ক্ষমা করে দেবো, কে কি বলে আমি সেটা ম্যানেজ করবো। সে তখন আমাকে বললো তুমি যদি আর 1 মিনিট এখানে থাকো তোমাকে পুলিশে দিয়ে দেবো।
ও আপনাকে পুলিশে দেবে?
হ্যাঁ, সে তখন আমাকে বলতেছে। আমি বললাম দেখো আমি চাইলে তুমি পুলিশে দিতে পারবো, তো কিছু করতে পারবো না।
আচ্ছা সাকিব ভাই, আপনি কি একদম প্রমাণ করতে পেরেছিলেন কিংবা নিশ্চিত ছিলেন যে আপনার অ্যাকাউন্ট থেকে যে 53 লক্ষ টাকা ওঠানো হয়েছে, যে ব্ল্যাঙ্ক চেকটা আপনি দিয়েছিলেন,
যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, কোন ব্রাঞ্চ থেকে উঠেছে, সবকিছু ডকুমেন্ট আমার কাছে।
এগুলো বলার পরও আপনার মানে ওই মুহূর্তে ওই মানুষটি বলছে যে সে আপনাকে পুলিশে দেবে যদি আপনি বাড়ি থেকে বের না হয়ে যান?
কারণ আমার বড় বোন বাংলাদেশ ব্যাংকে ডিরেক্টর হিসেবে আছে, সে এগুলো সবকিছু ম্যানেজ করছে, তার ফ্রেন্ড।
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি
মানে
কোথায় কোন সেলিং না, আমরা ব্যাংকের জিনিসে প্রমাণ করাটা আসলে খুব একটা কষ্টসাধ্য বিষয় না, কারণ সবকিছু ডকুমেন্টস থাকে।
জি জি, সবকিছু ডকুমেন্ট থাকে, আগের দিনে হয়তো ছিল না, কিন্তু এখন
কে কোথা থেকে কিভাবে কত সময় টাকা উঠিয়েছে প্রত্যেকটা বিষয় ডকুমেন্টস থাকে।
গুরু আমার কথা হলো যে মানুষকে যদি এত সরল ভাবে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে এত পর্যায়ে নিয়ে আসার পরে যদি সে বিশ্বাসটা নিয়ে খেলা করে, তাহলে এখন এই পর্যায়ে এসে আপনার কাছে আমার কোশ্চেন থাকবে এটা যে তাহলে আমি কি করবো এখন, তাকে বিশ্বাস করবো নেক্সট, তাকে বিশ্বাস করবো?
মানে আপনি কি এই কারণে ফুললি ব্লকড হয়ে গেছেন যে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না?
এখন হাজারো চাইলে হয়তো নিজের মধ্যে মনের মধ্যে এটাই ভাসে যে আমি কাকে বিশ্বাস করবো,
সেটা
এরকম হতে পারে।
আচ্ছা, আমি আপনার কথা শুনলাম, এখন আমি যে কথাবার্তাগুলো বলবো সেগুলো আপনি শুনেন। আপনার শুনতে হয়তো ভালো লাগবে না, আপনার শুনতে একদম ভালো লাগবে না। আপনি কি আমার কথা শুনতে পারছেন স্পষ্ট?
জি শুনতে পারছি।
আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি যে একটি কথা বললেন না যে অন্ধবিশ্বাস করেছি এবং আমার ভালোবাসাকে কিংবা বিশ্বাসকে নিয়ে কেউ যদি খেলে কিংবা কিভাবে খেলতে পারে, এখন আপনি যদি একজন পাকা প্লেয়ারের হাতে বল তুলে দেন এবং একটি খোলা মাঠ দিয়ে দেন, তো সে তো খেলবেই ভাই, সে তো পাকা প্লেয়ার, সে অনেক প্রশিক্ষণ নিয়ে খেলতে নেমেছে। আপনি যখন প্রথম দিকে যখন আপনাদের ভালোবাসা শুরু এবং সে যখন চান্স পেল আপনার কাছে যে একটি সোনার চেইন চেয়েছিল, তাই না, গোল্ডের একটি চেইন চেয়েছিল, ওই ছোট্ট একটি উদাহরণ ছিল আপনার মোটামুটি বুঝে যাওয়ার জন্য যে আপনি কাকে ভালোবাসছেন। আচ্ছা, সেটাকে আমি বাদও দিলাম যে হতে পারে যে মানুষ ভালোবেসে বলতেই পারে যে তুমি আমাকে এটা গিফট করো কিংবা ওটা গিফট করো, আমি বাদই দিলাম। পরবর্তী যে ঘটনাগুলো ছিল, যেটা আপনি বললেন যে প্রায়ই তাকে আপনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেন, সেই বিষয়টিও তো আপনার ভাবনা উচিত ছিল যে একটি মেয়ে সম্পর্ক চলাকালীন সময়ে সে আমার গৃহবধূ না, কিন্তু সে ক্রমাগত আমার কাছ থেকে বিভিন্ন সময় পয়সা চাইছে, তো যেই মেয়ে ভালোবাসার ভেতরে পয়সা নিয়ে আসে সে আদৌ আমার ভালোবাসার মানুষ হতে পারে কিনা, সে ভবিষ্যতে আমার সাথে কি রকম আচরণ করতে পারে, এটা তো আপনার বোঝা উচিত ছিল আমার মনে হয়। আপনি বুঝতে কেন পারেননি আমি জানি না। আচ্ছা, সবচেয়ে বড় এবং অদ্ভুত একটি বিষয়, মানে আমি জানি না আপনাকে কোন ধরনের ব্যাখ্যা দিয়ে আখ্যায়িত করব, তার কারণ হচ্ছে আপনি যখন আপনার ভালোবাসার মানুষকে হাতে নাতে ধরলেন যেখানে সে আপনাকে বলেছে সে প্র্যাকটিসে যাচ্ছে তার টিচারের সাথে, সেখানে সে একটি উন্মুক্ত ময়দানে যে অনৈতিক কার্যকলাপে ব্যস্ত, যেটি আপনি মোবাইলে ছবিও তুলেছেন, এবং সেটাকে যখন সে প্রোটেক্ট করার জন্য বলছে যে এটি তার ছবি না, এবং সেটাকে মেনে কোনো না কোনো কারণে আপনি মেনে সেখান থেকে চলে আসলেন, এবং এই মেয়েটির সাথে পরবর্তীতে আপনার পরিবারকে নিয়ে বিয়ের ডেট পর্যন্ত ঠিক করলেন, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব?
আমি এই জন্য কিছু করিনি যে তার বান্ধবী, ক্লোজ বান্ধবী, তার রুম
না না, আপনি আপনার বান্ধবীকে নিয়ে না বলুন, বাট আপনার নিজস্ব হিতাহিত জ্ঞানটা কোথায় ছিল তখন? একটি মেয়েকে আপনি দেখছেন যে মেয়েটিকে আপনি ভালোবাসেন, সে ক্রমাগত আপনার কাছ থেকে অর্থনৈতিক সম্পর্কে যুক্ত হচ্ছে, সবকিছুকে বাদ দিলাম, সে মেয়েটি মিথ্যা কথা বললে অন্য একটি পুরুষের সাথে একটি অপ্রীতিকর অবস্থায় আছে, যেটি আপনার কাছে নিজের চোখে ধরা পড়ছে, মানুষের চোখে না, আপনি নিজে চোখে দেখছেন এবং সেটিকে সে অস্বীকার করছে, তারপরও আপনি সেটাকে মেনে নিলেন এবং সে মেয়েকে বিয়ে করার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন, তাহলে আপনার কপালে কি ঘটবে ভাই, আপনি আমাকে বলেন।
ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা,
কিন্তু কি লাভ হলো বুঝতে পেরে? এখন এখন আপনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। আপনার কাছে সুযোগ ছিল সাকিব ভাই, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একটি ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতটুকু আমরা শুনতে পেলাম যথেষ্ট ভালো, তো এত কিছু জ্ঞান থাকার পরও, এত কিছু থাকার পরও আপনার কি এটা বোঝা উচিত ছিল না সাকিব ভাই যে মেয়েটি আপনার উপযুক্ত না, এবং মেয়েটি যে ভণ্ড এবং সে যে আপনার সাথে কোন প্রকার প্রতারণা করতে যাচ্ছে, এটি বোঝার মতো তো অফুরন্ত সুযোগ ছিল, কিন্তু আপনি কেন বুঝেননি? মানে কেন, মানে কি দেখে পাগল হয়ে গিয়েছিলেন, কেন এত অন্ধবিশ্বাস ছিল, কারণটা আমাকে একটু বলবেন এক কথায়।
আমি এটাই কলকাতায় পাশে সে আমার প্রতি মানে এতটা ইফেক্টিভ ছিল যে সে আমার সমতুল্য হতে চাইছে।
ইফেক্টিভ থাকার পরও
সে খুব ভালো যে আসলে
সাকিব ভাই আমি একটি কথা বলি, প্রেম ভালোবাসা যতই থাক না কেন, আমার ভালোবাসার মানুষকে যদি আমি অন্য কোথাও দেখি অন্য কোন পুরুষের সাথে, কিংবা একটি মেয়ে যদি দেখে যে তার ভালোবাসার মানুষটি অন্য একটি নারীর সাথে অপ্রীতিকর অবস্থায় আছে, সেখানে কোন ধরনের কোন উদাহরণ গ্রহণযোগ্যতা পায় না। আর আপনি বলছেন যে আপনার সমপরিমাণ যেতে চেয়েছে, কিভাবে যেতে চেয়েছে, যার নিজস্ব কোনো নৈতিকতা নেই, যে একটি পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, যার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি সেই ধরনের একটি মানুষকে বিশ্বাস করছেন এবং বিশ্বাস করে তাকে 3 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন। ভাই আপনাকে সামনে পেলে আমি আমি জানি না আমি কি করতাম, কারণ আপনাদের মতোই যে একটু আগে তাসমিয়া একটি কথা বলছিল না যে আমাকে ভালো লাগে আবারও ফিরে আসি, ভালো লাগে আবারও ফিরে আসি, তাসমিয়া খুব ছন্দ দিয়ে দিয়ে বলছিল বারবার ভালো লাগে ফিরে আসি, যে এই ধরনের ঘটনাগুলোর কারণেই মানুষ ভালোবাসার প্রতি ট্রাস্ট হারিয়ে ফেলছে। আপনাদের মতো কিছু মহান ভালোবাসার মানুষ এমন কিছু মহান উদাহরণ সৃষ্টি করছেন যে 8-10 জন মানুষ ভালোবাসা থেকে বলে বাবা মাপও চাই দোয়াও চাই। অন্ধ ভালোবাসা অন্ধ বিশ্বাস ভাই এসব ফিল্মি দুনিয়া থেকে মুক্ত হন, জীবনটা তো ফিল্মি না, জীবনটা খুব কঠিন এবং বাস্তববাদী হওয়াটা খুব জরুরি যদি ভালো থাকতে চান জীবনে। প্রেম ভালোবাসা জীবনে আসবে, বাট বাস্তববাদী হওয়াটা খুব জরুরি। ফিল্মের দুনিয়ায় বাস করে ফিল্মি হয়ে কোনো লাভ নেই আলটিমেটলি। আপনি এত এতক্ষণ পর্যন্ত আপনার যে ভালোবাসার কথা বলছিলেন সাকিব ভাই, আমার এক পর্যায়ে খুব রাগ উঠে আসছিল, সত্যি কথা বলি খুব রাগ উঠে আসছিল যে এতগুলো উদাহরণ আপনি জানতে পারছেন দেখতে পাচ্ছেন, তারপরও আপনি একটি মেয়েকে ক্রমাগতভাবে আপনি মানে তাকে প্রশ্রয় দিচ্ছেন, আমি বলবো আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন, আপনি সুযোগ করে দিয়েছেন আপনার ক্ষতির মানে কারণ সৃষ্টি করার, একটি দুটি না 3 লক্ষ টাকা চেক গোল্ডের চেইন মাঝখানে সহযোগিতা সবকিছুকে যদি বাদও দিই, সে ডাহা মিথ্যা কথা বলছে যেটা আপনি নিজে চোখে দেখেছেন আরেকটি পুরুষের সাথে, সেটাকেও আপনি অ্যাভয়েড করে সেই মেয়েকে বিয়ে করার জন্য আপনি সদা প্রস্তুত। সাকিব ভাই আমি জানি না সৃষ্টিকর্তা আপনাকে কোন মাটি দিয়ে তৈরি করেছে, এত ভালো ভালো না, আমি শুধু এতটুকু কথাই বলবো যে এত ভালো ভালো না, সবকিছুর একটা লিমিটেশন থাকা উচিত, ভালোরও একটা লিমিটেশন থাকা উচিত, আপনি অত্যাধিক ভালো। এখন কষ্ট পাচ্ছেন, এখন কাউকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু সময় তো পার হয়ে গেছে। এখন কি হবে জানেন, আপনার এই ধরনের অভিজ্ঞতার কারণে একটি মেয়ে যদি প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসতে পারে ভবিষ্যতে, আপনি সেই মেয়েকে আর বিশ্বাস করতে পারবেন না। এটি হয় যে একটু আগে আমাদের যে ফাহাদ ছিল, ফাহাদের জীবনে যদি এখন অন্য কোনো মেয়ে ফিরে আসে সে তাকে বিশ্বাস করতে পারবে না, কিংবা আপনি অন্য কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না, কিংবা অন্য কোনো মেয়ের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে সে অন্য কোনো ছেলেকে আর বিশ্বাস করতে পারবে না। বাট সবাই তো এক না, কিছু কিছু মানুষের জন্য আমরা সবাইকে ভুল বুঝি এবং সেই উদাহরণগুলো এমন শক্ত উদাহরণ হয়ে থাকে যে আসলে বিশ্বাস করতে একদমই সাহস হয় না, মন তো চাই না সাহসও হয় না। বাট আমি যেটা বলবো সাকিব ভাই, আপনার ভোগান্তির কারণ আপনি নিজে, আপনার বোঝা উচিত ছিল, খুব স্পষ্টভাবে আপনার সামনে বহুভাবে ঘটনাগুলো তুলে ধরেছেন, মানে সে তুলে ধরেছে, বাট আপনি বুঝতে পারেননি, কেন বুঝতে পারেননি আমি জানি না, এত ভালো আপনি কি করে হলেন আমি আমি আজ নিজেই বুঝতে পারছি না। এবং আপনার আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল সাকিব ভাই, এটা আপনি ভুল করেছেন, 1 টাকা 2 টাকা না কিন্তু। আর সবচেয়ে বড় কথা বিষয়টা টাকা না, বিষয়টা হচ্ছে একটি অন্যায় হয়েছে, সে অন্য কারোর জীবনেও কিন্তু একই ঘটনা ঘটাতে পারে, পারে না, তার জীবনে যদি আজকালকে অন্য কোনো ছেলে আসে তার সাথেও তো সে একই ঘটনা ঘটাতে পারে, তার মানে আপনি একজন অপরাধীকে বাজারে ছেড়ে দিয়েছেন যা তুই অপরাধ করে বেড়া আমি তোর বিপক্ষে কিছু বলবো না, এটা কি ভালো হলো আসলে? এবং আমি আরেকটি বিষয় জানতে চাই সাকিব ভাই, যেটা আমি মানে আমার ছোট্টখাটো জানা যেটা হয়েছে যে ব্যাংক থেকে যদি কেউ কখনো কোনো চেক ভাঙাতে যায় ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ফোন দিয়ে কনফার্মেশন নেয় একবার যে স্যার আপনার একটি চেক এসছে আমরা কি এটি কি মানে ড্র করব কিনা, তো এরকম কিংবা ক্লিয়ারেন্স দেব কিনা, এই ধরনের কোনো বিষয় আপনার কাছে ঘটেনি? বিকজ ব্যাংক থেকে তো এই বিষয়গুলোকে কড়াকড়ি ভাবে মানা হয়।
জি সেরকম হয়নি, কারণ হচ্ছে যে ওর সঙ্গে জড়িত ছিল সে ছিল
ব্যাংকেরই লোক,
ব্রাঞ্চ ম্যানেজার এবং ওই ব্যাংকেরই লোক।
আচ্ছা, তার মানে একটা পুরো পরিকল্পিত নাটক সাজানো ছিল,
পরিকল্পিত
নাটক সাজানো ছিল, টোটালি ব্যাড লাক যে আপনি আসলে সেই শিকার হয়েছেন নাটকের। আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে আমি আসলে আপনাকে সাহস দিতে চাই না, কিংবা আপনাকে আমি বলতে চায় না যে ভুলে যান, অপর কাউকে সুযোগ দিন। বাট সাকিব ভাই, ভালো মানে ভালো থাকাটা ভালো, ভালো হওয়াটা ভালো, কিন্তু আপনার মতো ভালো না হওয়াটা ভালো। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি সবাইকে অনুরোধ করবো আপনার কথার মাধ্যমে যে সবাই একটু বিচক্ষণ হও। ওই যে তাসমি একটু আগে বললো যে ভালোবাসাটা অঙ্ক, আসলেই ভালোবাসাটা অঙ্ক। তাসমি উত্তর পেয়ে গেছো যে ভালোবাসাটা অঙ্ক কিনা?
জি গুরু, পেয়ে গেছি।
ভালোবাসাটা আসলেই অঙ্ক, তা না হলে যে এরকম ফাহাদের মতো জীবন ঘটবে, সাকিবের মতো জীবনে ফলাফল ঘটবে যে ব্যাংকে থেকে 53 লাখ টাকা উধাও। টাকাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে বিশ্বাস। আপনি হয়তো কষ্ট করে টাকাটা ফেরত পাবেন, কিন্তু বিশ্বাসটা কিন্তু আর ফেরত পাবে না, যে কারণে আপনি ফুললি ব্লকড হয়ে গেছেন। আমি আসলে আপনাকে বলতে কি বলবো, আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে আমি আপনাকে যে বলবো যে আপনি অন্য কাউকে বিশ্বাস করুন, বাট বিশ্বাস তো আপনি চাইলেও এখন করতে পারবেন না। ইটস ভেরি ন্যাচারাল, খুবই স্বাভাবিক এই ধরনের মন মানসিকতা হওয়া। বাট তারপরে সবশেষে একটি কথা বলতে চাই যে আপনার পিতা তো আপনাকে সহযোগিতা করেছে, তাই না? আপনার পিতা, আপনার ফাদার আপনাকে কন্টিনিউ সাহস দিয়ে এসছে, তো সেই সাহসের ভরসায় এবং এই অভিজ্ঞতার ভরসায় ভবিষ্যৎ জীবনে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে 100 বার ভাববেন অতীতে কি ঘটে গেছে, তারপরে সিদ্ধান্ত নেবেন। একটি কথা বলে আমি শুধু শেষ করতে চাই, সেটা ছোটকালে যখন আমরা হাঁটা শিখি আমরা হামাগুড়ি দিই, তখন কিন্তু অনেকবার পড়ে যাই এবং পড়ে যেয়ে অনেকবার খুব ব্যথাও পাই, তাই না? তাই বলে কি আমরা হাঁটা ছেড়ে দিই? আচ্ছা, বর্ষাকালে যখন রাস্তায় পানি জমে আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় গর্তে পা দিয়ে পড়ে যাই, তাই বলে কি আমরা বর্ষাকালে হাঁটা ছেড়ে দিই? তাহলে জীবনও, তাহলে জীবনও তো থাকবে না। জীবনকে সামনে এগোতে হবে, জীবনকে জীবনের নিয়ম অনুযায়ী এগোতে হবে, জাস্ট অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। এতটুকুই বলবো, আপনি প্রচন্ড শিক্ষিত একজন মানুষ, বিচক্ষণ একজন মানুষ, সো অতীতের ভুলগুলোকে সামনে কাজে লাগান এবং একটি কাজ করবার আগে 10 বার না 100 বার ভাববেন আমি কি করে এসেছি, কিন্তু জীবনকে আটকে রাখবেন না। আই হোপ যে আমি আপনাকে কিছুটা হলেও ফ্রি করতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দোয়া করি আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর এবং শুভ হোক।
অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সাকিব ভাই, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন।
গুরু, আমাদেরকে ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, সাথে থাকুন ঢাকা এফএম 90.4 ভালোবাসা বাংলাদেশ নিয়ে।
আর বেশি বেশি করে এসএমএস করুন, বেশি বেশি করে কমেন্টস করুন, যদি আসতে চান আগামী পর্বে হট সিটে ভালোবাসা কথা বলতে, ওজি স্পেস আপনার নাম, লোকেশন এবং আপনার মোবাইল নম্বর লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, এবং বেশি বেশি শেয়ার করুন, কমেন্টস করুন। ফিরে আসছি একদম ছোট্ট একটি মিলি সেকেন্ড বিজ্ঞাপন বিরতির পর।
এক্সক্লুসিভলি অন ফিউশনপিটি.com।